স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। শুনতে থাকুন সৈয়দ মুস্তাফা সিরাজের কাহিনী রুদ্রগড়ের চণ্ডী মাইজি। রুদ্রগড়ের পাহাড়ি নিস্তব্ধ জনপদে নাকি মাঝরাতে শোনা যায় অদ্ভুত শব্দ। দেখা যায় এক ছায়া মূর্তি, কেউ বলে দেবীর প্রহরী, কেউ বলে কুসংস্কার। কিন্তু কর্নেল জানেন প্রতিটি অলৌকিকের আড়ালেই থাকে যুক্তির সূক্ষ্ম সুতো, আর সেই সুতোরই জট ছাড়াবেন তিনি। শুনতে থাকুন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজের কাহিনী রুদ্রগড়ের চণ্ডী মাইজি।
নভেম্বর মাসের রবিবারের সেই সকালবেলায় কর্নেলের অ্যাপার্টমেন্টে নিছক আড্ডার জন্য যদি না হাজির থাকতাম, তাহলে আমার জীবনে অত্যন্ত রোমাঞ্চকর ও প্রায় অলৌকিক একটি ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম। অবশ্য কর্নেল সেদিন আমাকে দেখেই মৃদু হেসে বলেছিলেন,
ভোরবেলা আমার শূন্যোদ্যানে কাজ করতে করতে হঠাৎ একবার মনে হয়েছিল তোমাকে ডাকি। না না না, অন্য কোনো কারণে নয়, দৈবাৎ যদি তুমি তোমার কাগজের কোনো অ্যাসাইনমেন্টে বেরিয়ে গিয়ে থাকতেও পারো।
কলকাতায় থাকলে প্রতি রবিবার যে আপনার এই ডেরাই আমার ডেরা হয়ে উঠবে, এটা তো এতকাল লক্ষ্য করে আসছেন বস। দৈবাৎ আমি কোথাও গেলে তো আপনাকে আগেই জানিয়ে যাই।
কর্নেল তার ইজি চেয়ারে বসে চুরুট টানছিলেন। আমার কথার জবাব তিনি অন্তত মিনিট দশেক পরে দিলেন। চুরুটের ছাই ঝেড়ে সোজা হয়ে বসে বললেন,
তোমার কথা ঠিক, কিন্তু এও ঠিক আমরা জানি না পরের মুহূর্তে কি ঘটবে, তাই না? যন্তু আমার জীবনে কিন্তু এমনও ঘটেছে বাড়ি থেকে বেরোনোর মুখে আমার প্রোগ্রাম বদলাতে হয়েছে। ধরো শ্যামবাজার যাচ্ছি বলে বেরোলুম, গেটের কাছে গিয়ে এমন কিছু ঘটলো যে আমাকে ছুটতে হলো যাদবপুর।
আমার কেন যেন মনে হচ্ছে কাল সারারাত আপনি জটিল কিছু নিয়ে প্রচণ্ড ভেবেছেন, তারপর ভোরবেলায় আপনার সাধের বাগান সরি আপনার শূন্যোদ্যানে গিয়ে ভীষণ ভাবে দার্শনিক হয়ে উঠেছেন, তাই না?
কর্নেল হাসলেন না, যদিও আমি হাসতে হাসতে কথাগুলো বলেছিলাম। তিনি কেন জানি না একটু গম্ভীর হয়ে গেলেন, তারপর আত্মমগ্ন অবস্থায় শুধু বললেন,
ভয়ঙ্কর দার্শনিকতা। অবশ্য দার্শনিকতা কি করে ভয়ঙ্কর হয় তা আমি জানি না, ইউনিভার্সিটিতে আমার পলিটিক্যাল সায়েন্স ছিল। কিন্তু কর্নেল, আমার দুর্ভাবনা হচ্ছে প্রথমত ভোরবেলা আমাকে ডাকার কথা, দ্বিতীয়ত আপনার এইসব কথাবার্তায় ঘোরতর হেঁয়ালির গন্ধ পাচ্ছি আমি। দেখুন, কি ঘটেছে খোলাখুলি আমাকে বলতে কি অসুবিধা আছে আপনার, নাকি ওই নিজের অভ্যাস মতো ধাপে ধাপে কথার জট ছাড়াবেন?
কর্নেল একটু হাসলেন, কিন্তু সে হাসিও যেন অনিচ্ছাকৃত।
সুষ্ঠু, আমরা সেকেন্ড রাউন্ড কফি খাবো।
কথাটা বলে তিনি উঠে গেলেন, তারপর একটা আলমারির দরজা খুলে একটা কাগজ বের করে নিয়ে এলেন। ইজি চেয়ারে বসার পর লক্ষ্য করলাম ওটা একটা ডাকে পাঠানো খাম। আশ্চর্য হলাম, ডাকে পাঠানো একটা খাম তিনি এমন যত্ন করে আলমারির মধ্যে লুকিয়ে রেখেছিলেন কেন? ষষ্ঠীচরণ কফি রেখে না যাওয়া পর্যন্ত তিনি চুপ করেছিলেন, আমার কোনো প্রশ্নের জবাব দেননি। এবার বললেন,
না নাও জয়ন্ত, কফি খাও, স্নায়ুগুলো একটু চাঙ্গা করে নাও।
আমি তার কাছ থেকে বড়জোর দু মিটার দূরত্বে সোফার উপরে বসেছিলাম। ষষ্ঠী কফির কাপ প্লেট আমার সামনে সেন্টার টেবিলে রেখে এবং কর্নেলেরটা তার কাছের উঁচু টেবিলে রেখে চলে গেল। ইতিমধ্যে কর্নেল খাম থেকে একটা চিঠি এবং টেবিলের ড্রয়ার থেকে তার আতস কাঁচ বের করে খুঁটিয়ে কিছু লক্ষ্য করছিলেন। কফির কাপ তিনি তুলে নিয়ে চুমুক দিলেন, তারপর আবার আতস কাঁচ দিয়ে চিঠিটা লক্ষ্য করতে থাকলেন।
এদিকে ততক্ষণে আমার ধৈর্য শেষ প্রান্তে পৌঁছেছে। অস্থির হয়ে বললাম, ওহ বস, দেখুন আমার চাঙ্গা স্নায়ু আবার ঝিমিয়ে পড়বে কিন্তু। আচ্ছা ব্যাপারটা এমন কি গুরুতর বলুন তো, যেই দীর্ঘ সময় আপনি আমাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছেন।
এরপর আরো কয়েক মিনিট কেটে গেল। অবশেষে কর্নেল চিঠিটা আমার হাতে দিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বসলেন, তারপর কফি পানে মন দিলেন। বেশ পুরু কাগজে লেখা চিঠি, একটা লেটার হেড, ছাপানো হরফে লেখা আছে ডক্টর অলোকেশ ত্রিপাঠী, তার পাশে কতগুলো ডিগ্রি। আমি এগুলোর মাথামুন্ডু কিছু বুঝতে পারলাম না। বাঁ দিকে প্যাডের উপর লেখা, জেনোম ভবন রুদ্রগড় ভায়া রাঁচি বিহার। উপরে তারিখ দেওয়া আছে এক সপ্তাহ আগের। এরপর ইংরেজিতে লেখা চিঠিটা যা পড়লাম তার মোটামুটি বাংলা অনুবাদ এই রকম।
প্রিয় কর্নেল, আমাকে আশা করি আপনার মনে পড়বে, ব্যাঙ্গালোরের পরিবেশ বিজ্ঞানীদের সম্মেলনে আপনার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল, কিন্তু তখন আমি জানতাম না আপনি সর্ববিদ্যা বিশারদ এবং অবসরপ্রাপ্ত একজন সামরিক অফিসার হয়েও রহস্যময় ঘটনার পিছনে ছুটোছুটি করেন। খুলেই বলছি, আমার কলকাতার বন্ধু ডক্টর হিমাংশু বোসের কাছে কিছুদিন আগে জানতে পারলুম আমার সমস্যার সুরাহা আপনি করতে পারবেন। এবার ঘটনাটা মোটামুটি জানাচ্ছি, কারণ যা ঘটেছে তার বিবরণ মুখোমুখি দেওয়া এবং আপনারও সচক্ষে দেখা ছাড়া বোঝানো সম্ভব নয়। আপনি জানেন আমি একজন জিন বিজ্ঞানী। মার্কিন বিজ্ঞানী ডক্টর ওয়াটসন জিনের ভিতরে ডিএনএ এর আণবিক গঠন সম্পর্কে গবেষণা করে নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছেন। মাস তিনেক আগে আমি আমেরিকায় গিয়ে তার সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে লস অ্যাঞ্জেলেসে তার ল্যাবরেটরিতে নিয়ে গিয়েছিলেন। তার গবেষণার নাম জিনোম প্রজেক্ট। তার কাছে অনেক তথ্য এবং উৎসাহ পেয়ে আমি ফিরে আসি এবং তারপর রুদ্রগড়ে জিন এবং ডিএনএ বিষয়ে তার মতোই গবেষণাগার গড়ে তুলি। এসব দীর্ঘ প্রসঙ্গ, সংক্ষেপে জানাচ্ছি আমার দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, এরা খুব বিশ্বাসী এবং আমার কাজকর্ম গোপনে রাখে বলেই আমার বিশ্বাস। প্রজেক্ট শুরু করবার পর আসে আমার প্রথম অ্যাসিস্ট্যান্ট ডক্টর অনিরুদ্ধ রায়, দিল্লির ছেলে। তার বয়স 25-এর বেশি নয়, কিন্তু জিন বিজ্ঞানে তার প্রতিভা আছে। আমার শিক্ষক জীবন থেকে সে আমার পরিচিত, তাই আমি তাকে আমার কাজে নিয়েছিলাম। অন্য অ্যাসিস্ট্যান্ট ডক্টর অনন্যা মুখার্জি, তারও বয়স ওই 25-এর মধ্যেই। অনন্যা রুদ্রগড়েরই মেয়ে, ওকে আমি ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে ডেকে নিয়েছিলাম। আমি যে প্রজেক্টটায় হাত দিয়েছি তা খুবই গোপনীয়। এই চিঠিতে ও বিষয়ে কিছু উল্লেখ করতে চাই না। এবার কি ঘটেছে সংক্ষেপে জানাচ্ছি। গত মাসের মাঝামাঝি এক রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। তারপর নিচের তলায় অদ্ভুত একটা শুঁ শুঁ শব্দ, ঠিক যেন বাতাসের ঘূর্ণির মতো একটা আলোড়ন টের পাই। দোতলায় আমার ঘরের নিচে সারা রাত আলো জ্বলে, কিন্তু কোথাও আলো নেই। এমনকি আমার ঘরে সিলিং ফ্যানটাও বন্ধ হয়ে আছে। আমি খোলা জানালা দিয়ে টর্চের আলো ফেলে দেখি ঘন কালো রঙের একটা গরিলার মতো জন্তু মুখ দিয়ে ওই রকম শব্দ করছে। না, হয়তো ভুল বললাম, ওটা গরিলা নয়, যেন একরাশ ঘন অন্ধকার, তা এমনই গাঢ় এবং নিরেট যে আলো তার উপর দিয়ে যেন পিছলে যাচ্ছে। না, আমি ঠিক বোঝাতে পারব না। আমার দোতলার শয়নকক্ষের নিচের তলায় আমার ল্যাবরেটরি, ওটা কোনো জন্তুই হোক অথবা জন্তুর গড়নে ঘন জমাট অন্ধকারই হোক, ল্যাবের সামনেই যেন ঘুরপাক খাচ্ছে। না, আবার ভুল করলাম, এসবই আমার দেখার ভুলও হতে পারে, কিন্তু আমার টর্চের আলো ওই জান্তব পদার্থটাকে গ্রাহ্যই করছিল না। আমি টর্চ নিভিয়ে দিয়ে বিছানার পাশ থেকে রাইফেলটা তুলে নিল, তারপর নলের ক্লিপে টর্চটা এঁটে দিয়ে নিচে গুলি করল। এমন সময় বারান্দা থেকে অনিরুদ্ধ চিৎকার করে বলল,
স্যার, স্যার, আমি দেখতে পাচ্ছি আপনি কি করতে যাচ্ছেন।
তারপর অনিরুদ্ধ এসে পড়ল, আবার সে বলল,
আপনি ভুল করছেন স্যার, চুপচাপ শুয়ে পড়ুন, চুপচাপ শুয়ে পড়ুন।
আমি তাকে জিজ্ঞেস করল, তুমি কি ওই জান্তব অস্তিত্বটাকে দেখতে পাচ্ছ না অনিরুদ্ধ?
আপনি দরজাটা তাকে খুলুন।
দরজা খুলে দিলে অনিরুদ্ধ আমার ঘরে ঢুকল, তারপরে বলল,
আচ্ছা শিগগির আমাকে ল্যাবের চাবিটা দিন তো।
আমি বিমূঢ় অবস্থায় তার হাতে এক সেট চাবি তুলে দিলুম, তারপর রাইফেলের টর্চটা নিয়ে আমার ঘর বন্ধ করে তাকে অনুসরণ করলুম। সিঁড়ি দিয়ে নিচে হল ঘরে নেমে বাঁ দিকে একটা ঘর পেরোলে তবে আমার ল্যাবরেটরি। ল্যাবরেটরির দরজা খুলে টর্চের আলোয় অনিরুদ্ধ বড় বড় জার এবং অন্যান্য যন্ত্রপাতির মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে কি একটা করল। রুমটির শোঁ-শোঁ শব্দের আলোড়নটা বন্ধ হয়ে গেল। অনিরুদ্ধকে আমি জিজ্ঞেস করলুম, তোমার কাজের অর্থ আমি খুঁজে পাচ্ছি না, কি করছ? অনিরুদ্ধ কয়েকটা প্রকাণ্ড জারের পাশ দিয়ে আমার কাছে এসে বলল,
স্যার, এখনই অনন্যার একটা খোঁজ নেওয়া দরকার।
অনন্যা দোতলায় যে ঘরে থাকে সেই ঘরে চন্দ্রমুখী নামে আমার বৃদ্ধা দিদি থাকেন। ইতিমধ্যে ঘরে আলো জ্বলে উঠেছে। এই আলো জ্বলে ওঠাটাই আমাকে অবাক করেছিল। নিচের ঘর থেকে ঠাকুর মশাই রঘুবীর মুখুজ্জে আর দারোয়ান দেও কি প্রসাদ সবাই একসঙ্গে হইচই করছিল। বুঝতে পারছিলুম তারা জানতে চাইছে আমার কোনো ক্ষতি হয়েছে কিনা, তাই দোতলায় উঠে রেলিং এর কাছে গিয়ে আমি তাদের শান্ত করলুম। তারপর দেখলুম অনিরুদ্ধ সোজা এগিয়ে চলেছে। আমার ঘর পেরিয়ে দোতলার একটা অংশ বাঁ দিকে ঘুরেছে, অর্থাৎ কতকটা ই প্যাটার্নের বাড়ি। উল্টো দিকেও ওই রকম দুটো ঘর ঘুরে আছে। অনিরুদ্ধ অনন্যার ঘরের দরজা ঠেলতেই খুলে গেল। আমি চমকে উঠেছিল,
অনন্যা তো নেই, চন্দ্রমুখী দিদি ঘুমাচ্ছে।
কথাটা বলে নিচে খাটিয়ায় শুয়ে থাকা চন্দ্রমুখীর পায়ে হাত দিয়ে তাকে উঠাতে গেল, কিন্তু তারপরেই সে চমকে উঠে বলল,
ও মাই গড, শি ইজ ডেড।
আমিও চমকে উঠেছিলাম। প্রায় এক লাফে গিয়ে গিয়ে চন্দ্রমুখীর নাড়ি এবং গলার কাছে হাত দিয়ে স্পন্দন বোঝার চেষ্টা করলুম, কিন্তু তার শরীর বরফের মতো শীতল। অনিরুদ্ধ বলল,
স্যার, ঘটনাটা ভীষণ রহস্যময়, আপনি এক্ষুনি এক্ষুনি পুলিশকে খবর দিন। আপাত দৃষ্টে চন্দ্রাদির মৃত্যুর কারণ খুঁজে পাচ্ছি না, যেন সে ঘুমের ঘরে হার্ট ফেল করে মারা গেছে।
কিন্তু অনন্যা কোথায়?
অনন্যা কোথায় তা জানা গেল রাত 3:30 পুলিশ আসার পর। তাকে বাড়ির পিছন দিকে টেনিস লনের পাশে ঘাসের উপর আবিষ্কার করল। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, অনন্যা মারা যায়নি, সে সংজ্ঞাহীন। তখনই রুদ্রগড়ের থানার ওসি টেলিফোনে সরাসরি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠাবার ব্যবস্থা করলেন, আর পুলিশের নিজস্ব অ্যাম্বুলেন্সে চন্দ্রমুখীদের মৃতদেহ পুলিশ নিয়ে গেল। যাই হোক, সেদিনই হসপিটালে ভোরবেলায় অনন্যার জ্ঞান ফিরেছিল এবং সে দুদিন পরে ফিরে আসে। দুদিনই আমি এবং অনিরুদ্ধ হাসপাতালে তাকে দেখতে যেতুম। সে বলত কিচ্ছু মনে পড়ছে না। বাড়ি ফিরে আসার পর তার পরিচর্যার জন্য দুজন নার্স রাখা হয়েছিল, তাদের একজন দিনে অন্যজন রাত্রে তার কাছে থাকত। আমি এই চিঠি লেখার সময় অনন্যা আমার ঘরেই বসে আছে, কিন্তু তার শরীর খুব দুর্বল, তার চাহনিতে একটা আচ্ছন্ন ভাব, কথা বললে মনে হয় দূর থেকে কথা বলছে। অবশেষে সে আমাকে এইটুকু জানিয়েছে, ঘটনার রাত্রে কেউ অবিকল আমার মতো কণ্ঠস্বরে তাকে ডেকেছিল। তখন নিচে ওই অদ্ভুত কৃষ্ণকায় দৈত্য নাচছিল আর মুখে শব্দ করছিল। অনন্যা ভেবেছিল কি ঘটছে সেই ব্যাপারে কথা বলবার জন্য আমি তাকে ডাকছি, তাই সে দরজা খুলে বের হয়। বের হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার বারান্দায় কেউ তার মাথায় হাত রাখে। তারপর কি ঘটেছে সে কিছুতেই স্মরণ করতে পারছে না। তার বাবাও ডাক্তার, তার বক্তব্য অনন্যার ছোটবেলায় ঘুমের ঘোরে চলবার অর্থাৎ স্লিপ ওয়াকিং এর অসুখ ছিল, এতদিন পরে আবার সেই রোগে সে আক্রান্ত হয়েছে। এইবার বলি কেন আমি আপনার সাহায্য চাইছি। যে লোকটা অনন্যাকে ডেকেছিল তার পায়ের জুতোর ছাপ পাওয়া গেছে। সে পিছন দিকের বীজে ঘাস আর কাদার উপর পা ফেলে উপরে উঠেছিল, এমনকি ল্যাবের দরজা অবধি তার পায়ের জুতোর ছাপ স্পষ্ট। পরদিন পাটনা থেকে ফরেন্সিক এক্সপার্টরা এসে সেই ছাপ নিয়ে গেছেন। এরপর আমি আর কিছু জানাতে চাই না, যা জানাবার তা আমি আপনাকে মুখোমুখি জানাব। তবে আমার কেন যেন মনে হয় এই অদ্ভুত ঘটনার সঙ্গে আমার জিনোম প্রজেক্টের কোনো সম্পর্ক আছে, কারণ অনিরুদ্ধ যে মেশিনটা অফ করেছিল সেটা একটা বানরের কোষ বিভাজন প্রক্রিয়ার জন্য তৈরি। কিন্তু যে জান্তব পদার্থটা আমি দেখেছি তার গায়ের রং বাঁদরের মতো নয়। আর বেশি কিছু বলা অবান্তর, আমার বাড়িতে কদিনের জন্য পুলিশ পাহারার ব্যবস্থা হয়েছিল। এই ঘটনা সম্পর্কে আমি শুধু গোপনে ডক্টর হিমাংশু বোসকে ফোন করেছিলাম, তিনি আপনার ঠিকানা দিয়েছেন। আমি নিজে যেতুম, কিন্তু এই অবস্থায় বাড়ি ছেড়ে যাওয়া সঙ্গত নয়। ইতি ডক্টর অলোকেশ ত্রিপাঠী।
চিঠি পড়ার পর আমি কর্নেলকে ফিরিয়ে দিয়ে বললাম, এ তো আরব্য রজনীর গোপ্য মনে হচ্ছে।
কিন্তু আপনার মনে থাকতে পারে আমরা একবার কলকাতাতে এই জিনোম প্রজেক্টের বিজ্ঞানীর সঙ্গে যুদ্ধে নেমেছিলাম। তার তৈরি কৃত্রিম মানুষটা আমাদের হালদার মশাইকে সমুদ্র তীরের বালির মধ্যে পুঁতে রেখেছিল। অবশ্য রুদ্রগড় শুনেই মনে হচ্ছে রাজা রাজরাজ জায়গা, জঙ্গল আর পাহাড়ও আছে।
জানত, আমি চিঠি পাওয়ার পর গত রাতে কি করেছি তা তুমি ঠিকই অনুমান করেছ। কলকাতার সেই জেনম প্রজেক্টের ঘটনার পর আমি আধুনিক জীববিজ্ঞানের কয়েকটা বই সংগ্রহ করেছিলাম, বিশেষ করে নোবেলজয়ী ডক্টর ওয়াটসনের জেনম প্রজেক্টের কাজকর্ম সম্পর্কে একটা বই, কারণ আমি সারা রাত ধরে পড়েছি। বুঝতেই পারছ, ছিলুম এক সামরিক অফিসার, তারপরে হয়ে গেলুম প্রকৃতি বিজ্ঞানী। রহস্য ভেদটা বাদই দাও, যেহেতু প্রকৃতিতেই অনেক রহস্য আছে এখনো যার সমাধান আজও সম্ভব হয়নি। এই জীববিজ্ঞান বিষয়টাই প্রকৃতির সেই রহস্যময় ক্রিয়াকলাপের মধ্যে পড়ে।
না না, আপনি বিজ্ঞান সম্পর্কেও যে অনেক খোঁজ খবর রাখেন আমি তা অস্বীকার করছি না। পরিবেশ বিজ্ঞান নিয়ে কাজ করতে গিয়ে আপনি ইকোবায়োলজিস্ট হয়ে উঠতেই পারেন, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে রুদ্রগড়ের অ্যাডভেঞ্চারটা খুব বিপজ্জনক হওয়ার সম্ভাবনা আছে।
জন্তু, আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে ডক্টর হিমাংশু বোসের কাছে যাব। রুদ্রগড়ে যাওয়ার আগে তার মতামতটা জেনে নেওয়া খুবই দরকার।
এই ভদ্রলোক কোথায় থাকেন?
যাদবপুরে। এক মিনিট, আমি বরং ফোনে একবার তার সঙ্গে কথা বলিনি, তিনি কি বলেন শোনা যাক।
বলে কর্নেল রিসিভার তুলে ডায়াল করলেন। একটু পরে চাপা স্বরে কিসব কথাবার্তা হল, মাত্র মিটার দুয়েক দূর থেকে তা আমার কানে ঢুকল না। কর্নেলের এই ক্ষমতা বরাবর লক্ষ্য করেছি, তাই এতে অবাক হওয়ার মতো কিছু ছিল না। এই ধরনের অ্যাডভেঞ্চারে বেরোলে কর্নেল যেসব প্রস্তুতি নেন এক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেনি। বিহারের ঊর্ধ্বতন পুলিশ কর্তাকে জানানো থেকে শুরু করে রুদ্রগড়ের সরকারি ডাক বাংলোয় থাকার ব্যবস্থা এবং রেলে একটা আলাদা কূপে পর্যন্ত আমাদের দুজনের জন্য বুকিং করার ব্যবস্থা করে ফেলেছিলেন। কেন্দ্রীয় সরকারের বিহারের সিবিআই কর্তাকেও তিনি ট্রাঙ্ক কলে রুদ্রগড়ের অভিযানের ব্যাপারটা জানিয়েছিলেন। শুধু ডক্টর অলোকেশ ত্রিপাঠীকে তিনি ট্রাঙ্ক কল করেন। রাত 8:40 হাওড়া স্টেশন থেকে ট্রেন যখন ছাড়ল তখন আমি এই কথাটা তুলেছিলাম। আচ্ছা কর্নেল, আমি আপনার কোনো প্রোগ্রামে না গলাই না, কিন্তু একটা ধাঁধায় পড়েছি বুঝলে। আপনি ডক্টর ত্রিপাঠীকে ট্রাঙ্ক কল করেননি বলেছেন।
আমরা যে রুদ্রগড়ে যাচ্ছি তার খবর উনি প্রাইভেট ডিটেকটিভ অর্থাৎ আমাদের হালদার মশাইয়ের মুখেই পেয়ে যাবেন।
কথাটা শুনে ভীষণ চমকে উঠেছিলাম। কি আশ্চর্য, আপনি এর মধ্যে আমাদের হালদার মশাইকেও কখন জুটিয়ে ফেললেন?
তুমি যখন লাঞ্চের পরে আরামে ভাত ঘুম দিচ্ছিলে তখনই ব্যাপারটা ঘটে গেছে। এমনকি তুমি এমন বেঘুরে ঘুমিয়েছো যে আমার টেলিফোন পেয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্টের প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর মিস্টার কে হালদার একেবারে সেজে গুজে আমার কাছে হাজির হয়েছিলেন, তুমি টেরই পাওনি।
কি সর্বনাশ! এই আমাকে কি আজকে কোনো ঘুমের ওষুধ খাইয়ে?
না না না, নভেম্বরের কলকাতার মনোরম আবহাওয়া তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। যাই হোক, হালদার মশাইকে ডেকে পাঠানোর পরই আমি ডক্টর ত্রিপাঠীকে টেলিফোন করে জানিয়েছিলাম বিকেল 3:30 হাওড়া পাটনা দিল্লি এক্সপ্রেসে আমার অগ্রদূত হিসেবে একজন ধুরন্ধর প্রাক্তন পুলিশের গোয়েন্দা যাচ্ছেন। আর এও বলেছি যে তিনি আপনার একজন পূর্ব পরিচিত অতিথি হয়েই থাকবেন, যার উদ্দেশ্য হল রুদ্রগড় পর্যটন। যত আমি ট্রাভেল ডিপার্টমেন্ট থেকে জেনেছি রুদ্রগড়ে এই শীতের সময় বুঝলে অসংখ্য পর্যটক যান, অসংখ্য পর্যটক। ওদিকে একটা লেক আছে, বেশ বড় লেক, সেটা একটা বিখ্যাত পক্ষী নিবাস, আর তার চারদিক ঘিরে খাড়া পাহাড়। আসলে ওটা প্রাগৈতিহাসিক যুগের একটা আগ্নেয়গিরির ক্রেটার, যেখানে জল জমে জমে ওই বিশাল হ্রদের সৃষ্টি হয়েছে। গাছপালাও প্রচুর চারদিকে, লেকের মাঝখানে একটা জলটুঙ্গি আছে। ও হ্যাঁ, রুদ্রগড়ের আরো একটা আকর্ষণ পাতাল কালীর মন্দির। সেখানে এই সময় তো বিরাট মেলা বসে যায়, অসংখ্য ভক্ত সিঁড়ি বেয়ে ভূগর্ভে গিয়ে দেবী কালিকাকে দর্শন করে আসে। এছাড়াও আছে আরো আরো অনেক কিছু আছে, যথাসময় তুমি সে সব দেখতে পাবে।
হালদার মশাই একবার আমাদের সঙ্গে অর্নিথোলজিস্ট অর্থাৎ পক্ষী বিশারদ সেজে প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপে পাড়ি জমিয়েছিলেন, সেজন্য তাকে একটা বাইনোকুলার পর্যন্ত কিনতে হয়েছিল। এবার কি তিনি সেই বেশেই যাচ্ছেন নাকি?
আমি ওর হাতে একটা চিঠি লিখে দিয়েছি ডক্টর ত্রিপাঠীর জন্য। আমি লিখেছি যে অনন্যা বা অনিরুদ্ধ বা বাড়ির কেউ কেউ জানবে না যে এই পর্যটক একজন ধুরন্ধর গোয়েন্দা। আর হালদার মশাইকেও আমি এই ঘটনার ব্যাকগ্রাউন্ড সমেত রীতিমতো একটা কাজের ফিরিস্তি তৈরি করে দিয়েছি। উনি মাঝে মাঝে বাইরে ঘুরবেন, আর বাকি সময় আমি যা যা বলেছি সেই কাজগুলো করবেন।
আমার মুখ দিয়ে কি সর্বনাশ কথাটা বেরিয়েছিল! কর্নেল কলকাতায় ডক্টর বোসের কাছ থেকে আসার সময় তাকে আক্রান্ত হওয়ার ভয় দেখিয়ে এসেছেন, হালদার মশাইকে আশা করি একইভাবে সতর্ক করেছেন।
দেখো জয়ন্ত, হালদার মশাইকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি ঠিকই, কিন্তু আমরা দুজনেই জানি যদিও তিনি একটু হঠকারী স্বভাবের লোক, কিন্তু এও সত্যি প্রাণের ঝুঁকি নিয়েও দরকারি তথ্য সংগ্রহে হালদার মশাইয়ের কোনো জুড়ি নেই। বিশেষ করে একথা তো ভুললে চলবে না, উনি একজন প্রাক্তন ডিটেকটিভ অফিসার এবং তার অভিজ্ঞতাও কিছু কম নয়।
হালদার মশাই তো বলেই থাকেন, মশাই আমি 34 বৎসর পুলিশে চাকরি করতাছি। এই সময় কোনো একটা স্টেশনে ট্রেন থামল। কর্নেল দরজা খুলে বললেন,
বাহ চমৎকার, আমরা তো 1.5 ঘন্টাতেই বর্ধমান এসে গেলুম। এখানেই মনে হচ্ছে আমাদের রাতের খাওয়া খাইয়ে দেবে। নাও 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 জয়ন্ত, বাথরুমে গিয়ে বেশ করে রোগড়ে দুটো হাত ধুয়ে চলে এসো।
বর্ধমানে রাতের খাওয়া শেষ হলে আমি কর্নেলের উল্টো দিকে লোয়ার বার্থে শুয়ে পড়েছিলাম। এ রাত্রে আমার কর্নেলের বাড়িতে ভাত ঘুমের চেয়েও কেন যে আরো গভীর ঘুম এসেছিল তা জানি না। এই ঘুমের রহস্য আজ অবধি উন্মোচন করতে পারিনি। এমন হতে পারে সিনেমায় দেখা সায়েন্স ফিকশনের মতো এমন একটা আজগুবি জিনিস দেখব, তার জন্য সম্ভবত আমার তত কিছু উদ্বেগ জাগেনি। তা সে কর্নেল যতই আমাকে ডক্টর বোসের ভয় দেখান না কেন, যে বাড়িতে যাচ্ছি সেটা একটা পুরনো রাজবাড়ি এবং সেখানে হয়তো 100 বছর আগে একটা দামি বিগ্রহ চুরি গিয়েছিল এবং তার জন্য একটা লাশ পড়েছিল। এতকাল পরে সেই ঘটনার সূত্রে যে কিছু ঘটতে পারে আমার তা মোটেও মনে হয়নি। আমি ধরেই নিয়েছিলাম অনন্যা নামে এক সুন্দরী যুবতীকে নিয়ে এক প্রৌঢ় ভদ্রলোক বিজ্ঞানীর মাথা খারাপ হয়ে গেছে এবং তিনি কিছু আজগুবি কাণ্ড ঘটিয়ে নিজের অপরাধ স্খালন করতে চাইছেন। অর্থাৎ আমি পুরো ঘটনা সম্পর্কে একটুও গুরুত্ব আরোপ করিনি, তাই নিছক পর্যটনে যাওয়ার আনন্দই আমার মনকে হালকা করে রেখেছিল। আর একটা বলার কথা, সে বছর জানুয়ারি থেকে এই নভেম্বর অবধি কোনো রহস্যময় ঘটনায় কর্নেল জড়িয়ে পড়েননি। বারদুই তিনি কোথায় কোথায় সেমিনারে গিয়েছিলেন, আর আমিও বারতিনেক আমার কাগজের অ্যাসাইনমেন্টে দেশেরই কয়েক জায়গায় চক্কর মেরেছিলাম। এইসব কথা বলছি শুধু আমার মনের প্রশান্ত এবং নিশ্চিন্ত ভাবের কথা জানাবার জন্যই। যাই হোক, আমার সেই অবাধ ঘুম ভেঙেছিল কর্নেলের টানাটানিতে। আমি চোখ খুললে কর্নেল মিটিমিটি হেসে বলেছিলেন,
কি আশা করি তুমি আমার অগোচরে ড্রাগ এডিক্টেড হয়ে পড়নি। সত্যি তোমার এমন ঘুম আমার কাছে একটা বিরাট রহস্য।
আমার বৃদ্ধ বন্ধুর এই পরিহাসে সটান উঠে বসে বলেছিলাম,
এই দেখুন, আমি নিজে কোনো ড্রাগ সেবন করিনি। হ্যাঁ, আজ দুপুর থেকে আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক জলের সঙ্গে বা খাবারের সঙ্গে ড্রাগ মিশিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখছে।
এসব কথা পরে হবে না, চলো চলো চলো, শিগগির গোজগাজ করে ব্যাগেজ নিয়ে দরজার কাছে চলো।
ট্রেন রুদ্রগড় স্টেশনে ঢুকতে চলেছে, ঘড়ি দেখলাম ভোর 5টা।
নেমেই লক্ষ্য করলাম স্টেশনটা একটা রেলওয়ে জাংশন। এই ভোরবেলায় অনেকগুলো প্ল্যাটফর্মে লোকজনের ভিড় আছে। তারপরেই যা টের পেলাম তা হল আচম্বিতে শীতের দাপট। ততক্ষণে কয়েকজন রেলকুলি কর্নেলকে সেলাম জানিয়ে ব্যর্থ হয়ে চলে গেছে।
তুমি আমার গায়ের ওভারকোট আর টুপি দুটোকে লক্ষ্য করনি?
সত্যি তাই, আমার গায়ের শার্ট আর একটা হাত কাটা সোয়েটার। তাড়াতাড়ি প্রকাণ্ড ব্যাগের চেন টেনে বিদেশে কেনা পুরু একটা জ্যাকেট বের করলাম। সেটা যখন গায়ে চড়াচ্ছি তখন কর্নেল মিটিমিটি হেসে বললেন,
জয়ন্ত, তোমাকে চমক দেওয়ার জন্য কিছু করিনি। আমি লক্ষ্য করেছি 10-11 মাস যাবৎ তুমি এই বৃদ্ধ রহস্যভেদীর সঙ্গে জড়িয়ে না পড়ার জন্যে তীক্ষ্ণ দৃষ্টিটি হারিয়ে ফেলেছ। হ্যাঁ, বুদ্ধি জিনিসটা ইস্পাতের ছুরির মতো জয়ন্ত, কিন্তু অব্যবহারে তাতে মরচে ধরে যায়।
লক্ষ্য করলাম আমরা দুজনেই যখন কথা বলছি মুখ দিয়ে ভাপ বেরোচ্ছে। তার মানে কলকাতার মোলায় মাওয়াহাওয়া থেকে আমরা এসে পড়েছি যেন তুষারের রাজ্যে। না, কোনো তুষার জাতীয় বস্তু বাইরে দেখা যাচ্ছিল না। কর্নেলকে অনুসরণ করে প্ল্যাটফর্মেরই একটা উষ্ণ পানীয়ের দোকানের সামনে গেলাম। বরাবরই লক্ষ্য করেছি কর্নেলের চেহারায় শুধু বিদেশি আদলই নয়, এমন একটা কি আছে যাতে লোকেরা তাকে বড্ড বেশি খাতির করে। গুঁফো দোকানদার কম্বলে শরীর ঢেকে দুজন যুবককে দিয়ে চা পরিবেশন করছিল। কর্নেলকে দেখেই সে হঠাৎ খাপ্পা মেজাজে হিন্দিতে বলল,
আরে দেখতে পাচ্ছিস না কে এসছেন, এই দুটো কুর্সি দিয়ে যাও, ওখানে আলাদা জায়গা বসিয়ে দে।
কর্নেলের তাগড়াই চেহারা দেখে তাকে একটা কাঠের চেয়ার এনে দিল এক যুবক, তারপর আমার জন্য একটা নড়বড়ে প্লাস্টিকের চেয়ার এনে দিল। কর্নেল যুবকটিকে মৃদু হেসে হিন্দিতে বললেন,
আপকা সাইনবোর্ড মে লিখা হ্যায় ইয়াহাঁ গরম কফি মিলতি হ্যায়, বড়া ওয়ালা কাপ মে দো বড়িয়া কফি পিলা সকতে হ্যায় ক্যা?
দোকানের মালিকের কানে কথাটা পৌঁছে গিয়েছিল, কারণ সে কর্নেলের দিকে তাকিয়েছিল। এবার সে আসন ছেড়ে কম্বল মুড়ি দিয়েই উঠে দাঁড়াল, তারপর একটু হেসে যা বলল তার অর্থ দাঁড়ায়,
খুব ফার্স্ট ক্লাস কফি আমি সাহেবদের জন্য মজুত রাখি স্যার, সঙ্গে কি আর কিছু স্ন্যাক্স দেব?
বিস্কিট হ্যাঁ না, চলিয়ে দো বিস্কিট দে দিজিয়ে নমকিন ওয়ালা।
সে নিরাশই হল, তবে নিজের উদ্যোগেই কফি তৈরিতে মন দিল। তার মাথায় পাগড়ির মতো পুরো মাফলা জড়ানো, শুধু দুটো চোখ আর খাঁড়া নাকের তলায় পিল্লাই গোঁপ দেখা যাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যেই মোটামুটি পানের যোগ্য দুপেয়ালা কফি সসম্ভ্রমে সে নিজে পরিবেশন করল। ইতিমধ্যে একদল যুবক যুবতী এসে তার দোকানে ভিড় জমাল। মনে হল এরা একটা ট্যুরিস্টের দল, নিজেদের মধ্যে তারা বাংলায় কথা বলছিল। কর্নেল চাপা স্বরে বললেন,
জয়ন্ত, চলো কফি খেয়ে কেটে পড়া যাক, ওরা আমাকে লক্ষ্য করে সব বলছে। কি বলছে এই প্রচন্ড শীতে তা কানে ঢুকছে না, তবে বুঝতে পারছি ওরা আমাকে এই দোকানদারের মতোই বিদেশি ট্যুরিস্ট মনে করছে।
কফির দাম মিটিয়ে ও বকশিস দিয়ে কর্নেল দ্রুত গেটের দিকে গেলেন, তারপর বললেন,
ঠিক 5:30 সরকারি ডাক বাংলো থেকে আমাদের জন্য জিপ আসছে, বুঝলে? নিচের চত্বরটা একটু লক্ষ্য রাখতে হবে, আমার চেহারার বর্ণনা ড্রাইভার আগেই পেয়ে গেছে, তোমার বিবরণও দেওয়া আছে, কাজেই চিন্তার কোনো কারণ নাই।
স্টেশনের বাইরে বিশাল জায়গা জুড়ে সাইকেল রিক্সা, ঘোড়ার গাড়ি, প্রাইভেট বাস গিজগিজ করছিল। তখনও ঘন কুয়াশা চারদিকে। কর্নেল সিঁড়ির শেষ ধাপের এক পাশে দাঁড়িয়ে চুরুট টানছিলেন। কিছুক্ষণ পরেই পুরু সোয়েটার এবং মাথায় টুপির সঙ্গে মাফলার জড়ানো একটা ছিপছিপে লম্বা লোক এসে কর্নেলের সামনে দাঁড়িয়ে মিলিটারি সেলুট ঠুকল।
হ্যাঁ, এও রিটায়ার করা ডিফেন্সের লোক, শুনেছে দাঁড়িওলা এক কর্নেল সাহেব আসবেন, কাজেই কর্নেলের যা প্রাপ্য তা সে তাকে দিতে কসুর করল না। দুঃখের বিষয়, আমার দিকে সে লক্ষ্যই করল না।
আইয়া হুজুর, কর্নেল সাহেব, ম্যানেজার শম্ভুনাথ পাণ্ডে আমাকে জিপ নিয়ে আসতে বলেছেন। এখানে যা ভিড়, গাড়ি একটু বাইরে দিকে রেখেছি, গালতি মাফ করবেন স্যার,
বলে সে ভিড় হঠাতে হঠাতে আমাদের বাইরে নিয়ে গেল। ওপাশে একটা টিলা পাহাড়, কুয়াশায় আবছা দেখা যাচ্ছে, রাস্তার দুপাশে কিছু ঘরবাড়িও আছে। জিপটা মোটর গাড়ির মতোই, অর্থাৎ পেছনে দুজনের বসার ব্যবস্থা আছে। আমাদের প্রকাণ্ড ব্যাগ দুটো ডিকিতে রেখে ড্রাইভার গাড়ির সামনের দিকে এলো, তারপর বলল,
আগে বসলে খুব ঠান্ডা লাগবে, আপনারা দুজন ব্যাক সিটে বসুন।
কর্নেল আমাকে ডান দিকে ঠেলে দিয়ে বাঁদিকে বসলেন, তারপর বললেন,
সবই তো তুমি করলে, কিন্তু তোমার নামটি তো এখনো বললে না।
হুজুর, কর্নেল সাহেব, আমি মাকবুল খান আছি, 10 বছর ইনফ্যান্ট্রিতে ছিলাম, 3 বছর হলো রিটায়ার করেছি, বাড়ি এই রুদ্রগড়ে।
বাহ বাহ, চলো, তবে তাড়াহুড়োর দরকার নেই মকবুল, আস্তে আস্তে চলো, একটু গল্প করতে করতে যাই।
ড্রাইভার মকবুল খান এবছর পর্যটনের অবস্থা নিয়ে বকবক করছিল। কর্নেল তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন,
মকবুল, রুদ্রগড় রাজবাড়িতে যে ভদ্রলোক থাকেন, তুমি তাকে চেনো?
হ্যাঁ হুজুর, রুদ্রগড়ে তো খুব গুজব রটে গেছে, ও বাড়িতে ত্রিপাঠী সাহেব থাকেন, আর তো এক হপ্তা আগে ওখানে নাকি দেবী চণ্ডী মায়ের এক চেলা ঢুকেছিল, আপনি তো দেও বোঝেন স্যার?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেও দেও মানে দৈত্য দানব, প্রকাণ্ড চেহারা, গায়ের রং কুচকুচে কালো, তাই না?
জি 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 কর্নেল সাহেব।
মকবুল খান গাড়ির গতি আরো একটু কমিয়ে দিল, বুঝতে পারলাম তার গল্প বলার নেশা আছে। সে বলল,
তো ওই দেহ কালা দেহ আছে, রুদ্রগড়ে সবাই জানে, ত্রিপাঠী সাহাব যে রাজকোঠিতে থাকেন তার পিছনে ঠাকুর বাড়ি আছে, তো সেখানে মন্দিরে চণ্ডীমাইজি থাকত, খুব ধুমধাম সে পূজা ভি হতো, আমি আমার দাদা দাদির কাছে অনেক গল্প শুনেছি।
হ্যাঁ মগুল, তুমি সেই কালা দেওর ঘটনাটা বলছিলে, ওটা বলো।
এক হপ্তা আগে আধি রাত মে ও কালা দেও রাজকোঠিতে হানা দিয়েছিল, ত্রিপাঠী সাহাব খুব চালাক লোক আছেন, ওনার কোনো নুকসান হয়নি, ও বাড়িতে রান্নার জন্যে যে মেয়েটি ছিল চন্দ্রমুখী, উভি বাঙালি ছিল, 50-55 হবে বয়স, তাই খুব তাকত ছিল, সে ও কালা দেওটার সঙ্গে লড়তে গিয়ে মারা পড়ে, আর এক বাঙালি মেয়ে ডাক্তার কাছে থাকত, চন্দ্রমুখী তাকে পাহারা দিত, এই কালা দেও চন্দ্রমুখীকে মেরে ডাক্তারকে তুলে নিয়ে চলবে যাচ্ছিল। ত্রিপাঠী সাহাব তো নিজেও বুড়ো ডাক্তার আছেন, এক সময় হাসপাতালে নৌকরি করতেন, ছেড়ে দিয়ে বাড়িতে কি সব এই ডাক্তারি কাম করেন জানি না, এক জওয়ান ডাক্তারও আছে তাঁর অ্যাসিস্ট্যান্ট, শুনেছি সেই জওয়ান নাকি কালা দেওকে গুলি করে ভাগিয়ে দেয়, আর কালা দেও ভি ও লেডি ডাক্তারকে ফেলে ভেগে যায়। আগলে দিন পুলিশ চন্দ্রমুখীর লাশ নিয়ে যাবার পর এই রাজকোঠিতে খুব ভিড় হয়েছিল, দরবান দেউকি প্রসাদ ও সব ঘটনা শুনিয়ে ভাগিয়ে দেয় সবাইকে, আর ও বলেছিল যে ত্রিপাঠী সাহাব সেদিনই ঠাকুর বাড়িতে পূজা করবে, ব্রাহ্মণ আদমি, আর অনেক ব্রাহ্মণ তো বাইরে থেকে এসে ও যাগযজ্ঞ করবেন ওই ঠাকুর বাড়িতে, গরিব দুঃখীদের খাওয়ার ব্যবস্থা হবে।
তাহলে পরদিন ঠাকুর বাড়িতে যাগযজ্ঞ আর কাঙালি ভোজন হয়েছিল?
জি 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 কর্নেল সাহেব, কাঙালি ভোজন, কথাটা আমার দিমাগে আসছিল না, তো ই রাজকোঠির সামনে তো উনি একটা ফাঁকা জায়গা, তো ওখানে হুয়া থা কঙ্গালি ভোজন।
এখন কি অবস্থা বলো?
ওর কর্নাল সাহেব, তিরপাঠি সাহেবের ঠাকুরদা চণ্ডী মায়ের পূজা করতেন, আর রাজা মোহন সিংজি উনি ছিলেন বহুত সাধা সিধে মানুষ। আমি তাকে দেখিনি, বুড়া বুড়িদের মুখে তার কথা শুনেছি। তো তো উনি নাকি তিরপাঠি সাহেবের ঠাকুরদাকে গুলি করে মেরেছিলেন, এ শোনা কথা। লেকিন সব বুড়া বুড়িরা বলে ওমন ভালো সাধা সিধা মানুষ কি খুন করতে পারে।
চণ্ডী মাঝির পাহারাদার ও কালা দেও ওকে মেরেছিল, আর বদনাম হলেন আমাদের মোহনজি।
তিনি ত্রিপাঠীর বাবাকে শুনেছি পুরো রাজ কোঠির দলিল সব রেজিস্ট্রি করে দান করে দিয়েছিলেন। এই কথাটা নিয়ে গুজব আছে খুব, কই কই ইভি বলতা হয় কি মোহন সিংজি ত্রিপাঠী সাহেবের বাবা কমলেশ বাবুকে রাজকোঠি দান করে সব মিটমাট করেছিলেন।
কোনো পুলিশ কেস হয়েছিল নাকি?
সব কথা তো বোঝা যায় না, তা তব তো অঙ্গরেজ সরকারের আমল। রাজা মোহন সিংজির সঙ্গে পটনার কলেক্টর এক অঙ্গরেজ সাহেব উনকা দোস্তি ছিল, সমঝে নিন।
বুঝতে পেরেছি। সিংজি ত্রিপাঠী সাহেবের ঠাকুরদাকে খুন করেছেন বলে নিশ্চয়ই তার ছেলে কমলেশ বাবু পুলিশ কেস করেছিলেন। আর তুমি ঠিকই বলেছ, ইংরেজ আমলে রাজা মহারাজাদের খুব খাতির করা হতো, তাই রাজবাড়ি দান করে রাজা মোহন সিং কেস মিটিয়ে নিয়েছিলেন।
সাহেব, রাজা মোহন সিংজি আসলে চণ্ডী মাঝির পাহারাদার কালাদেউয়ের বয়ে রুদ্রগড়ে বাস করতেই চাননি। ও তো পুরুত ঠাকুরের উপর রাজকোঠির দায়িত্ব চাপিয়ে ভেগে নিয়েছিলেন। হ্যাঁ, তার কোনো ছেলে মেয়ে ছিল না শুনেছি। ইভি শুনেছি যে উনি হিমালয় পাহাড়ে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াতেন।
হুম হুম, ঠিক বলেছ।
কিন্তু রুদ্রগড় দেখছি স্টেশন থেকে বেশ দূরে।
না, বহুত দূর না স্যার, আমরা রুদ্রগড়ের নয়া এলাকা দিয়ে যাচ্ছি। তো আব এই বাঁদিকে ঘুরে চড়ায় উঠলে আপনি পুরনো রুদ্রগড় দেখতে পাবেন। আর ওই দেখুন, ওই যে লেফট সাইড কালা পাহাড়ের পিছনে আছে সারদা লেক। এবার অনেক পাখি এসেছে স্যার, এখান থেকে ঝোপ জঙ্গলের আড়ালে নজর হবে না, কিন্তু ওদিকে পাতাল কালীর মন্দিরের কাছে মেলা বসেছে, তা দেখতে পেতেন।
চড়াইয়ে উঠতে উঠতে আমরা লক্ষ্য করলাম দুপাশে ঘন গাছপালার আড়ালে পুরনো আমলের দোতলা বাড়ি, কিন্তু কোনো লোকজন নেই। চড়াইয়ের শেষ প্রান্তে পৌঁছে মকবুল বলল,
এই যে সিধা রাস্তা, শেষ হয়েছে বাজারের শেষে। হ্যাঁ, ওদিকটা খুব ভিড় বাবু, আর আখের মে ভ্যারবি নদী, সমতল তো, ইসিলিয়ে নদী মে উতনা স্রোত নেই বাবু। গত বছর ব্রিজও হয়েছে, একেবারে সোজা পটনা যাওয়া যায়।
বলে সে ডাইনে জিপ ঘোরালো। দুপাশেই পোড়ো জমিতে ঝোপ জঙ্গল গজিয়ে আছে, কিন্তু রাস্তাটা সংকীর্ণ হলেও মসৃণ পিচে ঢাকা। আবার একটু চড়াই শুরু হলো, তারপর চোখে পড়ল একটা টিলা পাহাড়ের মাথা কেটে সরকারি ডাক বাংলো, তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। দোতলা বাড়িটার গায়ে রং পড়লেও তার প্রাচীনতা বোঝা যায়। দুজন তাগড়াই চেহারার লোক গেট খুলে দিল। পাঁচিলের উপর কাঁটা তারের বেড়া, নানান ফলের বাগান, ডান দিকে একতলা সারবন্দি কয়েকটা ঘর দেখলাম, সেগুলো নিশ্চয়ই কর্মচারীদের বাসা। বাংলোর ম্যানেজার শম্ভুনাথ পাণ্ডে করো জোড়ে এগিয়ে এলেন, তারপর আমরা গাড়ি থেকে নামলাম। কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করার পর আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন ম্যানেজার। মুখের হাসি দেখে মনে হল নিপাট ভদ্রলোক। একজন উর্দি পড়া লোক এগিয়ে এলো এবং সে আমাদের দিকে করো জোড়ে নমস্কার করে ডিকির কাছে গেল। মকবুল আমাদের ব্যাগ দুটো বের করে দিল। ম্যানেজার মিস্টার পাণ্ডে বললেন,
দোতলার 12 নম্বর ঘরে রাখো।
তারপর কর্নেলের সঙ্গে কথা বলতে বলতে তিনি আমাদের নিয়ে চললেন।
আপনার অনেক গল্প আমি আমাদের পাটনা ট্যুরিস্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর মিস্টার যাদব শর্মার কাছে গত রাত্রি শুনেছি। আপনি শুধু একজন লেপিডপ্টারিস্টই নন, আপনি একজন অর্নিথোলজিস্টও বটে। ঠিক সময় এসে গেছেন একেবারে, শারদালেকে ডিসেম্বরের দিকে যা ভিড় হবে তাতে ট্যুরিস্টদের ঝামেলা বেড়ে যায় একেবারে। গভর্নমেন্ট থেকে আইন করে দেওয়া হয়েছে আবার যে শারদালেক গেটওয়েতে দৈনিক 50 জনের বেশি ট্যুরিস্ট যেন না যায়। তাছাড়া সে বাকি সম্পর্কে সত্যিই আগ্রহী কিনা সে পরীক্ষাও গেটে নেওয়া হবে। তবুও প্রতিদিন 100-150 লোক শারদালেকের চারিদিকে পিকনিক করতে বসে যায়। কর্নেল সাহেব, বুঝতেই তো পারছেন দিনে দিনে এত বেশি দুর্নীতি বেড়ে গেছে তার বলার নয়।
আমাদের তিনি দোতলার উত্তর পূর্ব কোণের ঘরে নিয়ে গেলেন, তারপর বললেন,
দক্ষিণ পূর্বে 6 নম্বর সুইটটা আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু শুনলাম আপনি নাকি নর্থের ওই ডাবল সুইটটা চেয়েছেন।
হ্যাঁ, এদিকটায় শীতের উপদ্রব একটু বেশি হবে বুঝলে, তবে আমার অনুমান মিলে যাচ্ছে। এই জানলা দিয়ে আমি তো বায়নাকুলারে সবই দেখতে পাচ্ছি, আবার এদিকে পাতালকালী মন্দিরের মেলাটাও দেখতে পাচ্ছি, তার বাঁদিকে উঁচু পাহাড়ে ওইদিকেই বোধ হয় ওই সারদা লেক।
হ্যাঁ স্যার।
আর রাজবাড়িটা কোন দিকে?
মিস্টার পান্ডে সোজা উত্তরে গাছপালার ফাঁক দিয়ে মোটা মোটা থামওয়ালা একটা প্রায় ধূসর রঙের বাড়ির দিকে তর্জনী তুললেন। কর্নেল বাইনোকুলারে বাড়িটা দেখতে থাকলেন। আমি খালি চোখে যেটুকু দেখলাম, কুয়াশা অনেকটা পরিষ্কার, একটা বাড়ি দেখা যাচ্ছে যার মাথার গড়ন ত্রিকোণ এবং থামগুলো প্রকাণ্ড। হ্যাঁ, একেই বলে করিন্থিয়ান স্ট্রাকচার। স্থাপত্যবিদ্যায় আমার জ্ঞান নেই, আর কর্নেলের সঙ্গগুণে জানি পুরনো দিনের রাজা জমিদারেরা নিজেদের বাড়ি সবসময় ইতালির করিন্থের স্থাপত্যের ধাঁচে গড়ে নিতেন। প্রজাদের শোষণ করে তাদের ভোগবিলাসের অন্ত ছিল না। কর্নেল এবং মিস্টার পান্ডে দাঁড়িয়ে কথা বলছিলেন। আমার এই ঠান্ডাটা সহ্য হচ্ছিল না, কারণ এই বারান্দায় প্রচণ্ড হাওয়া। আমি ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ প্রশস্ত, দুটো সিঙ্গেল খাট, একপাশে একটা সোফা সেট আর সেন্টার টেবিল, একটা ওয়ার্ড্রোব আছে, তাছাড়া আছে একটা ইজি চেয়ার এবং কোণের দিকে টেবিল ল্যাম্প রাখা একটা চওড়া টেবিল, তার উল্টো দিকে জানলার কাছে একটা ডাইনিং টেবিল এবং তিনটে চেয়ার। যে লোকটা আমাদের ব্যাগেজ এনেছিল সে ব্যাগেজ রেখে পূর্বের দরজাটা খুলে দিল, তারপর পর্দা সরিয়ে হাসি মুখে তাকালো। দেখলাম একটা ব্যালকনি এবং সেখানে দুটো বেতের চেয়ার। তোমার নাম কি?
আমার নাম রঘুবীর স্যার, আমি আপনাদের দেখাশোনা করব। এই সুইচটা টিপবেন, আমি এসে যাব, ম্যানেজার সব আমাকে বলেছেন। এখন আপনারা কফি খাবেন, 9টায় ব্রেকফাস্ট
বলে সে বুক পকেট থেকে নোট বই বের করে দেখে নিল। বললাম, বাহ রঘুবীর, তুমি তো খুব মেথডিক্যাল লোক। ভেবেছিলাম সে ইংরেজি বুঝবে না, কিন্তু সে জানে। একটু হেসে বলল,
আমি স্যার লেখাপড়ার বেশি সুযোগ পাইনি, তবে মিশনারি স্কুলে 10 অবধি পড়েছিলাম, স্কুলটা আমার গ্রামের কাছেই।
বলে সে পূর্ব দিকটা দেখিয়ে বলল,
ওই যে ওখানে মিশনারিদের একটা সেটেলমেন্ট আছে, ফাদার জনসন যতদিন ছিলেন ততদিন আমি প্রাইমারি টিচার ছিলাম। ওনার পরে একজন নতুন ফাদার এলেন, তার মেজাজ খুব খারাপ।
তার কথা থেমে গেল। কর্নেল এবং মিস্টার পান্ডে ঘরে ঢুকলেন। কর্নেল কিটব্যাগ আর বাইনোকুলার টেবিলে নামিয়ে রেখে সোফায় বসলেন। মিস্টার পান্ডে বললেন,
এই রঘুবীর, তুমি একবার দেখো, নিশ্চয়ই এতক্ষণে হট ড্রিঙ্কস সব রেডি হয়ে গেছে। তোমাকে তো বলেইছি যে কর্নেল সাহেব বারবার কফি খান।
সে কর্নেলের দিকে তাকিয়ে কি জানি কেন একটা সেলুট ঠুকল।
ঠিক আছে স্যার,
তারপর বেরিয়ে গেল। আমি রঘুবীর সম্পর্কে কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু কর্নেল সে সুযোগ দিলেন না। তিনি বললেন,
তাহলে মিস্টার পান্ডে, আপনার ধারণা সত্যিই ব্যাপারটা অলৌকিক, অর্থাৎ দেবী চণ্ডীর প্রহরী এক দানব মাঝে মাঝে রাজবাড়িতে হানা দেয়?
গুজব শুনেছি বটে, তবে গত সপ্তাহের ওই ঘটনার রাত্রে আমি রাইফেলের গুলির শব্দ শুনেছিলাম।
আপনি কি রাইফেল, বন্দুক এবং রিভলভার বা পিস্তলের গুলির শব্দ কোনটা কি ধরনের তা বুঝতে পারেন?
মিস্টার পান্ডের মুখে আত্মবিশ্বাসের দৃঢ়তা ফুটে উঠল। তিনি নিঃশব্দে হেসে বললেন,
আমার বাবা ছিলেন এখানকার নাম করা শিকারী। আমার যৌবনে আমি ক্রমাগত শিকারী হওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের বাড়িতে অনেক আগ্নেয়াস্ত্র ছিল। বাল্যকাল থেকে কোনটার কি আওয়াজ তা আমার শেখা হয়ে গিয়েছিল। তারপর সরকার জন্তু জানোয়ার না মারার হুকুম জারি করলেন, তখন থেকে আমি আর হাতে আমস তুলিনি। তবে এই এলাকায় রিজার্ভ ফরেস্ট আছে, সেখানে চোরা শিকারীরা গোপনে নিজেদের কারবার চালিয়েও যাচ্ছে। তাছাড়া ওই যে বলেছিলাম, দুর্নীতি স্যার, দুর্নীতি, চারিদিকে দুর্নীতির অসুখ। এখন সৎ মানুষের টিকে থাকাটাই তো কঠিন।
তার মানে সেরাতে রাজবাড়িতে কেউ রাইফেল থেকে গুলি করেছিল এই বিষয়ে আপনি নিশ্চিত?
হ্যাঁ, নিশ্চিত তো বটেই, তবে কথাটা খালি আপনাকেই বললাম। দেখুন, আমি চাই না যে এই কথাটা অন্য কারোর কানে যাক।
এই সময় রঘুবীর দুপ্লেট পকোড়া সহ কফির পট এবং কাপ প্লেট রেখে গেল। মিস্টার পান্ডের জন্য একটা কাপ প্লেট এসেছিল। তিনি একটু হেসে বললেন,
ওই আপনার মতো আমারও একটু কফি পানের অভ্যেস আছে আর কি
বলে তিনি নিজেই কফি ঢেলে তিন কাপ কফি তৈরি করে নিলেন।
তাহলে নিশ্চয়ই রাজবাড়িতে যিনি থাকেন তার রাইফেল আছে, এবং হয়তো তিনি চণ্ডীমাইজির প্রহরী সেই দানবটাকে গুলি করে মারতে চেয়েছিলেন।
ডক্টর ত্রিপাঠীর সঙ্গে আমার কোনোদিনই আলাপের সুযোগটা হয়নি, কারণ উনি বাইরে খুব কমই মেলামেশা করেন। সে রাত্রে নিশ্চয়ই এমন কিছু একটা ঘটেছিল যাতে উনি রাইফেলটা ব্যবহার করেছিলেন।
এই সময় কর্নেলের ডান দিকে কোন অদৃশ্য স্থানে টেলিফোন বেজে উঠল। আমি চমকে উঠেছিলাম, কিন্তু কর্নেল বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে হাত বাড়িয়ে একটা লাল টুকটুকে রিসিভার তুলে নিলেন, তারপর সাড়া দিলেন।
হ্যালো, হ্যালো হালদার মশাই, হ্যাঁ সব ঠিক আছে তো? ঠিক নেই কেন? আমরা এসে গেছি তা আপনাকে কি কেউ খবর দিয়েছে নাকি নিজে খোঁজ নিলেন? হ্যাঁ হ্যাঁ, নিজের বুদ্ধিতেই কাজ করা স্বাভাবিক। আর তাছাড়া আমি বরাবরই দেখেছি আপনার সময় জ্ঞান একেবারে নির্ভুল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি অন্যের অজ্ঞাত সারে ওকে জানিয়ে দিন আমরা এসে পৌঁছেছি এবং কোথায় আছি, আর ওকে বুঝিয়ে বলবেন যে আমাদের এভাবে থাকাটাই আমার কাজের পক্ষে নিরাপদ। আমরা ব্রেকফাস্টের পর ধরুন 10টার মধ্যে পৌঁছে যাব, ওকে গোপনে কথাটা জানিয়ে রাখবেন। ওকে ওকে, উইশ ইউ গুড লাক।
মিস্টার পান্ডে বিস্মিত মুখে কর্নেলের দিকে তাকিয়েছিলেন। কর্নেল অবশ্য বাংলায় কথা বলছিলেন, তাহলেও মিস্টার পান্ডে যে বাংলা মোটামুটি বোঝেন তা আগেই টের পেয়েছিলাম। তিনি সেই রকম নিঃশব্দে হেসে কর্নেলকে ভাঙা বাংলায় জিজ্ঞেস করলেন,
এখানে কোনো হালদার মশাই এসেছেন? হু ইজ হি?
হি ইজ আ রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর। ওর হবি হচ্ছে নানা জায়গায় তীর্থ দর্শন। এখানে পাতালকালীর কথা শুনে উনি যে বেড়াতে আসবেন এটা আমাকে কলকাতাতেই জানিয়েছিলেন।
তো উনি কোথায় উঠেছেন?
পুলিশ অফিসারদের হালচাল তো আপনি জানেন। কোন সূত্রে কলকাতায় ডক্টর ত্রিপাঠীর সঙ্গে ওর আলাপ হয়েছিল, তাই উনি রাজবাড়িতেই উঠেছেন। আমি ওকে বলেছিলুম চলে আসুন চলে আসুন আমাদের সঙ্গে, কিন্তু সারা জীবন পুলিশের চাকরি করে ওর মধ্যে কিছু হঠকারী হালচাল জন্মে গেছে বুঝলেন, তাই উনি আমাদের আগেই এখানে ছুটে এসেছেন। আমি অবশ্য বলেছিলাম ওকে যে সারদা লেকে পাখি দেখতে আমিও যাচ্ছি।
এই সময় উর্দি পড়া একজন কর্মচারী এসে দরজার বাইরে দাঁড়িয়ে মৃদু স্বরে হিন্দিতে বলল যে পান্ডেজির নাকি নিচের অফিসে টেলিফোন এসেছে।
পাণ্ডেজি তখনই আমাদের নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন। কর্নেল, হালদার মশাই কোনো ঝামেলায় পড়েননি তো?
মনে তো হলো পড়েননি, তবে তুমি এক কাজ করো জয়ন্ত, ওই পূব দিকের ব্যালকনিতে গিয়ে গায়ে একটু ভালো করে রোদ লাগিয়ে নাও দেখি, আমি একটু এদিক ওদিক ঘুরে আসি, এই ধরো আধ ঘন্টা।
কর্নেলের সঙ্গে যেখানেই গেছি লক্ষ্য করেছি উনি তার থাকার জায়গা চারপাশটা একটু ঘোরাঘুরি করে দেখে নেন। জিজ্ঞেস করলে উনি বলেছেন শিকারী জন্তুদের ঠিক এই অভ্যাসটা আছে, তারা তাদের ডেরার চারদিকটা ঘোরাঘুরি করে চিনে রাখে, এটা ওদের আত্মরক্ষা বা আক্রমণের একটা সহজাত অভ্যাস। কর্নেল মানুষ, কিন্তু সামরিক জীবনেও বিশেষ করে গেরিলা ওয়ারফেয়ারের ট্রেনিংয়ে ঠিক এই ধরনের চক্কর দেওয়ার ট্রেনিং ওকে নিতে হয়েছিল। নটায় ব্রেকফাস্টের পর আমরা দুজনে নিচে গেলাম। মিস্টার পাণ্ডে তার অফিসে ছিলেন, আমাদের দেখে তিনি উঠে দাঁড়ালেন।
বসুন 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 মিস্টার পাণ্ডে, আপনি বসুন, আমরা একটু বেরুচ্ছি। জয়ন্ত হচ্ছে আবার খবরের কাগজের লোক, ওকে রুদ্রগড়ের হালচাল একটু দেখে আনি।
আমাকে আপনার জন্য কি কি ব্যবস্থা করতে হবে তা উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মকবুল খান জিপের জন্য অপেক্ষা করছে।
না 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 মিস্টার পাণ্ডে, কোন নতুন জায়গা খুঁটিয়ে দেখতে হলে আই বিলিভ পায়ে হেঁটে কিংবা বড় জোর সাধারণ কোন যানবাহনে যাতায়াত করা উচিত, সাইকেল রিক্সা পেতে তো এখানে কোনো অসুবিধে নেই দেখলাম। আমি লক্ষ্য করেছি আমরা ধীরে সুস্থে ধরুন কখনো হাঁটব, কখনো ক্লান্ত হলে একটু রিক্সায় চাপব, আপনাকে সেজন্য ভাবতে হবে না, আপনি রঘুবীরকে শুধু জানিয়ে রাখুন।
আপনি ডেটটায় লঞ্চ করবেন তো? এটা আমাকে জানানো হয়েছে, আমি রঘুবীরকে সেই মতো নির্দেশ দিয়ে দিয়েছি, আর ও বাংলায় থাকলে আপনি যতবার খুশি কফি চাইবেন ও দেবে। আর আপনার ডিনার তো রাত ১০টায়, কি ঠিক তো?
আচ্ছা মিস্টার পাণ্ডে একটা কথা, আমার ঘরে যে টেলিফোনটা যায় সেটা কি ডাইরেক্ট নাকি আপনার এই অফিসের ফোনের সঙ্গে কানেক্টেড?
না কর্নেল সাহেব, ওপরে চারটে সুইটি ভিআইপিদের জন্য সংরক্ষিত করা থাকে, চারটে লাইনই ডিরেক্ট লাইন, অফিসের লাইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
বেশ,
আমরা বেরিয়ে এলাম। ড্রাইভার মকবুল খান আমাদের দেখে মিলিটারি সেলুট ঠুকল, কিন্তু কর্নেল তাকে নিরাশ করে বললেন,
না না আমরা পায়ে হেঁটে ঘুরব মকবুল, যখন দরকার হবে যখন দূরে কোথাও যাব তখন তুমি আমাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যেও, এখন আমরা বড় জোর ধরো ওই সামনে বাজার এলাকা পর্যন্ত যাব।
বলে গেটে দারোয়ানের আরো একটা সেলাম পেয়ে বেরিয়ে এলাম। এরপর সমতল রাস্তাটা প্রাইভেট রোড, এই রাস্তাটা গিয়ে চওড়া মসৃণ হাইওয়েতে পৌঁছেছে। ডাইনে ঘুরে আমরা কিছুটা এগিয়েই দেখলাম রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে, মোটামুটি যানবাহনের ভিড় আছে, আদিবাসীদেরও লক্ষ্য করলাম, তারা দল বেঁধে সম্ভবত মেলায় যাচ্ছে, কারণ তাদের সঙ্গে নানা ধরনের হস্তশিল্প লক্ষ্য করলাম। উত্তরাইয়ের পর সমতলে ডান দিকে উঁচু প্রশস্ত জমির উপর আবার একটা প্রাইভেট রোড উঠে গেছে।
জয়ন্ত আমরা কোথায় এসেছি বুঝতে পারছ?
ডান দিকে অর্থাৎ পূর্বে তাকিয়েই দেখলাম প্রায় ৫০ মিটার দূরে একটা গেট দেখা যাচ্ছে, গেটের মাথার দুদিকে দুটো সিংহের মূর্তি, তারপর দুদিকেই উঁচু পাঁচিল। কর্নেলের পেছনে কয়েক পা হেঁটেই বুঝলাম আমরা রুদ্রগড়ের রাজবাড়িতে যাচ্ছি।
তোমাকে একটা কথা বলিনি, তুমি যথারীতি কলকাতার বিখ্যাত বাংলা কাগজ দৈনিক সত্য সেবকের প্রতিনিধি, কিন্তু তোমার পক্ষ থেকে যে ধরনের প্রশ্ন করা অনুচিত তা তুমি কিছুতেই করবে না, কেমন?
বুঝেছি, মুখ বুঝে থাকতে হবে তাই তো? আপনার কোনো ব্যাপারে আমি নাক গলাতে যাবই বা কেন? তবে কর্নেল, আগে থেকেই বলে রাখছি আমি তো কোনো জড় পদার্থ নই, এমন কোনো ব্যাপার এসে যেতে পারে যখন আমি কৌতূহল দমন করতে পারবো না।
That's right, darling.
আমরা গেটের সামনে পৌঁছেই দেখলাম একজন বয়স্ক লোক গেটের রেলিংয়ের ওপাশ থেকে সেলাম ঠুকে হিন্দিতে জিজ্ঞেস করল,
আপনি কি কর্নেল সাহেব আছেন? কলকাতা থেকে আসছেন?
হ্যাঁ, ডক্টর ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে এসেছি।
সে গেটের একটা অংশ খুলে দিল। আমরা ভেতরে ঢুকে দেখলাম করিন্থিয়ান স্থাপত্যের আশ্চর্য নমুনা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ডান দিকে এবং বাঁদিকে দুদিকেই একতলা ঘর। বাঁদিকের ঘরগুলোতে তালা লাগানো আর ডান দিকে একতলা কয়েকটা ঘরের মধ্যে তিনটে ঘরে তিনটে গাড়ি লক্ষ্য করলাম। গাড়ি বারান্দার ওপর একজন বলিষ্ঠ গড়নের ফর্সা প্রৌঢ় ভদ্রলোক এসে দাঁড়ালেন। তারপর নমস্কার করে বাংলায় বললেন,
আসুন কর্নেল সাহেব।
তারপরে উনি অদৃশ্য হয়ে গেলেন। ওর পরনে পাজামা এবং গায়ে জড়ানো শাল লক্ষ্য করেছিলাম, কিন্তু মাথায় কোনো টুপি বা মাফলার ছিল না। গাড়ি বারান্দার তলায় যেতেই একজন আমার বয়সী কিন্তু আমার চেয়ে স্মার্ট এবং ফিল্ম স্টারের মতো চেহারার এক যুবক আমাদের নমস্কার করে ঘরে ঢুকল। সে নম্র স্বরে বলল,
নমস্কার, আমার নাম অনিরুদ্ধ। কর্নেল সাহেব সম্ভবত ডক্টর ত্রিপাঠীর কাছে আমার নাম শুনে থাকবেন।
অবশ্যই শুনেছি, অনিরুদ্ধ রায়। আমি কিন্তু তোমাকে তুমি বলবো, কারণ এই যে আমার সঙ্গে রেখো, তোমাদের লাইনের না হলেও শিক্ষিত বাঙালিদের কাছে কিন্তু বেশ সুপরিচিত।
আপনি জয়ন্ত চৌধুরী, আপনার দৈনিক সত্যসেবক পত্রিকার লেখার সঙ্গে আমার পরিচয় আছে।
কি সর্বনাশ! তাহলে অনিরুদ্ধ, তুমি আমাকে?
ডক্টর ত্রিপাঠী আমাকে আপনার কথা বলা মাত্র আমি তাকে বলেছিলাম যে কর্নেল সাহেবকে আমি মুখোমুখি না চিনলেও জানি তিনি শুধু প্রকৃতি বিজ্ঞানী নন, একজন রহস্যভেদীয়। আমি ট্রাঙ্ক কলে জয়ন্তবাবুর সঙ্গে যোগাযোগ করে কলকাতা যেতুম এবং কর্নেল সাহেবকে নিয়ে আসতে পারতুম। যাই হোক, চলুন উপরে যাই।
ঘরের ভিতর থেকে সিঁড়ি উঠে গেছে। কর্নেল আগে, তার পেছনে অনিরুদ্ধ, তার পেছনে আমি। সিঁড়িতে উঠতে উঠতে অনিরুদ্ধ একটু চাপা হাসল, তারপর বলল,
আপনাদের আমি আর অনন্যা থ্রি মাস্কেটিয়ার্স বলে যোগ করতাম।
অর্থাৎ যে ভদ্রলোকে বাড়িতে অতিথি হয়ে এসেছেন তার পরিচয় তোমরা পেয়ে গেছ?
হ্যাঁ, হালদার মশাইকে যে কোনোদিন মুখোমুখি দেখতে পাবো ভাবিনি। তবে এখানে আসার পর ডক্টর ত্রিপাঠী ওর যে পরিচয় দিলেন তার বাইরে আমরা ডক্টর ত্রিপাঠীকে আর কিছু জানাই।
তোমরা বুদ্ধিমান অনিরুদ্ধ, বুদ্ধিমান।
সিঁড়ির মাথায় ততক্ষণে একটা ছড়ি হাতে এসে দাঁড়িয়েছিলেন ডক্টর অলোকেশ ত্রিপাঠী। তিনি কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করে বললেন,
চলুন আমার ঘরে চলুন। অনিরুদ্ধ, ঠাকুরমশাইকে বলে দাও শিগগিরই যেন উনি কফি আর কিছু স্ন্যাক্স পাঠিয়ে দেন।
তখন লক্ষ্য করিনি, এতক্ষণে মুখোমুখি দাঁড়িয়ে দেখলাম ডক্টর ত্রিপাঠীর মুখে ফ্রেঞ্চ কাট সাদা দাড়ি এবং মাথায় একরাশ কাঁচা পাকা এলোমেলো চুল। তিনি বারান্দা দিয়ে এগিয়ে পর্দা তুলে দরজার ল্যাচকি চাবি দিয়ে খুললেন, তারপর আমাদের একটা ঘরের ভেতরে নিয়ে গেলেন। মুহূর্তের জন্য আমার মাথার ভিতর একটা কথা ভেসে উঠেই মিলিয়ে গেল, ডক্টর ত্রিপাঠী সাবধানী মানুষ। মাত্র কিছুক্ষণের জন্য তিনি বেরিয়েছিলেন, কিন্তু দরজায় চাবি দিতে ভুলেননি। এই ধরনের ল্যাচকি কর্নেলের অ্যাপার্টমেন্টেও আছে, ভিতর থেকে বেরোনো যায় কিন্তু বাইরে থেকে চাবি ছাড়া দরজা খুলে ঢোকা যায় না। প্রশস্ত ঘরের পূর্ব দিক ঘেঁষে একটা উঁচু পালঙ্কে বিছানা ও কয়েকটা বালিশ, দেখেই বুঝলাম এটা তার শয়নকক্ষ। একপাশে লেখার টেবিল চেয়ার, দেওয়াল ঘেঁষে চারটে আলমারি বইয়ে ঠাসা, দেওয়ালে ইতস্তত কয়েকটা বড় ফটোগ্রাফ। ডক্টর ত্রিপাঠী এবং সম্ভবত একদল বিজ্ঞানীর মধ্যে বসে আছেন কোনো প্রখ্যাত ব্যক্তি, অধিকাংশই ইউরোপীয়। কর্নেলের ডাকে ঘুরে দাঁড়ালাম। তিনি মৃদু হেসে বললেন,
জয়ন্ত, তুমি সাংবাদিক, কাজেই ডক্টর ত্রিপাঠীর ক্রিয়াকলাপের পরিচয় খুঁজে দেখছ ছবির মধ্যে, তাই তো? দেখো, এ দেখো আরো অনেক ছবি। এবং বিখ্যাত বিজ্ঞানীদের ছবি তার মধ্যে বসে ডক্টর ত্রিপাঠী। এখন বসে পড়ো, তুমি জানতে চাইলে ডক্টর ত্রিপাঠী ছবিগুলোর সমস্ত খবর তোমাকে বিস্তারিত জানিয়ে দেবেন।
বিব্রতভাবে একটু হেসে সোফায় বসলাম। ডক্টর ত্রিপাঠী আমার মুখোমুখি বসে বললেন,
জয়ন্ত বাবু, ওসব ছবির খবর জেনে কি করবেন? আসল খবর তো অন্যত্র। হতভাগিনী চন্দ্রমুখী ছিল আমার এই বাড়ির গার্জেন, কিছু লেখা পড়া জানত, কিন্তু তার দাপট ছিল প্রচণ্ড। এই বাড়ির সর্বত্র তার তীক্ষ্ণ দৃষ্টি থাকত সর্বক্ষণ। তার অপমৃত্যুতে আমি অসহায় বোধ করছি।
আপনি কি আপনার বিছানার পাশে জানলা দিয়েই সেই অদ্ভুত কালো দানবটিকে দেখতে পেয়েছিলেন?
প্রথমে ওই জানলা দিয়েই টর্চের আলো ফেলেছিলাম, তারপরে ভালো করে দেখবার জন্য বিছানা থেকে নেমে গিয়ে ওই যে জানলাটা দেখছেন ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, আপনি আগে কফি খেয়ে নিন, তারপর ওসব কথা হবে।
এই সময় একজন বেঁটে রোগা চেহারার ভদ্রলোক ট্রে নিয়ে ঢুকে সাবধানে সেন্টার টেবিলে রাখলেন, তারপর আমাদের দুজনের দিকে আর চোখে চেয়ে বেরিয়ে গেলেন। লক্ষ্য করলাম এত শীতেও তার গায়ে একটি ফতুয়া আর মাথা থেকে গলা পর্যন্ত জড়ানো মাফলার, পরনে খাটো ধুতি। বুঝলাম ইনি সেই ঠাকুরমশাই যিনি বাড়ির রান্নাবান্নার কাজ করেন।
অনিরুদ্ধ, তুমি একবার ল্যাবে গিয়ে দেখো, যেদি মেয়েটি আমার কথা একটু কান দিচ্ছে না, ওর নাকি কিচ্ছু হয়নি, ওকে ল্যাবের কাজ চালিয়ে যেতেই হবে।
শি ইজ অলরাইট স্যার। আমি ল্যাব থেকে বেরিয়েই কর্নেল সাহেবদের আনতে গিয়েছিলাম।
না অনিরুদ্ধ, তুমি ওকে একটু চোখে চোখে রাখো, ডাক্তার বলেছেন অনন্যার মনের জোর অসাধারণ, তাহলে ওর সম্পর্কে যেন আমরা সজাগ থাকি।
অনিরুদ্ধ চলে গেল। কর্নেল পট থেকে দুধ মেশানো কফি পেয়ালায় ঢেলে নিলেন।
আমি মাননীয় গেস্টদের অনারে হাফ কাপ কফি খাব, কারণ আমার ইতিমধ্যে দু পেয়ালা কফি খাওয়া হয়ে গিয়েছে
বলে উনি কফিতে পেয়ালার অর্ধেকটা ভরে নিলেন। তারপর উঠে গিয়ে দরজার পর্দা সরিয়ে বাইরেটা দেখে নিলেন এবং দরজা ভেতর থেকে বন্ধ করে ফিরে এলেন। চাপা স্বরে বললেন,
আমার যা মানসিক অবস্থা হয়েছে আমি এখন কাউকে বিশ্বাস করতে পারছি না।
ডক্টর ত্রিপাঠী, আপনি চিঠিতে চন্দ্রমুখীর কথা লিখেছেন, তার ঘরে আপনার ল্যাব অ্যাসিস্ট্যান্ট অনন্যা থাকত। অনন্যা কি নিজের ইচ্ছে তার কাছে থাকত নাকি চন্দ্রমুখী?
চিঠিতে সব কথা তো লেখা যায়নি, সেই জন্যই মুখোমুখি কথা বলতে চেয়েছিলাম। চন্দ্রমুখী আমার বইমাত্রেও দিদি, আমার বাবার প্রথম পক্ষে স্ত্রী সুলোচনা সান্যালের মেয়ে চন্দ্রমুখী। চন্দ্রমুখীর 10 বছর বয়সে সুলোচনা হার্ট ফেল করে মারা যান। হার্টের অসুখ হতে জন্মগত বলেই আমার ধারণা। আমার বাবা তারপর বিয়ে করেন পাটনায়। আমার মা মণিকুন্তলা ছিলেন বাঙালি ভট্টাচার্য পরিবারের মেয়ে। ও হ্যাঁ, আমার বাবার নাম ছিল কমলেশ ত্রিপাঠী। বাবা বেশি লেখাপড়ার সুযোগ পাননি, কারণ এই রাজবাড়ির অধীনে যেটুকু জমি ছিল তা ঠাকুরদের আমলেই বিক্রি হয়ে যায়। যাই হোক, বাবা চন্দ্রমুখীর বিয়ে দিয়েছিলেন কলকাতায়, কিন্তু মাতাল স্বামীর অত্যাচারে সে পালিয়ে আসে। তখন আমি পাটনা কলেজের ছাত্র। চন্দ্রমুখীর স্বামী পরে মত্ত অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। শ্বশুরবাড়ির পক্ষ থেকে চন্দ্রমুখীকে শুধু টেলিফোনে খবরটা জানানো হয়েছিল। স্বামীর সম্পত্তিতে তার অধিকার থাকলেও চন্দ্রমুখী তা দাবি করতে যায়নি।
বেশ বেশ বেশ, তার মানে চন্দ্রমুখী আপনাদের সংসারে গৃহিণী হয়ে ওঠেন, তাই তো?
হ্যাঁ, এরপর তো আমি নানান জায়গায় পড়াশোনা করেছি, কিছুদিন আমেরিকাতেও কাটিয়েছি, তখনও বাবা বেঁচে ছিলেন। আমি যখন হিউস্টনে জীববিজ্ঞানের অধ্যাপনা করছি সেই সময় চন্দ্রমুখী বুদ্ধি করে আমাকে আমার কলিগের সাহায্যে খবর দেয় আমার বাবা মারা গেছেন। সে কলিগের নাম ডক্টর বিষ্ণুকান্ত সহায়। ডক্টর সহায় তখন রুদ্রগড় কলেজেই পড়াতেন। সেই সময় উনি আমেরিকার এক ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ পেয়েছিলেন। ওর যাবার দিনই আমার বাবার মৃত্যু হয়। তাহলে বুঝুন, আমার দিদি চন্দ্রমুখী লেখাপড়া কম জানলেও বুদ্ধিমতী ছিল। সে ঠিকই খবর রাখত যে ডক্টর সাহায় আমেরিকা যাচ্ছেন, তাই তার মুখ থেকে আমি খবরটা পাই। তবে তাড়াতাড়ি ফিরতে পারিনি, বাবার মুখাগ্নিও করতে পারিনি। যাই হোক, এসব কথা বলে আপনাকে পারিবারিক ইতিহাস শুনিয়ে লাভ নেই।
আপনি চিঠিতে লিখেছিলেন ঘটনার সময় কেউ গিয়ে চন্দ্রমুখীর ঘরে অনন্যাকে ডেকেছিল।
অনন্যা সেটাও ঠিক করে বলতে পারছে না। মোট কথা, কেউ ডেকেছিল, আমি ডাকছি ভেবে সে দরজা খুলে দেয়। তারপরে আমার মতো চেহারার কেউ ওর মাথায় হাত রাখে।
আচ্ছা, তখন বারান্দায় আলো ছিল না?
এটাই আশ্চর্য, বুঝেছেন? হঠাৎ বাড়ির সব আলো নিভে গিয়েছিল, কাজেই অনন্যা ভুল দেখেছিল। এখন যে দুটি প্রশ্ন আমাকে সবসময় জ্বালিয়ে মারছে তা হল, কে এমন লোক আর তার হাতে কি এমন ছিল যে অনন্যার মাথায় স্পর্শ করতে সে অজ্ঞান হয়ে যায়? দ্বিতীয় প্রশ্ন, চন্দ্রমুখের মতো সতর্ক মহিলার পক্ষেই আগে ঘরের আলো জ্বেলে দরজা খুলতে যাওয়ার সম্ভাবনা ছিল। যদি দেখত আলো জ্বলল না, তখন সে হাতে টর্চ নিত এবং আগে ভালো করে জেনে নিয়ে তারপর দরজা খুলত।
চন্দ্রমুখী যে হাটফেল করে মারা গেছেন তা আপনি কখন জানতে পারলেন?
হঠাৎ আলো জ্বলে ওঠার পর আমি অনিরুদ্ধকে নিয়ে প্রথমে নিচে গিয়েছিলাম। অনিরুদ্ধ ল্যাবের একটা মেশিন বন্ধ করে দিয়েছিল। লোডশেডিং হয় বলে ওটা সারাক্ষণ ব্যাটারিতে চালু ছিল। ওটাতে কোষ বিভাজন প্রক্রিয়া চালু ছিল, বাঁদরের কোষ। এরপর বাইরেটা দেখে শুনে আমরা উপরে উঠে আসছি, তখনই অনিরুদ্ধ বলে উঠেছিল,
এমন একটা কাণ্ড হল কিন্তু অনন্যা বেরুল না কেন?
আমি সঙ্গে রাইফেল নিয়ে গিয়েছিলাম। কেন আমি সঙ্গে রাইফেল রাখি তার কারণ আপনাকে পরে জানাব। আমি আন্দাজেই একটা রাউন্ড ফায়ার করেছিলাম।
তারপর আপনারা দোতলায় উঠে যান।
হ্যাঁ, আমার আগেই অনিরুদ্ধ অনন্যার ঘরে গেল। আপনি লক্ষ্য করেছেন বাড়িটার দুদিক এলের মতো বেঁকে আছে?
হ্যাঁ, বাড়িটার গঠন ইংরেজির ই অক্ষরের মতো।
ঠিক বলেছেন, চিঠিতে সম্ভবত বলেছিলাম আপনাকে। যাই হোক, তখন আলো জ্বলে উঠেছিল। অনিরুদ্ধ ঘরে ঢুকে অনন্যাকে দেখতে পায়নি। দেখেছিল আমার দিদি চন্দ্রমুখী মেঝে পড়ে আছে, শরীর একেবারে নিঃসাড়। তখনই আমি হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বললুম। যদিও পরীক্ষা করে বুঝতে পেরেছিলাম দিদি মৃত।
আচ্ছা, এমন তো হতেই পারে অনন্যা দরজা খোলার পর চন্দ্রমুখী দেবী বিছানা থেকে উঠে ঘটনাটা জানতে চেয়েছিলেন এবং সেই সময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়।
ইউ আর রাইট কর্নেল সাহেব, হসপিটালের ডক্টরও ঠিক একই কথা বলছেন। কিন্তু যেহেতু আমি এই ঘটনায় আমার কোন শত্রুপক্ষের হাত আছে ভেবে পুলিশে ফোন করেছিলাম, কাজেই সেই রাত্রে পুলিশও এসেছিল। তারাই আবিষ্কার করে অনন্যা টেনিস কোর্টের পাশে পড়ে আছে। কিছুতেই তার জ্ঞান ফেরানো গেল না। তখন পুলিশ হসপিটালের অ্যাম্বুলেন্সে অনন্যাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। ওদিকে দিদির বডিটা তখন মর্গে পাঠাবার ব্যবস্থা পুলিশই করে ফেলেছে। কিন্তু তার চেয়ে অবাক কাণ্ড, হসপিটালে পৌঁছাবার পরই অনন্যার জ্ঞান ফিরেছিল। তার পরের দিন 10টায় অনিরুদ্ধ নিজের গাড়িতে তাকে হসপিটাল থেকে নিয়ে এসেছিল। আমি আরো অবাক হয়েছিলাম, কারণ অনন্যা বলেছিল,
আমাকে হসপিটালে কেন আনা হলো?
আপনার শত্রুপক্ষের কথা বললেন ডক্টর ত্রিপাঠী। এ বিষয়ে আমি একটা সূত্র থেকে জানতে পেরেছি, এ বাড়ি ছিল রাজবাড়ি এবং
আমরা ছিলাম বংশ পরম্পরায় এ বাড়ির বিগ্রহ শ্রী চণ্ডীমাইজি পুরোহিত। আমার বাবাও ছিলেন পুরোহিত, কিন্তু আমি নিজের জেদে পড়াশুনো করে এতদূর পৌঁছতে পেরেছি।
চণ্ডীমাইজির বিগ্রহ চুরি গিয়েছিল এবং সেই রাজা বাহাদুর নাকি আপনার ঠাকুরদাকে গুলি করে মেরেছিলেন।
ডক্টর ত্রিপাঠী চমকে উঠে নিষ্ফলক দৃষ্টে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন,
ডক্টর বোস যা আমাকে বলেছিলেন তা খুবই সত্য। আপনি ব্যাকগ্রাউন্ড জেনেই তবে এখানে পৌঁছেছেন।
কর্নেল কফি শেষ করার পর চুরুট ধরালেন। ডক্টর অমলেশ ত্রিপাঠী পেছন দিকে হাত বাড়িয়ে বিছানার পাশে রাখা একটা গোল টেবিল থেকে একটা সিগারেটের বাক্স টেনে নিলেন। কর্নেল তার সিগারেটে লাইটার জেলে ধরিয়ে দিলেন। ডক্টর ত্রিপাঠী আস্তে আস্তে বললেন,
আমি স্মোকিং ছেড়ে দিয়েছিলাম, কিন্তু গত প্রায় এক সপ্তাহ ধরে নিজের সঙ্গে যুদ্ধ করবার পর হার মেনেছি।
স্মোকিং মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ, কথাটা হচ্ছে টেনশন। টেনশন দূর করতে স্মোকিং এর মতো ওষুধ নেই। তো আপনি বলছিলেন আমি রাজবাড়ির ব্যাকগ্রাউন্ড কিছুটা জেনেই এসেছি, তবে সেটা রুদ্রগড় ডাক বাংলোর ম্যানেজার মিস্টার পান্ডের কাছে। তিনি একটা কথা বলেছেন যেটার উত্তর আমি আপনার কাছে পেয়ে গেছি।
কি কথা?
ঘটনার রাত্রে মিস্টার পান্ডে নাকি রাইফেলের গুলির আওয়াজ শুনেছিলেন। তাছাড়া উনি একটা গুজবের কথা বলেছিলেন, রাজবাড়িতে কখনো কখনো নাকি হারিয়ে যাওয়া চণ্ডীমাইজির এক অনুচর দানব এসে হানা দেয়। মিস্টার পান্ডের মতে এমনও হতে পারে দূরের জঙ্গল থেকে কোনো অজানা জন্তু কোনো অজ্ঞাত কারণে এ বাড়িতে এসে হানা দেয়।
আমার জীবনের বেশিরভাগ সময় বাইরে কেটেছে কর্নেল সাহেব, তবে বাবার কাছে শুনেছিলাম কি একটা সাংঘাতিক জন্তু নাকি ঠাকুর বাড়ির দেওয়াল ডিঙিয়ে একবার ঢোকবার চেষ্টা করেছিল। বাবা বাড়ির লোকেদের ডেকে হইহুল্লোড় করার পর সেটা পালিয়ে গিয়েছিল। বাবা বলেছিলেন চোখের ভুলও হতে পারে, তবে উনি যেন একটা কিংকং এর সাইজের জন্তুকে দেখেছিলেন। আমি অবশ্য বাবার কথা বিশ্বাস করিনি, বাবা সব ব্যাপারেই একটু বাড়িয়ে বলতেন। তাছাড়া আপনার কাছে বলতে দ্বিধা নেই, বাবা আত্মরক্ষার জন্য ম্যাজিস্ট্রেটকে সাধাসাধি করে একটা রাইফেলের লাইসেন্স করিয়েছিলেন। আমার বিছানার পাশে সেই রাইফেলটাই রাখা আছে।
তাহলে আপনি আপনার বাবার রাইফেলের লাইসেন্স নিজের নামে করিয়ে নিয়েছিলেন। কিন্তু একটা কথা বলুন তো, আপনি কি ঘটনার আগে অবধি কোনো দানবাকৃতি জন্তুকে বাড়ির কাছাকাছি কখনো দেখেননি?
না, তবে বুঝতেই পারছেন আমি একজন জীব বিজ্ঞানী, বিশেষ করে জিনোম প্রজেক্ট নিয়েই আমি কাজ করছি। ঘটনার রাতে কালো পাথরের গড়নের একটা অস্পষ্ট দানবীয় প্রাণীর অবয়ব দেখে প্রথমেই আমার মনে হয়েছিল যে আমি যে বিশেষ প্রজাতির বাঁদরের কোষ বিভাজন নিয়ে এক্সপেরিমেন্ট করছি এবং যে বিষয়ে অনেকটা সাফল্য পেয়েছি, সেই এক্সপেরিমেন্টে আমারই ল্যাবে
কোন রাসায়নিক পদার্থের প্রভাবে কোষ বিভাজন হতে হতে সত্যিই অবশেষে একটা দানবিক গড়নের প্রাণী জন্ম নিয়েছে এবং দরজা খুলে বেরিয়ে মুখ দিয়ে ঝড়ের মতো শনশন শব্দ করছে, তার শরীরও ঘুরপাক খাচ্ছে। আমি ঠিক বুঝে বলতে পারবো না কর্নেল সাহেব, আমি ছবি আঁকতে জানি না, গ্রাফ চার্ট তৈরি করতে পারি এই পর্যন্ত।
কিছুক্ষণ পরে নীরবতা ঘনিয়ে এলো। কর্নেল সোফায় হেলান দিয়ে চুরুক টানছেন, ওদিকে ডক্টর ত্রিপাঠী সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে রেখে দুহাতের আঙুলে আঙুল জড়িয়ে চুপচাপ অ্যাস্ট্রের দিকে তাকিয়ে আছেন। নীরবতা ভাঙল কর্নেলের কণ্ঠস্বরে,
আপনি রাইফেল ছুঁড়েছিলেন কিন্তু জন্তুটার গায়ে লাগেনি, সেটা আপনার চিঠি পড়েই বুঝেছিলাম। তারপর আপনি অনিরুদ্ধকে নিয়ে প্রথমে ল্যাবে ঢুকেছিলেন।
হ্যাঁ, তবে আমার মাথা কাজ করছিল না, অনিরুদ্ধই আমাকে নিয়ে গিয়েছিল। তারপর সে একটা মেশিন বন্ধ করে দেয়, আগেই বলেছি সেটা ব্যাটারিতে চলে। তারপর দরজা খুলে দেখি কেউ কোথাও নেই, তারপরই আলো জ্বলে ওঠে এবং পিছনের খোলামেলা বারান্দায় কোনো প্রাণীর পায়ের ছাপ বা গায়ের লোম কিছুই দেখতে পায়নি। তখনও জানতুম না অনন্যা কি করছে।
বেশ, আপাতত এই শেষ। আমি আপনার ল্যাবের ভেতরটা আর ওদিকের দরজার বাইরেটা একটু দেখতে চাই, তবে আপনাকে কষ্ট করে সঙ্গ না দিলেও চলবে। আপনি অনিরুদ্ধকে ডেকে কথাটা বলে দিন।
না 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 না, আমি নিজে আপনাদের নিয়ে যাচ্ছি, অনিরুদ্ধ থাকবে আমাদের সঙ্গে।
ও বেশ বেশ, চল। আচ্ছা ডক্টর ত্রিপাঠী, আপনার ওই অনন্যার সঙ্গে কি আজকে কথা বলা যাবে?
হ্যাঁ, সে নিজেকে সুস্থ ভাবছে এবং কাজও করতে চাইছে, তবে আমি তাকে বিশ্রাম নিতে বলেছি, সে আমার পাশের ঘরেই আছে।
অনন্যার বাবা মা আত্মীয়রা নিশ্চয়ই এই দুর্ঘটনার খবর পেয়েছিলেন, তাদের কি রিয়াকশন?
বাবা মায়ের একমাত্র মেয়ে, ওর বাবা নিজেও একজন ডাক্তার, তার মতে অনন্যাকে কোনো সাইকিয়াট্রিক ডাক্তারকে দেখানো উচিত ছিল। এমনও হতে পারে নিজের অজান্তে সোমনাম্বিলিজম অর্থাৎ স্লিপ ওয়াকিং, ঘুমের মধ্যে হেঁটে বেড়ানোর রোগ যেটা আর কি, সেটা আক্রান্ত হয়েছে। এসব রোগীরা ঘুমের ঘরে দরজা খুলে বেরিয়ে যায় এবং কোথাও গিয়ে শুয়ে পড়ে, অজ্ঞানও হয়ে যায়।
হ্যাঁ, উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ তা বুঝতে পারছি। আপনার দিদির হার্ট অ্যাটাক আর অনন্যার ঘুমের ঘরে দরজা খুলে দেওয়া থেকে শুরু করে বাকি সবটাই ওই ধরনের মানসিক অসুখের ফল হতে পারে।
অনিরুদ্ধ বারান্দার একটা থামের পাশে রেলিংয়ে হেলান দিয়ে গেটের দিকে তাকিয়েছিল, আমাদের সাড়া পেয়ে ঘুরে দাঁড়াল।
অনিরুদ্ধ, তুমি আমাদের সঙ্গে এসো, সে রাতের মতো আমরা ল্যাবে ঢুকব। যে মেশিনটা তুমি বন্ধ করেছিলে সেটা কর্নেলকে দেখাবে।
অনিরুদ্ধ সঙ্গে এলো। নিচের তলায় নেমে ডক্টর ত্রিপাঠী একটা ঘরের ভারী তালা খুললেন, আমরা ঘরে ঢুকলে তিনি সেটা বন্ধ করে দিলেন। হ্যাঁ, বলতে ভুলে গেছি, উনি আসার সময় নিজের ঘরটা তালা বন্ধ করে এসেছিলেন। ঘরের মধ্যে প্রচুর জার, কিম্ভূত কিমাকার সব যন্ত্র, মধ্যিখানে খানিকটা জায়গায় কোনো যন্ত্র নেই। এই ঘরটার পর একটা পর্দা দেখা গেল, পর্দাটা ডক্টর ত্রিপাঠী সরাতেই দেখলাম সেখানে কোনো কপাট নেই, কারণ দুপাশ দিয়ে দুটো পাইপ ওই ঘরে ঢুকেছে। তারপর সব কি অবস্থায় আছে বুঝতে পারলাম না, কিন্তু এই ঘরটায় চারটে বড় জারের সঙ্গে কাঁচের নল যুক্ত করা আছে এবং নানা রঙের রাসায়নিক তরল পদার্থ নলের মধ্যে দিয়ে যাতায়াত করছে। আমি এসব কিছুই বুঝলাম না।
আমাদের চূড়ান্ত পর্যায়ের কাজ এই ল্যাবে হয়, কোষ বিভাজন থেকে শুরু করে ডিএনএ অণুর গড়নের পরীক্ষা নিরীক্ষা, এবং আপনি নিশ্চয়ই জানেন জিনের আকার কতটা ছড়িয়ে থাকা মালার মতো।
এবং খালি চোখে তা দেখা সম্ভবই নয়। এই জিনের মধ্যে আছে ডিএনএ এবং আরএনএ, এই দুই রকমের রাসায়নিক পদার্থ। ওগুলো কম্পিউটারের চার্টের হিসাবে আমরা বুঝতে পারি। এই ল্যাবের যন্ত্রগুলো দামি বিদেশি ব্যাটারি দিয়ে চালু রাখতে হয়েছে, কারণ এক মুহূর্তের জন্য বিদ্যুৎ অফ হলে সব আবার নতুন করে করতে হবে। অনিরুদ্ধ, তুমি মেশিনটা দেখিয়ে দাও।
অনিরুদ্ধ একটা জটিল অষ্টাবক্রর মতো কাচের আধারের এক প্রান্তে একটা সুইচ দেখিয়ে বলল,
এটা বন্ধ করলে শুধু এই যন্ত্রের কাজ বন্ধ থাকবে, কারণ এটাই হচ্ছে জিনোম প্রজেক্টের লাস্ট স্টেপের মেশিন। এই যে এটা দেখছেন, এটার গায়ে একটা গোলাকার চিহ্ন। হ্যাঁ, প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলে এইখান দিয়ে বেরিয়ে আসবে সেই প্রজাতির বাঁদরের অবিকল নকল একটা জন্তু, যদিও আমরা সেই চরম পর্যায় থেকে এখনো অনেকটা পিছিয়ে আছি।
প্রায় এক বছর সময় লাগতে পারে। স্টেম সেল বিষয়ে আপনাকে সময় কিছু বোঝাতে চাই না, তবে আমরা এই ক্ষেত্রেও সফল হয়েছি।
ওই দরজাটা সেরাতে আপনারা খুলে বেরিয়েছিলেন, তাই তো?
কর্নেল সাহেব, ওটা এমনি খোলা যাবে না, ওটা খোলার একটা বিশেষ ব্যবস্থা আছে। স্যার, আপনি নিজেই দরজাটা খুলে দিন।
ডক্টর ত্রিপাঠী চাবির গোছা থেকে একটা অদ্ভুত গড়নের চাবি বের করে ডান দিকে ঢুকিয়ে দিলেন। তারপর চাবিটা বের করে নিতেই দরজাটা আস্তে আস্তে বাঁদিকে দেওয়ালে ঢুকে গেল। দেখেই বুঝলাম ওটা লোহা বা ইস্পাতের, ওটা চৌকাঠ কাঠের নয়, স্টেনলেস স্টিলের। বাইরে থেকে এক ঝলক রোদ এবং বাতাস এসে ঘরে ঢুকল এবং আমার দম আটকানো ভাবটা দূর হয়ে গেল। আমরা সেই দরজার বাইরে গিয়ে দেখলাম প্রায় ছ ফুট চওড়া উঁচু বারান্দা বাড়ির পেছন দিকে পুরোটা বিস্তৃত হয়েছে। এদিকে সেই করিন্থিয়ান পিলার অর্থাৎ প্রকাণ্ড স্তম্ভগুলো এই বারান্দা থেকেই উঠে দোতলার ছাদ অবধি পৌঁছে গেছে। দরজার সামনে কয়েক ধাপ সিঁড়ি দিয়ে নেমে কর্নেল ঘাসের ওপরে চোখে বাইনোকুলার এঁটে কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করলেন, তারপর বাঁদিকে ঘুরে বললেন,
এক মিনিট, ওটাই বোধহয় আপনাদের ঠাকুর বাড়ি?
হ্যাঁ, আপনি কি ওদিকটায় যেতে চান?
হ্যাঁ, একটু ঘুরে দেখতে চাই।
ডক্টর ত্রিপাঠী অনিরুদ্ধকে মৃদু স্বরে কিছু বললেন, আমার কানে এল না। অনিরুদ্ধ বাইরে গিয়েই উত্তরে এগিয়ে গেল। আমি দেখছিলাম এদিকেও জেলখানার মতো উঁচু পাঁচিল, এবং এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম যে পাঁচিল পাথর দিয়ে গাঁথা, কোথাও কোথাও খয়াটে চিহ্ন চোখে পড়ছিল, আর ওদিকে মন্দিরের চূড়ায় ত্রিশূল দেখা যাচ্ছিল। আমাদের সামনেই কয়েক হাত এগিয়ে গেলে একটা উঁচু দরজা। এই দরজাটা কাঠের তৈরি, কিন্তু সুন্দর নকশা খচিত, কতকাল পালিশ হয়নি, ধূসর হয়ে আছে। এদিকে কর্নেল কিন্তু চুপচাপ দাঁড়িয়ে ছিলেন না, বারান্দার নিচে এদিক ওদিক আতসকাঁচ দিয়ে ঘাসের ভেতর কি যেন খুঁজছিলেন। এক সময় দক্ষিণ দিকটা নির্দেশ করে বললেন,
আচ্ছা, ওই দিকটায় তাহলে টেনিস কোর্ট?
হ্যাঁ, অনন্যা কোথায় পড়েছিল আপনি কি এখন দেখতে চান না পরে দেখবেন? অনিরুদ্ধ ঠাকুরমশাইয়ের কাছে চাবি আনতে গেছে।
এই সময় দেখা গেল অনিরুদ্ধ টেনিস কোর্টের পাশ দিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, তার হাতে একটা রিঙে কয়েকটা চাবি। অনিরুদ্ধ চাবির গোছাটা ডক্টর ত্রিপাঠীর হাতে দিল।
ঠাকুরমশাই নিজে অন্যদিনের মতো দরজা খুলতে এলেন না, আমি ওকে ঠাট্টা করে বললুম আমার হাতে চাবি অপবিত্র হয়ে যাবে না তো ঠাকুরমশাই? উনি গম্ভীর মুখে বললেন,
গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নেব, এখন আমার ওদিকে যাওয়ার সময় নেই।
ডক্টর ত্রিপাঠী এগিয়ে গিয়ে তালা খুলতেই বুঝলাম তিনি ঠাকুর বাড়ির এদিকে নিশ্চয়ই মাঝে মাঝে আসেন। দরজা খুলে আমরা বেরিয়ে গিয়ে দেখলাম বাঁদিকে একটা দীঘির মতো বিশাল পুকুর। এখনো কিছু পদ্মফুল ফুটে আছে, কিন্তু পুরোটাই পাতা পচে বিক্ষত দেখাচ্ছে, অজস্র পদ্মকুঁড়ি মাথা উঁচু করে আছে। এই এলাকাটা নিচু পাঁচিল এবং কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। দীঘিতে বাঁধানো ঘাট আছে। আমরা দীঘির দক্ষিণ দিকে ঘুরে দেখলাম সামনেই বিশাল উঁচু মন্দির। মন্দিরের চারদিকে প্রায় ফুট ছয়েক উঁচু সংকীর্ণ বারান্দা, নিচে একটা হাঁড়ি কাঠ পোতা আছে, বাঁদিকে বেশ কিছুটা প্রশস্ত জমি, সেখানে নানান রকম ফুল আর সবজির মাচান। মন্দিরের পেছন দিকে এলাকাটা ওই রকম পাঁচিল আর কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা।
কিছু যদি মনে না করেন তো জুতো খুলতে বলবো। আসলে আমরা কেউ অবিশ্বাসী হলেও এ বাড়ির একটা ঐতিহ্য আছে, সেটা পালন না করে পারি না।
কর্নেল তার পায়ের গাবদা জুতো সহজেই খুলে ফেললেন, আমিও খুললাম। অনিরুদ্ধ পায়ের স্যান্ডেল খুলে বলল,
ঘটনার পরদিন আমি পুলিশের সঙ্গে ঠাকুরবাড়িতে ঢোকার সুযোগ পেয়েছিলাম, সেই প্রথম, আর আজ এই দ্বিতীয়বার এখানে এলাম।
ডক্টর ত্রিপাঠী হাঁড়ি কাঠের পাশ দিয়ে এগিয়ে গিয়ে মন্দিরের দরজা খুললেন। তিনি সুইচ টিপে আলো জ্বাললেন। দেখলাম সিঁদুরে সিঁদুরে উজ্জ্বল লাল একটা প্রায় অবয়বহীন মূর্তি। তার মাথায় একটা মুকুট বসানো আছে, কিন্তু সেটা সোনার বলে মনে হল না। পরে অবশ্য অনিরুদ্ধ আমাদের জানিয়েছিল ওটা নকল সোনা। ডক্টর ত্রিপাঠী করজোড়ে প্রণাম করে কর্নেলকে বললেন,
এই মূর্তিটা আমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। এটা পাথরের বিগ্রহ এবং এটা নাকি তিনি স্বপ্নাদেশ পেয়ে ঠাকুর পুকুরের জলের তলায় আবিষ্কার করেন। আমি অবশ্য এসব কিছুই দেখিনি, শোনা কথা। ঠাকুর মশাইয়ের তখন তরুণ বয়স, উনি সবটা জানেন।
কর্নেল উঁকি মেরে ভেতরটা দেখার পর নেমে গেলেন। আমি কি জানি কেন, আজও জানি না, হঠাৎ করজোড়ে প্রণাম করে ফেললাম। নেমে আসার পর দেখলাম অনিরুদ্ধ করজোড়ে প্রণাম করছে। মন্দিরে তালা লাগিয়ে তারপর যে যার জুতো পরে আমরা ঠাকুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। পুকুর পাড়ে দাঁড়িয়ে কর্নেল বললেন, পূব দিকটায় খোলা মাঠ দেখা যাচ্ছে। ওনার ধারণা রাজাদের আমলে চণ্ডীমাইজির পুজো উপলক্ষে এখানেই মেলা বসত। পুকুরের উত্তর দিকে বড় বড় পাথর আর ঝোপঝাড়, তারপর একটা প্রায় নেড়া ত্রিকোণ টিলা দাঁড়িয়ে আছে, কালো গ্রানাইট শিলা। তার কাঁধের কাছে কি একটা গাছ উঠেছে, সেই গাছে এক ঝাঁক সারস জাতীয় পাখি বসে আছে। কর্নেল দ্রুত পুকুরের পাড় দিয়ে এগিয়ে টেলিলেন্স ফিট করে ছবি তুলতে গেলেন।
উনি পক্ষী বিজ্ঞানী, আমি প্রথম পরিচয়ের পর এইটুকুই জেনেছিলাম। এতদিন পরে মনে হচ্ছে ওর ওই প্রকৃতি বাতিক ছদ্মবেশ ধরার মতো কোনো ব্যাপার নয়।
আপনি যদি প্রকৃতি সংক্রান্ত বিদেশি পত্রিকা পড়েন, বিশেষ করে আমেরিকান নেচার, তাহলে মাঝে মাঝে দেখবেন কর্নেল এন সরকারের লেখা সচিত্র প্রবন্ধ। নেচার কেন, আরো অনেক পত্রপত্রিকায় আমি ওনার প্রবন্ধ পড়েছি, উনি তো একজন লেপিডপ্টারিস্টও বটে।
তুমি কর্নেল সাহেবকে তাহলে চিনতে?
চিনতুম মানে নামে জানতাম, তাছাড়া দিল্লিতে আমার ছাত্র জীবনে কর্নেল সাহেবকে একটা বিজ্ঞান বিষয়ক সম্মেলনে বক্তৃতা করতে শুনেছিলাম।
কি অদ্ভুত, তুমি তাহলে কর্নেল সাহেবকে এর আগেও সচক্ষে দেখেছ? হ্যাঁ, কিন্তু তুমি কি জানতে উনি একজন রহস্য সন্ধানী এবং অপরাধ বিজ্ঞানীও বটে?
জানতুম না স্যার, আপনার মুখে গত সপ্তাহেই শুনেছিলাম জনৈক কর্নেল সাহেব সেরাতের রহস্য নিয়ে তদন্ত করতে আসবেন, কিন্তু আমি গুনাক করেও বুঝতে পারিনি যে ইনি সেই কর্নেল সাহেব।
ততক্ষণে কর্নেল আমাদের কাছে চলে এসেছেন, বললেন,
দেশি প্রজাতির সারস বুঝলে, তবে এদের সংখ্যা ক্রমশ কমে আসছে, কারণ এদের মাংস নাকি খুব সুস্বাদু। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক। ডক্টর ত্রিপাঠী, আপনি বরং আপনার ল্যাব হয়ে ওপরে চলে যান, আমি এবার অনিরুদ্ধকে নিয়ে একটু টেনিস কোর্টটা দেখে আসি।
ঠিক আছে, আমি যাচ্ছি, আপনাদের জন্য অপেক্ষা করব।
সম্ভব হলে অনন্যাকে আপনার ঘরে ডেকে পাঠালে ভালো হয়। আমার ধারণা যে কোনো কারণেই হোক সে আমার সঙ্গে আলাপে তত ব্যগ্র নয়।
অনন্যা এখন ল্যাবের কাজ করে, তবে সে পড়াশুনো নিয়ে কাটায় বেশি। আমি তাকে কিছু থিওরির কাজকর্ম দিয়েছি, ওকে যেন ভুল বুঝবেন না। আসলে মেয়েটি যাকে বলে কাজ পাগলা, সেই টাইপের।
ডক্টর ত্রিপাঠী বারান্দায় উঠে ল্যাবের দরজা বাইরে থেকে খুলে ভেতরে ঢুকলেন। আমরা তিনজনে এগিয়ে চললাম টেনিস লনের দিকে। বাড়ির দক্ষিণ অংশ অনেকটা ফাঁকা এবং চওড়া। পাঁচিলের ধার ধরে সারবন্দি দেবদারু গাছ, ডান দিকে একটা জলের ইঁদারা, ইঁদারাটা ঢাকা, পাশে পাম্প ঘর। টেনিস কোর্টের ডান দিকে সারবদ্ধ ফুলের গাছ, সেগুলোর উচ্চতা দু আড়াই ফুটের বেশি নয়। অনিরুদ্ধ আমাদের নিয়ে গেল টেনিস কোর্টের মাঝামাঝি বাঁদিকে উঁচু দেওয়ালের কাছাকাছি ঘাসে ঢাকা জায়গায়। সে চাপা স্বরে বলল,
অনন্যা ঠিক এখানেই ঘাসের উপর পড়েছিল।
কর্নেল হাঁটু দুমড়ে বসলেন। তারপর প্রথমে বাইনোকুলারে, পরে আতসকাঁচ দিয়ে তন্ন তন্ন করে কিসব খুঁজতে লাগলেন। অনিরুদ্ধ অবাক হয়ে তাকিয়ে রইল। আমি আমার বৃদ্ধ বন্ধুর কাজকর্ম জানি। উনি এমন একটা ছোটখাটো জিনিস খুঁজছেন যা চোখ এড়িয়ে যায়। এ নিয়ে মাথা ঘামাতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, তাই চুপ করে দাঁড়িয়ে বিদেশি স্থাপত্যের নিদর্শনের দিকে তাকিয়ে রইলাম। দোতলার ওপরে ঘুলঘুলিতে এবং ছাদে যে অসংখ্য পায়রা আছে তা বুঝতে পারলাম। ততক্ষণে প্রায় ১১টা বেজে গেছে। রোদে স্নিগ্ধ উষ্ণতা টের পাচ্ছি। অনিরুদ্ধকে চাপা স্বরে জিজ্ঞেস করলাম, অনন্যা কি সেই ঘরেই থাকেন যে ঘরে চন্দ্রমুখী মারা গিয়েছিলেন?
না, স্যারের বেডরুমের পরের ঘরেই অনন্যা থাকে। ওকে দেখাশোনার জন্য প্রায় এক সপ্তাহ ধরে দিনে এবং রাতে দুজন নার্সের ব্যবস্থা করা হয়েছিল। সে আবার আগের মতো কাজ করতে চায়। তারা নিছক অনন্যার সঙ্গিনী হিসাবে থাকত। কাল থেকে অনন্যা নিজেই তাদের বিদায় দিয়েছে।
অনন্যা তাহলে সাহসী মেয়ে বলতে হবে, কি বলেন?
শুধু সাহসী নয়, ভীষণ জেদি, দুঃসাহসী বলতে পারেন। আমার বিশ্বাস, সে সুযোগ পেলে কর্নেল সাহেবের মতো দক্ষ অ্যাডভেঞ্চারার হয়ে উঠত। স্টুডেন্ট লাইফে সে কিন্তু অসাধারণ অ্যাথলিট ছিল।
তাহলে সে রাতে কেউ তাকে নিশ্চয়ই কোনো ওষুধের সাহায্যে অজ্ঞান করে কোনো উদ্দেশ্যে ওখানে নিয়ে গিয়েছিল।
আপনার কথায় আমার সায় আছে। Somebody planned to rape her.
বলছেন কি? আমি তো শুনেছি she was not raped.
That's fact. যে কোনো কারণেই হোক, বাড়িতে হইহল্লা শুরু হওয়ায় এবং আলো জ্বলে ওঠায় সে দেবদারু গাছে উঠে পালিয়ে যায়। পুলিশ মাথা ঘামায়নি, কিন্তু দেখুন, কর্নেল সাহেব একটা গাছের দিকে তাকিয়ে আছেন। আমারও চোখ পড়েছিল, কিছু কাঁচা পাতা নিচে পড়েছিল। আমার বিশ্বাস কর্নেল সাহেব কিছু বুঝতে পেরেছেন।
লক্ষ্য করলাম কর্নেল ওখান থেকে এগিয়ে আসছেন। সেই সময় আমি আগের মতো চাপা স্বরে জিজ্ঞেস করলাম, আচ্ছা অনিরুদ্ধবাবু, আপনার বা আমার কথার সূত্রেই প্রশ্নটা উঠে আসছে। বাড়ির বাইরে থেকে যদি কেউ ওই অসৎ উদ্দেশ্যেই বাড়িতে ঢুকে থাকে, তাহলে এ বাড়ির নারী নক্ষত্র নিশ্চয়ই তার জানা আছে। আবার এ বাড়িতে যারা থাকে তাদের মধ্যেও কেউ এই প্ল্যানটা করে থাকতে পারে, তাই না?
এ বাড়িতে দারোয়ান এবং ঠাকুরমশাই ছাড়া তো রাত কাটাই শুধু আমি। ডক্টর ত্রিপাঠীর অফিসিয়াল কাজকর্ম করার জন্য আনন্দপ্রসাদ নামে একজন ভদ্রলোক 10টা-5টা অফিস ডিউটি করার জন্য যাতায়াত করেন। সাংসারিক অন্যান্য কাজকর্ম চন্দ্রমুখী দিদি করতেন। এই যে এত সব ফুলের গাছ এবং নানা ধরনের বাগান দেখছেন না, এই সবই কিন্তু দিদির হাতের কাজ। কিন্তু আপনার প্রশ্নের নির্দিষ্ট উত্তরে শুধু এইটা বলতে পারি যে দারোয়ান এবং আনন্দবাবু দুজনেই বয়সে প্রবীণ। দারোয়ানের ছেলে বউ আছে, তারা দু সপ্তাহ আগে বাপের বাড়ি গেছে, সেখান থেকে কোথায় নাকি তীর্থে ফিরতে যাবে। তো এখানে ফিরতে শুনেছি মাসখানেক লেগে যাবে। দারোয়ান স্যারের হুকুমে আমাদের সঙ্গেই খায়, কাজেই আমি এবং অনন্যা দুজনে এ নিয়ে যখনই সুযোগ পেয়েছি গোপনে আলোচনা করেছি, কিন্তু কে সেই মধ্যরাতের আততায়ী তা খুঁজে বের করতে পারিনি। পুলিশও পারেনি,
শেষ পর্যন্ত অনন্যার বাবার মতকেই মেনে নিয়েছি।
কর্নেল আমাদের কাছে এগিয়ে এসে বললেন,
লক্ষ্য করছিলুম দুজনে গভীরভাবে এই রহস্য নিয়ে মাথা ঘামাচ্ছিলে।
হ্যাঁ, মাথা ঘামিয়ে আবিষ্কার করেছি যে আপনি সেরাতে আগন্তুকের পালানোর পথ খুঁজছেন।
তোমরা দুজনেই আমার গতিবিধি লক্ষ্য করে এই সিদ্ধান্তে এসেছো। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে একমত। ওখানে দেবদারু গাছটার অনেক পাতা ছিঁড়ে পড়েছিল, সেগুলো শুকিয়ে ঘাসে মিশে গেছে, কিন্তু পাঁচিলের গায়ে দু তিনটে জায়গায় ঘষ্টানো দাগ দেখে আমার অনুমান রাতের আগন্তুক বা আততায়ী যাই বলো সে ওই পথেই এসেছিল এবং একই পথে পালিয়েও গিয়েছিল। এখন আমার পাঁচিলের ওই দিকটা দেখা দরকার। আচ্ছা অনিরুদ্ধ, তুমি বলো ওই দিকে যেতে গেলে সদর গেট দিয়ে বেরিয়ে বাড়ির দক্ষিণ দিক ঘুরে ওখানে পৌঁছানো যায়?
কোনো অসুবিধা নেই, আপনি শুধু একটু অপেক্ষা করুন, আমি স্যারকে কথাটা বলে আসি, না হলে সম্ভবত উনি বিরক্ত হবেন।
সে কি বিরক্ত হবেন কেন? কর্নেলকে তো উনি সেরাতের রহস্য ফাঁস করার জন্যই আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই না?
স্যারের একটা অদ্ভুত স্বভাব আছে, কর্নেল সাহেবের ব্যাপারে উনি বিরক্ত হবেন না, কিন্তু ওর অজ্ঞাত সারে আমি কর্নেল সাহেবকে সাহায্য করেছি কোনো ব্যাপারে, এতে উনি বিরক্ত হতে পারেন। ব্যাপারটা আমি পরে সময় মতো বুঝিয়ে বলব।
অনিরুদ্ধ কথাটা বলে টেনিস লন পার হয়ে পশ্চিমে গাড়ি বারান্দার দিকে চলে গেল। কর্নেলকে অনুসরণ করে আমি লনে গিয়ে দাঁড়ালাম। এখানেই রোদের মিষ্টি আদর অনুভব করতে পারছিলাম। হঠাৎ ঘুরে দেখলাম দারোয়ান গেটের পাশে একটা টুলে বসে কার সঙ্গে যেন কথা বলছে। সে লোকটা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই দারোয়ানের কোনো চেনা লোক। কিন্তু লোকটার পরনে প্যান্ট শার্ট এবং শার্টের ওপর চাপানো জ্যাকেট। গেটের গড়াদের ফাঁক দিয়ে দেখেই বুঝেছিলাম তাকে ভদ্রলোক বলতেই হয়। এবার তিনি এগিয়ে এসে গেটের একটা পাশ নিজেই খুলে ঢুকলেন, তারপর বললেন,
দেবকী প্রসাদ, আমার ঘরটা খুলে দাও, স্যার টেলিফোনে আমাকে ডেকেছিলেন, অফিসে কিছু কাজ আছে।
বুঝতে পারলাম ইনি আনন্দ প্রসাদ, অনিরুদ্ধ যার কথা বলছিল। প্রায় পৌনে বারোটায় তাকে ডক্টর ত্রিপাঠী ফোন করে ডেকেছেন সেটা হয়তো ঠিকই, কিন্তু উনি গেটের বাইরে দাঁড়িয়ে দারোয়ান দেউকি প্রসাদের সঙ্গে এতক্ষণ কি কথা বলছিলেন? আনন্দ আমাদের দিকে তাকাতে তাকাতে ডান দিকের খোলা বারান্দায় উঠে একটা ঘরের সামনে দাঁড়ালেন। দারোয়ান চাবি খুলে দিলে তিনি ভেতরে ঢুকে গেলেন, তারপর দুটো জানলা খুলে গেল। দেখলাম আনন্দবাবু চেয়ারে বসে কিসব কাগজপত্র নাড়াচাড়া করছেন, কিন্তু বারবার আমাদের দিকে তাকাচ্ছেন। এমনটা স্বাভাবিক, হয়তো ওকে ডক্টর ত্রিপাঠী কর্নেল সম্পর্কে কিছু জানাননি। এতক্ষণে অনিরুদ্ধ ফিরে এলো, তারপর হাসি মুখে বলল,
না স্যার, আমাকে বললেন যে ওর পক্ষে বেশি ঘোরাঘুরি করা এখন অসম্ভব, তাই আমাকেই সব দায়িত্ব ছেড়ে দিলেন।
আপনার স্যারের সেই কর্মচারী আনন্দবাবু এইমাত্র ঘরে ঢুকলেন?
হ্যাঁ, কিছুদিন থেকে স্যার আনন্দবাবুকে দশটা পাঁচটা অফিস করা থেকে রেহাই দিয়েছেন, প্রয়োজনে তিনি স্যারের ডাকে আসবেন, কাজকর্ম করবেন। কাজের ব্যাপারটা স্যার ওকে টেলিফোনে জানিয়ে দেবেন, কারণ অফিসে একটা টেলিফোন আছে।
আনন্দবাবুর সঙ্গে পরে একদিন সানন্দে আলাপ করা যাবে জয়ন্ত। চলো চলো, এখন পাঁচিলের পেছনে ওই জায়গাটা আমরা আগে দেখেনি।
গেটের সেই ফোকর দিয়ে বেরোনোর সময় অনিরুদ্ধ বলে গেল,
এই দেউকি প্রসাদ, গেট বন্ধ করো না, হ্যাঁ আমরা এক্ষুনি ফিরে আসছি।
ততক্ষণে দারোয়ান কর্নেলকে যথারীতি সেলুট ঠুকছিল। বাইরে বেরিয়ে ফাঁকা উঁচু জমি দিয়ে বাড়ির দক্ষিণ দিকে গেলাম। ওদিকটায় ইতস্তত কিছু ঝোপ জঙ্গল আর নানা গড়নে ছোট বড় পাথর ছড়িয়ে আছে দেখলাম। অনিরুদ্ধ বলল,
কর্নেল সাহেব লক্ষ্য করলেই বুঝবেন রাজবাড়ির এদিকে প্রাচীন যুগের সম্ভবত একটা প্রাসাদ ছিল যেটা পাথরে তৈরি। পাথরের টুকরোগুলো দেখুন কি মসৃণ, কোথাও কোথাও আবার কারুকার্যের চিহ্ন।
কর্নেল হঠাৎ দাঁড়িয়ে বাইনোকুলারে দূরে কিছু দেখতে দেখতে বললেন,
এদিকটা দেখছি একেবারেই বসতিহীন রুক্ষ মাঠ, ওদিকে ওদিকে একটা খাল আছে মনে হচ্ছে।
ওটাকে গড়খাই বলা চলে, শুনেছি এদিকটায় রাজাদের ক্যাসেল বা দুর্গ প্রাসাদ বলা চলে এরকম কিছু একটা ছিল। এদিকের গড়খাইটা বন্ধ করা হয়েছিল সম্ভবত, তার কোনো চিহ্ন নেই। ওদিকেরটা আছে,
ডান দিকে উঁচু পাঁচিলওয়ালা বাড়িটা দেখা যাচ্ছে না, ওটা কাদের বাড়ি?
ওটা এক সময় কলকাতার এক বাঙালি ভদ্রলোকের হাভেলি ছিল। তিনি স্থানীয় এক ব্যবসায়ী ভদ্রলোককে বিক্রি করে দিয়ে গেছেন। ভদ্রলোকের নাম দুর্গাশঙ্কর নেহলিয়া। উনি মাঝে মাঝে এখানে বন্ধুদের নিয়ে ফুর্তিবার্তা করতে আসেন, খানা পিনা নাচ গানও হয়। বুঝতেই পারছেন বাইরে কোথা থেকে বাইজিদের আনা হয়।
কর্নেল হঠাৎ হন্তদন্ত হাঁটতে শুরু করলেন। আমরা এগিয়ে গিয়ে ওকে সঙ্গ দিলাম। বাড়ির দক্ষিণ দিকে ঘুরে গিয়ে দেখলাম কর্নেল সেই দেবদারু গাছটা চিনে রেখেছেন, কারণ তিনি পাঁচিলের কাছে গিয়েই থমকে দাঁড়ালেন। আমরা তখন ওর কাছেই চলে গেছি।
এটা পুলিশের চোখে পড়া উচিত ছিল, কিন্তু পুলিশ অনন্যার বাবা যেহেতু একজন ডাক্তার তাই তার কথার উপরেই বেশি গুরুত্ব দিয়েছে। অনিরুদ্ধ, দেখতে পাচ্ছ পাথরের ফাটল থেকে তিন চারটে পাথর খসে গেছে, এমনি এমনি তো খসে যায়নি।
বলে তিনি আতস কাঁচ নিয়ে খোঁদলটা পরীক্ষা করলেন, তারপর বললেন,
সেরাতের আগন্তুক দেওয়ালে ওঠার জন্য তিনটে জায়গায় ফাটলের কিছু অংশ ছাড়িয়ে রেখেছিল। এবার পাঁচিলের ওপারে আমি যে ঘষ্টানো দাগটা দেখেছি তাতে মনে হয় কোনো শক্ত হুক ছুঁড়ে দিয়ে সেটা ওদিকের ফাটলে আটকে গেলে সে শক্ত দড়ি ধরে পাঁচিল বেয়ে উঠেছিল, তারপর দেবদারু গাছটা বেয়ে সাবধানে নেমে এসেছিল। অবশ্য এখনো পর্যন্ত এটা আমি একটা অঙ্ক হিসেবেই সাজিয়ে রাখলুম, যা ভাবছি তেমন কিছু না হতেও পারে। তবে এটা ঠিক, এই পাঁচিলে কেউ নিশ্চয়ই উঠেছিল।
বলে কর্নেল হঠাৎ দূরে বাইনোকুলারে তিন দিক দেখে নিলেন, তারপর পা বাড়িয়ে আশ্বস্ত করে বললেন যে আমাদের দিকে নাকি কেউ লক্ষ্য রাখেনি। আমরা আবার রাজবাড়িতে পৌঁছালাম, তারপর অনিরুদ্ধ আমাদের ওপরে নিয়ে গেল। বারান্দা ধরে এগিয়ে ডক্টর ত্রিপাঠীর ঘরের সামনে দাঁড়িয়ে সে বলল,
কর্নেল সাহেব এসে গেছেন স্যার।
আসুন আসুন। কর্নেল সাহেব কি আবার আর এক রাউন্ড কফি খাবেন?
আমি তো লাঞ্চ করবো দেড়টা কি দুটোয়, কাজেই কফি পেলে খুব খুশিই হব। জয়েন্ট তো খাবে কিনা আমি জানি না।
আমার খুব ক্লান্তি এসেছিল, দীর্ঘ ট্রেন জার্নির ধকল, তারপর কয়েক ঘন্টার জন্য কর্নেলের সঙ্গে হাঁটাহাঁটিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বললাম, হ্যাঁ খাবো। কর্নেল তো বলেন কফি নার্ভকে চাঙ্গা করে।
অনিরুদ্ধ, তুমি প্লিজ আর একবার নিচে যাও না।
অনিরুদ্ধ বেরিয়ে গেল, আমি সোফায় বসলাম। ডক্টর ত্রিপাঠী জানলার কাছ থেকে এগিয়ে এসে সোফায় আমাদের মুখোমুখি বসলেন।
আমার এই রঘুবীর মুখুজ্জে নামক ঠাকুরমশাইটি কানে খুব কম শোনেন। আমি ওকে হিয়ারিং এইড কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু উনি ওসব পছন্দ করেন না। একবার বলছিলেন ওই যন্ত্রে বাইরের কথাবার্তা বা শব্দ ওনার কানের পর্দা নাকি ফাটিয়ে দেবে। আপনি সুইচের কথা তখন বলছিলেন না? ওই দেখুন, বেলও আছে সুইচও আছে, কিন্তু টিপে কোনো লাভ নেই।
এই সময় হঠাৎ পর্দা তুলে এক রূপবতী যুবতী ঘরে ঢুকল। এখানে চুপি চুপি বলে রাখি, অনিরুদ্ধকে দেখার সময় যেমন ফিল্ম স্টারের কথা মাথায় এসেছিল, এই যুবতী যে অনন্যা ছাড়া কেউ নয় তা বুঝেই আমি তাকে ফিল্ম হিরোইন গড়ে ফেলেছিলাম। তবে না, আমি খুব বাড়িয়ে বলছি না, এই ধূসর স্থবির ও রহস্যময় রাজবাড়িতে এই যুবক যুবতী জীবন যৌবনের অসাধারণ লাবণ্য হয়ে বাড়িটাকেই অর্থপূর্ণ করেছে, এতে আমি নিঃসংশয়। কিন্তু হায়, দুজনেই জিনোম বিজ্ঞানী, প্রাণী দেহে কোষের মধ্যে জিন পুঞ্জের অন্তর্নিহিত ডিএনএর আণবিক গঠনে তারা কারচুপি ঘটিয়ে প্রকৃতিকে টেক্কা দিতে চায়। এই সব কাজ কি তাদের মানায়? এ তো বোঝাই যাচ্ছে
সৌন্দর্যের হাতে সৃষ্টি হবে মারাত্মক কদর্য বিভৎসতা। আমার মস্তিষ্কের আচ্ছন্নতা কেটে গেল তখনই যখন ডক্টর ত্রিপাঠি সশব্যস্তে উঠে দাঁড়িয়ে বললেন,
আরে একি অনন্যা, তুমি এভাবে হেঁটে বেড়াচ্ছ কেন?
অনন্যা কর্নেলের কাছাকাছি বসে কড়ো জোরে নমস্কার করে মৃদু হেসে বলল,
কর্নেল সাহেব আর তাঁর ছায়াসঙ্গী জয়ন্ত চৌধুরীকে মুখোমুখি দেখার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। অনিরুদ্ধ আমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা প্রতারণা করছে। আর ডাক্তার কাকু, আপনারও কি আমার কথা মনে পড়েনি? প্রতি মুহূর্তে ভাবছি এই আপনি পর্দা তুলে আমার ঘরে নিয়ে আসবেন কর্নেল সাহেবকে।
কফি খাইয়েই কর্নেল সাহেব যে তোমার ঘরে নিয়ে যেত মামনি, আসলে তোমার বিশ্রাম দরকার, ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু আমার অবাক লাগছে, তুমি কর্নেল সাহেবকে চেনো? বলুন আনন্দবাবু।
জানি না, জানি না, আমি বাবার কথা মতো এখনো স্লিপ ওয়াকিং করছি কিনা।
না অনন্যা, তুমি এখন কঠিন বাস্তবে বন্দি।
ঠিক তখনই অনিরুদ্ধ নিজের হাতে কফি ট্রে নিয়ে ঘরে ঢুকে থমকে দাঁড়িয়েছিল। তারপরই তার মুখে হাসি ফুটল।
কি আশ্চর্য, আমি অনেকে অসাধারণ একটা চমক দেওয়ার চান্স হারিয়ে ফেললুম।
অনন্যা কপট চোখ রাঙিয়ে বলল,
শাট আপ, তুমি আমার সঙ্গে বিশ্রী খেলা খেলেছ। কর্নেল সাহেব বলছেন আমি স্লিপ ওয়াকিং এ নেই, কঠিন বাস্তবে নাকি বন্দী হয়েছি।
ডক্টর ত্রিপাঠি কি যেন বলতে যাচ্ছিলেন, টেলিফোন বেজে উঠল। তিনি রিসিভার তুলে সাড়া দিয়ে চাপা স্বরে বললেন,
ঠিক আছে, না আমি এখন আপিসে যেতে পারবো না, আপনি সই করে খামটা নিন, সাবধান সিল ড্যামেজ যেন না হয়, আর আমার ফরে সই করে স্ট্যাম্প মেরে এখনই নিজে ওটা আমাকে দিয়ে যান।
ততক্ষণে অনন্যা আমার পেয়ালায় কফি ঢেলে আমার হাতে তুলে দিয়েছে, তারপর আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল,
আমি আমি কল্পনাও করিনি কলকাতার বিখ্যাত দৈনিক সত্যসেবক পত্রিকার এক লেজেন্ডারি সাংবাদিককে মুখোমুখি দেখতে পাব। আমি আমি আপনার ফ্যান জয়ন্তবাবু।
আমাদের সৌভাগ্য অনি, দ্য ফেমাস ট্রায়ও একেবারে মুখোমুখি হাজির।
ডক্টর ত্রিপাঠীকে অন্য মনস্ক দেখাচ্ছিল। তিনি উঠে দাঁড়িয়ে বললেন,
এক মিনিট, আমি আনন্দের হাত থেকে চিঠিটা নিয়ে আসি।
তিনি বেরিয়ে গেলে অনিরুদ্ধ চাপা স্বরে বলল,
মিস্টার হালদার আমাকে বলে গেছেন পাতালকালীর মন্দির দেখতে যাচ্ছেন, আমার ধারণা তিনি কোনো সূত্র খুঁজে পেয়েছেন। মিস্টার হালদার,
তার কথা থেমে গেল। ডক্টর ত্রিপাঠী একটা মোটা খাম হাতে ঘরে ঢুকলেন, তারপর খামটা সেই গোল টেবিলে রেখে সোফায় বসলেন।
অনিরুদ্ধ, মিস্টার হালদারের কথা বলছিলে, তিনি তো এখনো ফিরছেন না, আমার উদ্বেগ বেড়ে যাচ্ছে।
তার জন্য উদ্বিগ্ন হবেন না, ৩৪ বছরের পুলিশ জীবনের অভিজ্ঞতা তাকে প্রচুর বুদ্ধি প্রচুর শক্তি যোগাবে। যন্ত তুমি একটু অপেক্ষা করো। ডক্টর ত্রিপাঠী, আমি অনন্যার ঘরে গিয়ে তার সঙ্গে মিনিট দশ পনেরো একটু কথা বলতে চাই।
বেশ তো, অনি তুমি ওর সঙ্গে যাও না।
অনন্যা এখন যে ঘরে আছে সে ঘরে নয়, যে ঘরে আপনার দিদি আর অনন্যা থাকত সেই ঘরে।
ডক্টর ত্রিপাঠী হাত বাড়িয়ে বালিশের তলা থেকে রিঙে ঝোলানো একটা মাত্র চাবি এগিয়ে দিয়ে বললেন,
ওই ঘরের চাবিটা পুলিশের নির্দেশে আমি আলাদা করে রেখেছি, এদিন।
চাবিটা নিয়ে কর্নেল বেরোলেন, তার পেছনে অনন্যা। লক্ষ্য করেছিলাম কথাটা শোনামাত্র তার মুখে গাঢ় ছায়া পড়েছিল, সে ভুরু কুচকে আঙুল খুঁটছিল। তার আঙুলে যে আংটিটা দেখেছি তা একচিলতে হীরে বসানো সোনার আংটি বলেই আমার ধারণা। ডক্টর ত্রিপাঠী হাত বাড়িয়ে পেছনের দিক থেকে সিগারেটের প্যাকেটটা নিলেন, তারপর আবার একটা সিগারেট ধরালেন। অনিরুদ্ধ বলল,
স্যার আমি লক্ষ্য করেছি আপনি আবার স্মোকিং শুরু করেছেন, এবার কিন্তু বড্ড বেশি। আমি বুঝতে পারছি আপনি এখনো যথেষ্ট উদ্বিগ্ন।
উদ্বেগটা আনন্দবাবু আবার বাড়িয়ে দিয়ে গেলেন। ডক্টর হেনরি কোলসন এর মেলে আমার চিঠির জবাব পাঠিয়েছেন, প্রচণ্ড পরিশ্রম করেছেন তা বুঝতে পারছি। অজস্র চাট আর ডিএনএর আণবিক গঠন থেকে শুরু করে স্টেম সেল, এসব নানা রকম দুরূহ বিষয় উনি পাতার পর পাতা ভর্তি করেছেন। না, আনন্দবাবু খামের মুখ খোলেননি। আমি টেলিফোনে বলেছিলাম সিল যেন ইন্ট্যাক্ট থাকে। আমাকে খাম দিয়ে চলে যাওয়ার পর এক মিনিটেই সিল খুলে পাতা উল্টে যা বুঝেছি তাই তোমাকে বললাম।
ওর চিঠিতে চোখ বুলিয়ে আপনার ইমপ্রেশন কি?
আমি যা ভেবেছিলাম আমার মনে হল উনি সেটাকে সত্যি বলে ধরে নিয়েছেন, এবং থিওরিটিক্যাল দিকটা ডিটেলসে আলোচনা করে আমাকে উৎসাহ দিয়েছেন। শেষ লাইনে কি লিখেছেন শুনবে?
ব্রাভো ডক্টর ত্রিপাঠী, আই এক্সপেক্ট দি ইন্টারন্যাশনাল রিকগনিশন উইচ মে লিড টু।
ও মাই গড, ডক্টর কোলসন কি মনে করছেন যে আপনিও ডক্টর ওয়াটসনের মতো নোবেল লরিয়েট হবেন?
ডক্টর ত্রিপাঠী পেছন দিকে হাত বাড়িয়ে বালিশের পাশে রাখা সেই পুরু লম্বা খামটা টেনে অনিরুদ্ধর হাতে গুঁজে দিলেন, তারপর আগের মতোই দ্বিধান্বিত হাসি হেসে বললেন,
মুড ভালো থাকলে বলতুম তোমার মুখে ফুল চন্দন পড়ুক, কিন্তু অনিরুদ্ধ আমরা দুজনেই এখন পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত খবরের কাগজের বিখ্যাত সাংবাদিকের সামনে বসে আছি, আমাদের সাবধান হওয়া উচিত। জয়ন্তবাবু আপনাকে অনুরোধ করছি আপনি যেন এই নিয়ে কিছু লিখে আমাকে দেশের বৈজ্ঞানিক সমাজে অপ্রস্তুত করবেন না। আসলে অনিরুদ্ধ সব বিষয়ে একটু বাড়াবাড়ি করে
বলে তিনি আমার দিকে তাকালেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, না আমার মাথার উপর কর্নেল নীলাদ্রি সরকার আছেন, আপনি চিন্তা করবেন না। ডক্টর ত্রিপাঠী হেলান দিয়ে বসে সিগারেট টানতে থাকলেন। অনিরুদ্ধ খাম থেকে টাইপ করা একগুচ্ছ কাগজের পাতায় চোখ বুলোতে থাকল, তার ঠোঁটের কোণে স্পষ্ট লক্ষ্য করছিলাম জয়ের হাসি। প্রায় দশ বারো পাতার চিঠিতে চোখ বোলানো শেষ করে অনিরুদ্ধ সেটা খামের ভেতর ভরে দিল, তারপর চাপা স্বরে বলল,
স্যার আমার মনে হচ্ছে সে রাত্রে আপনি ভুল দেখেননি, একটা ছায়ামূর্তির মতো আপনারই হাতের সৃষ্টি দরজা ভেদ করে আকার নিয়েছিল। মূর্তিটা নেগেটিভ তাই তখনই মুছে গিয়েছিল। এরপর আমরা তিনজনে আপনার নেতৃত্বে কাজে নামলে শেষ অবধি ওই ছায়ামূর্তির একটা পজিটিভ অবস্থা সৃষ্টি হতে পারে, তখন সে আর দরজা বা দেওয়াল ফুঁড়ে বাইরে যেতে পারবে না। তাছাড়া তাকে আটকে রাখার ব্যবস্থা তো করাই আছে ল্যাবে।
এই সব কথা শুনতে শুনতে আমি হতবাক হয়ে পড়েছিলাম। ওরা কি সেই বানরের ডিএনএ থেকে নিজেদের ইচ্ছে মতো একটা প্রাণী তৈরি করতে পারবেন যার আয়তন হবে ফিল্মে দেখা কিং কং এর মতো? পুরনো আমলের বাড়ি বলে ঘরের ছাদগুলো অনেক উঁচুতে, জানলাগুলোও বিশাল, তবে ল্যাবের দুধারে কোনো জানলা দেখিনি। সত্যি বলতে কি আমি মনে মনে তখন খুবই উত্তেজিত। অনিরুদ্ধ খামটা ডক্টর ত্রিপাঠীর হাতে দিয়ে শ্বাস প্রশ্বাসের মধ্যে বলল,
আমি কথা দিচ্ছি স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট, তাতে আমার কোনো ক্ষতি হলেও তা নিয়ে আমি মাথা ঘামাতে রাজি নই। আমার ধারণা অনন্যাও মোটামুটি ফর্মে এসে গেছে, কাজেই শিগগিরই আমরা আবার কাজে নামব।
এই সময় কর্নেল ফিরে এলেন। ডক্টর ত্রিপাঠী বললেন,
অনন্যা কোথায়?
অনন্যা আপনার পাশের ঘরে ঢুকে গেল, ওর শরীরটা একটু দুর্বল মনে হল, হয়তো আমি ভুল করেছি, ও ঘরে ওকে নিয়ে যাওয়াটা উচিত হয়নি। আপনি প্লিজ ওকে একটু দেখুন, আর আমরা কিন্তু এখনই বাংলোয় ফিরে যাব।
আচ্ছা বেশ, অনিরুদ্ধ তুমি তোমার গাড়িতে ডাক বাংলোয় পৌঁছে দিয়ে এসো, ওকে কষ্ট করে চড়াই ভাঙতে হবে না।
কর্নেল সেই চাবিটা ত্রিপাঠীকে ফেরত দিয়ে বললেন,
আমি বাংলোয় ফিরে যথাসময়ে আমার ধারণার কথা আপনাকে জানাবো, তবে প্লিজ ডক্টর ত্রিপাঠী, অনন্যাকে কিন্তু ভাবতে দেবেন না যে সে এখনো পুরো সুস্থ হয়নি।
বরং ওকে ডক্টর হেনরি কলসনের চিঠিটা পড়তে দিন স্যার।
তুমি ঠিক বলেছ।
এই বলে ত্রিপাঠী ঘরে ঢুকলেন। ততক্ষণে কর্নেল বারান্দা দিয়ে হাঁটতে শুরু করেছেন। অনিরুদ্ধ তার পাশ কাটিয়ে এগিয়ে গেল, বলল,
আমি এখন গাড়ি বের করছি।
সে সিঁড়ি বেয়ে জোরে নেমে গেল। আমি নামতে নামতে কর্নেলকে জিজ্ঞেস করলাম, বুঝতে পারছি ঘটনাস্থলে গিয়ে অনন্যা যে শক্ত হয়ে পড়বে আপনি বোধ হয় ভাবেননি, তাই না?
জানতো, আমি ভেবে চিন্তেই ওকে ও ঘরে নিয়ে গিয়েছিল। তবে আমার ধারণা এটা খুবই সাময়িক। আসলে অনন্যা যদি তার বাবার কথা মতো সে রাতে স্লিপ ওয়াকিং করেও থাকে, তাহলেও চন্দ্রমুখী দেবীর মৃত্যুর ধাক্কাটা অনন্যা সামলাতে পারছে না। আমি তাকে প্রশ্ন করেই বুঝেছি চন্দ্রমুখী দেবীর প্রতি অনন্যার একটা 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 অকৃত্রিম আকর্ষণ ছিল, কারণ অনন্যা মাত্র 9 বছর বয়সে মাতৃহারা। ঠিক সেই জায়গাটাই চন্দ্রমুখী দেবী পূরণ করতে পেরেছিলেন। এর বেশি আর বলার মতো এখন কোনো সুযোগ নেই।
গাড়ি বারান্দার নিচেই অনিরুদ্ধ তার গাড়ি নিয়ে তৈরি ছিল। দেখলাম সেই আনন্দবাবু তার সঙ্গে কথা বলছেন। কর্নেল এবং আমাকে দেখেই তিনি করজোড়ে নমস্কার করলেন।
চলি আনন্দবাবু, আপনার সঙ্গে আলাপ করার সুযোগ পেলুম না, পরে একদিন হবে। আপনি তো ডক্টর ত্রিপাঠীর কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন না?
ঠিক বলেছেন কর্নেল সাহেব, আমার বয়স এখন প্রায় 52 বছর। আমার বাবাও এখানে কাজকর্ম করতেন, তবে তিনি তত বেশি লেখাপড়া জানতেন না।
ঠিক আছে ঠিক আছে, পরে শুনবো, পরে সব শুনবো, চলি আনন্দবাবু।
দারোয়ান দেউকি প্রসাদ গেট খুলে দিল। আমরা বেরিয়ে গিয়ে প্রাইভেট রোডে পৌঁছালাম, প্রায় 200 মিটার দূরত্ব। রাস্তাটা ধীরে ধীরে নেমে গিয়ে হাইওয়েতে পৌঁছেছে। সেখানে গাড়ি ঘোড়াতেই হালদার মশাইয়ের চিৎকার শুনলাম,
কর্নেল স্যার, জয়ন্ত বাবু, একটু দাঁড়ান, আমি আইয়া করছি।
অনিরুদ্ধ তখনই গাড়ি থামিয়ে দিল। আমি জানলা দিয়ে দেখলাম হালদার মশাই একটা সাইকেল রিকশায়। তার ভাড়া মিটিয়ে তিনি আমাদের কাছে এলেন। তারপর বললেন,
ঠিক সময় আইয়া পড়ছি।
যদি তেমন গুরুত্ব না থাকে তাহলে আপনি রাজবাড়িতে খাওয়া দাওয়া সেরে 3টে নাগাদ ডাকবাংলোয় যেতে পারেন।
না না, খাওয়ানোর কথা পরে, আমি আপনার লগে যামু।
আমার বাঁদিকে চলে আসুন মিস্টার হালদার।
হালদার মশাই সামনে বাঁদিকের সিটে উঠে বসলেন। তার কাঁধে সেই চিরকেলে কালো রঙের ব্যাগ, যাতে ছদ্মবেশের সরঞ্জাম থাকে। তাকে একটু ক্লান্ত দেখাচ্ছিল। মুখ ঘুরিয়ে কর্নেলকে তিনি বললেন,
প্রথমে গিয়াছিলাম পাতালকালীর মন্দিরে, তারপরে আর একখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো তাই না গিয়া পারি নাই, সেখান থেকে আরো এক জায়গায় গিয়েছিলাম।
ঠিক আছে ঠিক আছে, আপনার ব্যস্ততার কোনো কারণ নেই, ডাক বাংলোয় বসে ভালো করে সব শোনা যাবে। তবে আপনার জন্য অনিরুদ্ধ কিন্তু গাড়ি নিয়ে অপেক্ষা করবে না।
না না না, 1 ঘন্টার আগে কথা শেষ হইব না।
সরকারি ডাক বাংলোয় আমাদের পৌঁছে দিয়ে অনিরুদ্ধ চলে গেল। ম্যানেজার মিস্টার পাণ্ডে আমাদের অভ্যর্থনা করে উপরের ঘরে পৌঁছে দিলেন। কর্নেল ভদ্রতা করে মিস্টার পাণ্ডের সঙ্গে হালদার মশাইয়ের আলাপ করিয়ে দিয়ে বললেন,
মিস্টার পাণ্ডে, ইনি আমাদের একজন বন্ধু, দৈবাৎ এখানে এসে দেখা হয়ে গেছে। নাম মিস্টার কে কে হালদার, প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর। ওই বলেছিল আপনাকে পাতালকালীর মন্দির দেখতে গিয়েছিলেন, রুদ্রগড়ে এক বন্ধুর বাসায় উঠেছেন উনি।
হালদার মশাইকে নমস্কার করে মিস্টার পাণ্ডে বললেন,
মিস্টার হালদারের এই বেলা আপনাদের সঙ্গে লাঞ্চের ব্যবস্থা করতে পারি।
কথা হচ্ছিল ইংরেজিতে। হালদার মশাই ব্যস্তভাবে তার নিজস্ব স্বরে বলে উঠলেন,
না না, আমি এখানে খাবো না, কর্নেল স্যারের লিগে দেখা হইল তাই আইয়া পড়লাম।
কথাগুলো বলতে বলতেই উনি নিজের ভুল টের পেয়ে এবার ইংরেজিতে বলে উঠলেন,
আই শ্যাল হ্যাভ টু গো ব্যাক টু মাই ফ্রেন্ডস হোম, আই কেম হিয়ার জাস্ট ফর আ চ্যাট।
প্রায় একটা বেজে গেল তো, কান্ডে সাহেব লাঞ্চ করবেন কখন?
দুটোই খাবো। মিস্টার পান্ডে বেরিয়ে যাওয়ার পর হালদার মশাই চাপা স্বরে বললেন,
রুদ্রগড়ে অনেক বাঙালি দেখলাম, অনেক বিহারীও বাংলা জানে, ওই এই ম্যানেজার ভদ্রলোক নিশ্চয়ই কি বাংলা জানেন?
এখানে একসময় বাঙালি টোলা ছিল, এখনো অনেক বাঙালি নানা কাজে এখানে থাকেন, কাজী মিস্টার পান্ডে বাংলা নিশ্চয়ই বোঝেন, তো আপনি যে সাবেক পূর্ব বাংলার মানুষ এটা উনি নাও ধরতে পারেন। যাই হোক, আপনার অভিজ্ঞতা বলুন, সংক্ষেপে শোনা যাক।
কোনো অসুবিধা হয় নাই, উনি নিজে গাড়ি চালাইয়া স্টেশনে গিয়েছিলেন, আমি কইছিলাম আমার মাথায় নীল মাফলার জড়ানো থাকবো, উনি আমার দায়িত্বই শুনছিলেন, তবে আমি অবাক হইয়া দেখছিলাম উনি নিজে গাড়ি ড্রাইভ করে এসেছিলেন, আর ওনার সিটের পাশে ওই রাইফেল খান খাড়া করা ছিল। আইতে আইতে উনি কইছিলেন আমি এখন সব সময় আর্মস সাথে লইয়া ঘুরি।
আপনার ডিটেলস জার্নির খবরে আমার আগ্রহ নেই, আপনি এখানে বলছিলেন যে আসবার পথে দু জায়গায় আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই ব্যাপারটা আগে বলুন শুনি, তারপর আমি জানতে চাইব রাজবাড়িতে আপনি কোনো ক্লু খুঁজে পেয়েছেন কিনা।
আগে অ্যাপয়েন্টমেন্টের কথা জানতে চান? আমি ডক্টর ত্রিপাঠীর থেকে অনন্যার বাবা ডক্টর অরুণ মুখার্জির ফোন নাম্বারখান নিয়ে রাখছিলাম, তারপরে কি আর পাবলিক বুদ্ধিকা সকালে ওনারে ফোন করছিলাম, উনি বাড়িতে প্র্যাকটিস করেন, আমারে সাড়ে নয়টায় যাইতে কইছিলেন, আমি তো সাতটায় বার হইয়া বাসে সাইপা পাতাল কালীর মন্দিরে গেছিলাম।
এবার নিশ্চয়ই আপনার ধর্মে মতি হয়েছে, তাই জাগ্রত পাতাল কালিমার পুজো দিতে গিয়েছিলেন।
রাজবাড়ি এলাকা থেকে একজন আমারে ফলো করতেছে, টার পাইছিলাম, আমি যখন তার আড়ালে যাইবার জন্য বাসে উঠছি, সেও দেখি বাসে উঠল, আমি পাতাল কালীর মন্দিরে আগেই নাইমা পড়লাম, সেও দেখি নামল। সেইখানে আদিবাসীদের একটা গ্রাম আছে, লোকজন না একটা বিশেষ ছিল না, আমি আপনার কথা মতো ক্যামেরা লইয়া গেছিলাম, ক্যামেরা এই ব্যাগের মধ্যে আছে, ক্যামেরায় সেই লোকটার ছবি তুলছি, আর হেলা ড্যাগার লইয়া আমার দিকে পাও বাড়াইছে। আমার প্যান্টের পকেটে লোডেড রিভলভার ছিল, রিভলভার তাক করছি আর সেই ব্যাটা এক লাফে আদিবাসী বস্তির ভিতর দিয়া ভ্যানিশ হইয়া গেল।
অসাধারণ নাটক হালদার মশাই, আমি ঠিক এইরকমই কিছু ভেবেছিলাম, তাই আপনাকে খুব সতর্ক থাকতে বলেছিলাম।
আপনি আমাকেও কথাটা বলেছিলেন, আর কলকাতায় ডক্টর হিমাংশু বোসকেও একই কথা বলে এসেছেন, কিন্তু কর্নেল আমি বুঝতে পারছি না, রাজবাড়ির ঘটনার সঙ্গে এ ধরনের নাটকীয়তা অর্থাৎ রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষের যোগাযোগ কেন?
জয়ন্ত মুখ বুঝে থাকো, হালদার মশাইয়ের অভিজ্ঞতা আগে শুনিনি।
একজন যাত্রী লইয়া ফিরছিল, সেই রিক্সায় আমি রুদ্রগড়ে ফিরে আইলাম, তারপর ডক্টর মুখার্জির বাড়ি গেলাম, উনি ওয়েট করতেছিলেন, আমি আমার কার্ড দেখাইয়া নিজের পরিচয় দিলাম, আপনার কথাও কইলাম, অবাক হইয়া শুনি আপনারা যে আইবেন তা উনি জানেন, আর কেউ না, ওনার মাইয়া ওনার রাজবাড়ির থানে ফোনে জানাইছে। ডক্টর মুখার্জি সেই রাত্রের ঘটনা সম্পর্কে কইলেন, তার মাইয়া ডাক্তার হইছে, তার চাইতে বড় ডাক্তার, কিন্তু তার নাকি ছোটবেলা থেকা স্লিপ ওয়াকিং এর অসুখ ছিল, কয়েক বছর ট্রিটমেন্টের পর অসুখ সাইরা যায়, কিন্তু তিনি নিজে ডাক্তার, কাজে জানেন কখন কোন কারণে মনের উদ্বেগ আইলে ওই অসুখ আবার হইতে পারে, তার বিশ্বাস অনন্যার মনে নিশ্চয়ই কোনো কারণে উদ্বেগ বাড়ছে, তাই আবার ছোটবেলার মতো নিজেই দরজা খুইলা বার হইয়া গিয়েছিল।
এর বেশি কিছু তার কাছে আপনি জানতে পারেননি?
ডাক্তার মুখার্জি হঠাৎ আমারে কইলেন, রাজবাড়ি থেকে কোটি টাকা দামের চণ্ডী মায়ের মূর্তি চুরি গেছিল, সেই মূর্তি রাজবাড়ির মধ্যে কোথাও একখান লুকানো আছে, সেইখান ভাবিয়া রুদ্রগড়ের রাজার কোন বংশধর এতদিনে এখানে আইয়া পড়ছে, তারে কে চিনবে, সেই গুন্ডাদের হেল্প লইয়া হানা দিতে পারে। ডক্টর ত্রিপাঠীরে সে প্রথমে ভয় দেখাইছে, এরপর সে কি করবে জানি না, তবে কর্নেল সাহেবের কথা শুনছি, আপনিও আইয়া পড়ছেন। তখন আমি কইলা, আপনি আপনার মাইয়ারে বাড়িতে লইয়া আয়, বিপদ বাঁধলে তারও কোনো ক্ষতি হইয়া যাইতে পারে। ডক্টর মুখার্জি কইলেন, ওরান মাইয়া খুব জেদি, সে ওখানে একটা এমন প্রজেক্ট করছে না।
বুঝেছি বুঝেছি, এবারে বলুন আপনার দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্টের কথা।
ডক্টর মুখার্জি আমারে কইছিলেন রাজবাড়িতে ডক্টর ত্রিপাঠীর অফিসে এক ভদ্রলোক ক্লারিক্যাল কাম করেন, অনন্যা লিগা নাকি তিনি শুনছেন, কিছুদিন ঠিকা অফিস রেগুলার খোলে না, ডক্টর ত্রিপাঠীর দরকার হইলে তবেই সেই ক্লার্ক আনন্দবাবুরে ডাইকা পাঠান।
তাহলে আপনি আনন্দবাবুর বাড়ি এলেন?
হ, তখন প্রায় দশটা বাজে। আমি কইলাম, আমি ডক্টর ত্রিপাঠীর দূর সম্পর্কের রিলেটিভ, এখানে পাতালকালীর মন্দির পূজা দিতে আইছি। তো ডক্টর ত্রিপাঠী আমারে কইলেন আমার লগে কথা বলতে। আনন্দবাবু আমারে চা বিস্কুট খাওয়াইলেন, খুব খাতির যত্ন করলেন। তারপর কথায় কথায় আমি সেই রাত্রির ঘটনা ওনার কাছে জানতে চাইলাম। আশ্চর্য কন্ডেন স্যার, আনন্দবাবু কইল ত্রিপাঠী সাহেব আপনার রিলেটিভ হইতে পারেন, কিন্তু ওনার ঠাকুরদা রাজবাড়ির বিগ্রহ চুরি করছিলেন, সেই বিগ্রহ তিনি বেচবার সুযোগ পান নাই, তারই খোঁজে রাজবাড়িতে সেই রাজার বংশের কেউ একটা হানা দিতে আসে। শুনছি ডক্টর ত্রিপাঠীর বাবার আমলেও হামলা পাত্ত, চন্ডী মাইজির পাহারাদার ছিল এক দানব, সে নাকি আগেও রাত্রিবেলায় হানা দিছে। আনন্দবাবু আরো কইলেন, এসব কথা আপনি ওনারে জানাইতে পারেন।
তার মানে আনন্দবাবু জানেন যে তিনি সেই দানবের কথা আপনাকে যদি বলেন এবং আপনি যদি সে কথা ডক্টর ত্রিপাঠীকে জানান, তাহলেও ডক্টর ত্রিপাঠী আনন্দবাবুর কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে ঠিক আছে হালদার মশাই, আপনি আপনি এখানে ফিরে যান। তবে যা শুনলাম আপনাকে কিন্তু আমি পায়ে হেঁটে যেতে নিষেধ করব। পান্ডে, আপনার একটা গাড়ির ব্যবস্থা করে দেবেন?
হালদার মশাই উঠে দাঁড়িয়ে তার প্যান্ট থেকে রুমালে জড়ানো রিভলভারটা দেখিয়ে বললেন,
রিভলভারে এক রাউন্ড গুলি ছুরি নাই, শিয়ালা শুধু এই জিনিসটা দায় খাই পালাই গেছে। কাজেই আমি মনে মনে তাদের চ্যালেঞ্জ করছি, কর্নেল স্যার আমি 34 বৎসর পুলিশে চাকরি করছি।
কথাটা বলেই তিনি সবেগে বেরিয়ে গেলেন। গরম জলে স্নান করার পর আমার শরীর শক্তি ফিরে পেয়েছিল, কর্নেলের সামরিক জীবনের অভ্যাস, এখন শীতকালে কদাচিৎ স্নান করেন। খাওয়া দাওয়ার পর বারান্দায় দুজনে বসলাম, উত্তরের হাওয়া কিছুটা ক্লান্ত যেন, কিংবা রোদের তাপে আমারই মনের ভুল, কর্নেল চুরুট টানছিলেন, আমার চোখে ভাত ঘুমের টান। উঠে গিয়ে কম্বলের তলায় ঢুকব ভাবছি, টেলিফোন বাজল। কর্নেল বললেন,
টেলিফোনটা ধরো জয়ন্ত, তুমি কথা বলবে না, বলবো আমি, হ্যাঁ শুধু সাড়াটা দেবে ব্যাস।
রিসিভার কর্নেলের হাতে দিয়েই কম্বলের তলায় ঢুকলাম। কর্নেল কয়েকবার কে বলছেন জিজ্ঞেস করে বিরক্ত হয়ে বললেন,
পরিচয় না দিলে লাইন কেটে দেব। হ্যাঁ বললুম তো, আমি কর্নেল নীলাদ্রি সরকার, আপনি কে? ঠিক আছে, পরিচয় জানতে চাই না, কি বলতে চান বলুন। এই যথেষ্ট, আমি আপনার কথা বুঝতে পেরেছি। রাজবাড়ির ব্যাপারে নাক গলানো বন্ধ করে সারদা লেকে পাখি দেখতে যাওয়ার পরামর্শ মন্দ নয়, ঠিক আছে, কিন্তু আপনি কি সত্যি বিশ্বাস করেন কোটি টাকা দামের গয়না পরা চণ্ডীমাইজি রাজবাড়িতেই কোথাও লুকোনো আছে? হ্যাঁ সেটাও সম্ভব নয়, কিন্তু অনন্যা, না 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 মশাই না, এটা 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 আমি এটা বিশ্বাস করতে পারছি না। না 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 না, শুনুন শুনুন, আপনাকে কেউ মিসলিড করছে? ওকে ওকে ওকে, আপনি আপনি আপনার পথে চলুন, আমার পথে আমাকে চলতে দিন। শুনুন শুনুন, দিস ইজ মাই ওয়ার্নিং, আই এম আ রিটায়ার্ড মিলিটারি অফিসার, আমাকে শেষ করতে দিন। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে ক্ষমতা দিয়েছেন,
দেশের এবং জনগণের স্বার্থে আমি একজন কেন, দরকার হলে 100 জনকে গুলি করে মারতে পারি। ইয়েস ইয়েস দ্যাটস রাইট, টেক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ।
রিসিভার রেখে কর্নেল বেরিয়ে গিয়ে রৌদ্রে বসলেন। চুরুট নিভে গিয়েছিল। দেখতে পেলাম হাওয়ার আড়ালে লাইটার জেলে চুরুট ধরালেন, পা দুটো সামনে বিছিয়ে দিলেন। এরপর আর ভাত ঘুম অসম্ভব। কম্বল ছেড়ে বেরিয়ে গিয়ে বারান্দায় বসলাম। স্বগতোক্তির মতো বললাম, কলকাতায় ডক্টর বোসকে সশস্ত্র হয়ে আসতে বলার অর্থ এতক্ষণে বুঝতে পারলাম। আমরাও সশস্ত্র, ডক্টর ত্রিপাঠীও দেখে এলাম সশস্ত্র, হালদার মশাইও সশস্ত্র। যুদ্ধটা কেন বাঁধবে তাও হয়তো আঁচ করেছি, কিন্তু কোথায় বাঁধবে সেটাই জানি না। এমন হতে পারে রাজবাড়ির ভিতরে যেহেতু কোটি টাকার গয়না পড়া বিগ্রহ লুকানো আছে, সেখানেই যুদ্ধটা বাঁধতে পারে। আবার টেলিফোন বেজে উঠল। কর্নেল কিছু বলার আগে উঠে গিয়ে রিসিভার তুলে সাড়া দিলাম। হ্যাঁ বলুন।
আমি কর্নেল সাহেবের সঙ্গে কথা বলতে চাই।
আপনি কে বলছেন?
আপনি কে বলছেন? কর্নেল সাহেবকে দিন।
এই সময় কর্নেল এসে আমার হাত থেকে রিসিভার নিয়ে নিলেন। তার কথা শুনে বুঝতে পারলাম অনন্যা ফোন করেছে। বাকি একপাশের ছেঁড়া ছেঁড়া কথা কানে আসতে লাগল। শেষে বললেন অনন্যা যেন বাবার কাছে পৌঁছেই ওকে ফোন করে নেন, সঙ্গে মিস্টার হালদারকেও ডেকে নিতে বললেন। বাকি কি কথা হল খানিক আন্দাজ করতে পারলাম বটে, তবে পরিষ্কার বুঝতে পারলাম না। রিসিভার রেখে কর্নেল আবার বারান্দায় গেলেন, আমিও গেলাম। বললাম, আমি বুঝতে পারিনি বুঝলেন, অনন্যার কণ্ঠস্বর দুরকম, কিছু একটা তো ঘটেছে, কিন্তু কি ঘটেছে তা শোনার জন্য কিন্তু আমি উদগ্রীব বস।
জানি না তুমি ইচ্ছে করে নির্বোধ সেজে থাকতে চাও কিনা, আমার কথাগুলো শুনে তোমার বোঝা উচিত ছিল জয়ন্ত।
দেখুন, আপনার কথাবার্তার মধ্যে বিটুইন দ্য লাইন্স অনেক কিছু থাকে। এনিওয়ে, আমি বুঝতে পেরেছি যে কারণেই হোক অনন্যাকে আপনি যত শিগগির হয় রাজবাড়ি ছেড়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে বলেছেন, আর যে লোকটির সঙ্গে ঝগড়া করছিলেন তাকে একবার অনন্যার নাম করে কিছু বলতে চেয়েছিলেন সে শোনেন। সে জানে চণ্ডীমাইজির গয়না রাজবাড়িতেই লুকানো আছে, এবং সম্ভবত, হ্যাঁ এটা এটা আমার অঙ্ক, অনন্যা তার খোঁজ জানে। ডক্টর ত্রিপাঠীও হয়তো কোনো সূত্রে জেনেছেন বলে তাকে কাছে রাখতে চান। অনন্যা শক্তিমতী, সে কোনো কারণে হঠাৎ নার্ভাস হয়ে পড়লেও কিছু গ্রাহ্য করে না।
ডার্লিং, এবার তোমার প্রশংসা না করে পারছি না, তবে এখন আর কোনো কথা নয়, আমার সামনে এখন বিরাট চ্যালেঞ্জ। আমি কিছুক্ষণ ভাবতে চাই, একেবারে স্পিক টু নট, কিন্তু ফোন বাজলেই উঠে গিয়ে ধরবে, সাবধানে কথা বলবে এবং আমাকে ডাকবে
বলে কর্নেল চোখ বুঝলেন। দাঁতে কামড়ানো চুরুট থেকে সাদা দাড়িতে এক টুকরো ছাই এসে পড়েছিল, হাওয়ায় উড়ে গেল, কিন্তু রোদের আরাম আমাকে ক্রমশ ভাত ঘুমের দিকে টেনে নিয়ে গেল। অবশেষে ঘরে ঢুকে বিছানায় কম্বলে তলায় ঢুকে পড়লাম। এসব সময় আমি আর সাংবাদিক কিংবা কর্নেলের সহযোগী থাকি না, আমার আমিটা কেউ করতলগত করে। ঘুম ভাঙল রঘুবীরের ডাকে, তার হাতে চায়ের কাপ প্লেট। সে বিনীতভাবে বলল,
কর্নেল বলে গিয়েছেন আপনি বিকেল চারটেই চা খান।
চা নিয়ে চুমুক দিলাম। তাহলে কর্নেল একাই রণক্ষেত্রে গেছেন, অভিমান করে লাভ নেই, আমার এই বিশ্রাম সত্যিই দরকার ছিল। রঘুবীর দাঁড়িয়েছিল তখনও। বললাম, তুমি তো রঘুবীর, আরও একজন রঘুবীর আছেন রাজবাড়িতে, তিনি বাঙালি বামুন, ঠাকুর বাড়ির পুরোহিত, তো তার সঙ্গে তোমার আলাপ নেই?
না স্যার, আলাপের সুযোগ পাইনি, রাজবাড়ির মন্দিরে গত বছর পুজোর সময় দূর থেকে দেখেছি মাত্র। তবে স্যার, গুজব শুনেছি উনি রান্না বান্না পুজো আচারের দায়িত্বে থাকলেও
ওর যোগফলে নাকি অলৌকিক শক্তি আছে। সংক্ষেপে বলছি, উনি কোনো পালোয়ানকে ছুঁয়ে দিলে সে নিতিয়ে পড়ে যাবে, এই নাকি যোগ সাধনার ফল। আমার এক বন্ধু সুশীলের কাছে শুনেছি, কয়েক বছর আগে চিরদিনের প্রথমত রুদ্রগড়ে ব্যবসায়ীরা পয়লা আষাঢ় কুস্তির আয়োজন করেছিলেন, এখনো করেন। তবে সে বছর হঠাৎ রাজবাড়ির ঠাকুরমশাই এক পালোয়ানের টিকি দেখে নাকি মজা করেছিলেন, বলেছিলেন, টিকি দেখে কুস্তি লড়তে এসেছ, প্রতিপক্ষ তোমাকে টিকি ধরে একটানেই হারিয়ে দেবে। তাই শুনে খাপ্পা পালোয়ান ঠাকুর মশাইয়ের দিকে তেড়ে আসতেই আমি হাত বাড়িয়ে তার মাথা ছুঁড়ে, ব্যাস পালোয়ান কুপুকাত একেবারে অজ্ঞান, এক ঘড়া জল ঢেলে তারপর তার জ্ঞান ফেরে।
কথাগুলো শুনতে শুনতে আমি বিস্ময় চেপে রাখছিলাম। রাজবাড়িতে সেই দুর্ঘটনার রাতে তাহলে রঘুবীর মুখুজ্জে মশাই কি অনন্যার মাথায় হাত রেখে? চিন্তা থমকে গেল। রঘুবীর মুখুজ্জের উদ্দেশ্য কি? মানুষটিকে ন্যালা ভোলা সাদাসিধে বলেই মনে হয়েছে। তার পক্ষে হঠাৎ এমন করে অনন্যাকে নিয়ে গিয়ে পাঁচিলের ধারে ফেলে রাখার উদ্দেশ্য কি? তার কি কোনো সঙ্গী পাঁচিলের সেই জায়গাটায় ডিঙিয়ে এসেছিল এবং অপেক্ষা করছিল? সে অনন্যাকে খুনের ভয় দেখিয়ে জেনে নিত কোথায় চণ্ডীমাইজিকে লুকিয়ে রাখা হয়েছে। তারপর ত্রিপাঠীর রাইফেলের গুলির শব্দে ভয় পেয়ে ঠাকুরমশাইয়ের সঙ্গী পাঁচিল ডিঙিয়ে পালিয়ে যায়। আর ঠাকুর মশাই হইচইয়ের সঙ্গে যোগ দেন এবং চুপি চুপি ছুটে গিয়ে বাড়ির বিদ্যুতের মেইন সুইচ অন করে দেন, আর আলো জ্বলে ওঠে। হ্যাঁ, হলঘরে ঢোকার জন্য চাবি দরকার। এতকাল তিনি রাজবাড়িতে আছেন, একটা ডুপ্লিকেট চাবি তৈরি করিয়ে নেওয়ার সুযোগ তার কাছে আছে বই কি? হ্যাঁ হ্যাঁ, আমার এই থিওরি অটুট মনে হল, কিন্তু কর্নেলকে এখন পাওয়া দরকার। রঘুবীর তখনও দাঁড়িয়ে আছে, আরো কিছু বলতে চাই ভেবে চায় সেই চুমুক দিয়ে বললাম, আচ্ছা রঘুবীর মুখুজ্জের এই অলৌকিক শক্তির খবর ডক্টর ত্রিপাঠি নিশ্চয়ই জানেন?
তিনি জানবেন না কেন, রুদ্রগড়ে সবাই জানে।
পুলিশ জানে?
পুলিশ স্যার, পুলিশ মনে হয় এ নিয়ে মাথা ঘামায় না। তবে না স্যার, পুলিশকে কেউ জানালেই বা কি? যোগ বলে প্রচন্ড শক্তি কোথায় কার আছে তা নিয়ে পুলিশের কি করার আছে?
ঠিক আছে, যাও এখন। রঘুবীর বেরিয়ে গিয়ে হঠাৎ ঘুরে বলল,
মকবুল খান গাড়ি নিয়ে কেটে ঢুকছে, কর্নেল সাহেবকে কোথাও দেখছি না, হয়তো কর্নেল সাহেবকে কোথাও পৌঁছে দিয়ে এলো।
সে অদৃশ্য হলে প্রথমে বাথরুমে গেলাম। ঈষৎ উষ্ণ জলে মুখ ধুয়ে মনে হল যথেষ্ট চাঙ্গা হয়েছি, এই শীতে চা যথেষ্ট নয়। বাথরুম থেকে ফিরে প্যান্ট শার্ট সোয়েটার পরে পুরু জ্যাকেট চাপিয়ে মাথায় টুপি ঠেসে দিলাম, তারপর টেলিফোনের কাছে গেলাম। কিন্তু এখনই ঘরের ভিতর গাঢ় ছায়া, হাত বাড়িয়ে সুইচ টিপে আলো জ্বেলে দিলাম। টেলিফোন গাইডটা চটি বইয়ের মতো, তবে রুদ্রগড়ে টেলিফোন এক্সচেঞ্জ ব্যবস্থা অটোমেটিক তা জেনে গিয়েছি। গাইডের পাতা উল্টে ডক্টর ত্রিপাঠীর নাম্বার খুঁজে বের করলাম। নাম্বারটা আমার নোট বইতে টুকে নেওয়ার পর ডায়াল করলাম। সাড়া পেতে দেরি হল। বললাম, আমি জয়ন্ত চৌধুরী বলছি, ডক্টর ত্রিপাঠী বলছেন?
হ্যাঁ বলুন জয়ন্তবাবু।
আচ্ছা, কর্নেল কি আপনার কাছে আছেন?
কর্নেল সাহেব প্রায় এক ঘন্টা আগে এসেছিলেন, উনি অনিরুদ্ধর গাড়িতে বেরিয়েছেন, তো সম্ভবত অনন্যাদের বাড়িতে গিয়েছেন, অনন্যার বাবা অসুস্থ হঠাৎ, তাকে অনিরুদ্ধ পৌঁছে দিতে গেছে, এখনো ফেরেনি।
থ্যাংক ইউ ডক্টর ত্রিপাঠী।
আপনার কথা জিজ্ঞেস করেছিল, আপনি দেখি বাংলোয় ঘুমোচ্ছেন, অবশ্য ঘুমোনোরই কথা, আপনার তো কর্নেল সাহেবের মতো মিলিটারি জীবনের অভ্যাস নেই।
ঠিক বলেছেন,
বাই দ্য ওয়ে, এই বাংলোয় একটা লোকের কাছে শুনলাম আপনার ঠাকুর মশাই নাকি যোগ সাধনার জোরে অলৌকিক শক্তি অর্জন করেছেন।
রোগা পটকা দুর্বল মানুষ, কিন্তু গলার জোর আছে। রেগে গেলে বলেন এক থাপ্পড়ে পাতালকালী মন্দিরে পাঠিয়ে দেব। এইসব কারণে লোকে মুখুজ্জি মশাইয়ের সঙ্গে যোগ করে। ওকে বলে নবকরীর পালোয়ান মশাই।
আমার কথা শোনার আগেই উনি রিসিভার রেখে দিলেন। বাইরে প্রাক সন্ধ্যার ধূসরতা ঘনিয়ে এসেছে। একবার ভাবলাম ফোন ডাইরেক্টরি থেকে অনন্যার বাবার নাম খুঁজে তাকে ফোন করি, কারণ কর্নেলের সঙ্গে আমার এখনই দেখা হওয়া খুব দরকার। রঘুবীর রাজবাড়ির আর এক রঘুবীরের সম্পর্কে যা বলে গেল তা ত্রিপাঠী একেবারে উড়িয়ে দিলেন। আমার ধারণা তিনি নিজের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকেন যে বাইরের সঙ্গে তার যোগাযোগ কম। কিন্তু চন্দ্রমুখী দেবীরও কি বাইরের সঙ্গে তত বেশি যোগাযোগ ছিল না? একটু পরে আমার মনে হল রুদ্রগড়ের এই রাজবাড়িটা যেন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। অবশ্য আনন্দবাবু ডক্টর ত্রিপাঠীর অনেক দিনের কর্মচারী, তিনি তো রাজবাড়ির ঠাকুরমশাইয়ের এই অসাধারণ শক্তির কথা নিশ্চয়ই শুনেছেন। নাকি তিনিও অন্যদের মুখে শুনে ব্যাপারটা স্রেফ কৌতুক বলে ভেবেছেন? আমি অস্থির। টেলিফোনের গাইড বুক খুলতে যাচ্ছি, ঠিক সেই সময় টেলিফোন বেজে উঠল। তারপর কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো,
জন্দু ঠিক সময় রঘুবীর চা সার্ভ করেছিল তো?
হ্যাঁ, কিন্তু সে আমাকে চায়ের সঙ্গে আরো কিছু জিনিস সার্ভ করেছে, আর সেটা আপনার এক্ষুনি জানা দরকার। আপনি আছেন কোথায়?
আমি রুদ্রগড় পুলিশ স্টেশন থেকে ফিরে যাওয়ার পথে একটা ওষুধের দোকান থেকে তোমাকে ফোন করছি। শোনো, আমার সঙ্গে হালদার মশাই আছেন। বারবার অনিরুদ্ধকে গাড়ি নিয়ে ড্রাইভারি করতে বলাটা ঠিক হবে না। তুমি মিস্টার পান্ডেকে বলে মকবুল খানের গাড়িতে চড়ে রাজবাড়ি চলে এসো, সঙ্গে লোডেড আর্মসটা আনবে।
রিসিভার রেখে আমি রিভলভারটা লোড করে পকেটে ঢোকালাম। তারপর আমাদের সুইটের দরজায় তালা এঁটে নিচে নেমে গেলাম। উপরের বাকি তিনটে সুইটেই কারা যেন সব এসে গেছেন, বেশ হোমরা চোমরা বলেই মনে হল। নিচে নেমে প্রথমে গেলাম মিস্টার পান্ডের অফিস রুমে। তিনি আমাকে দেখেই উঠে দাঁড়ালেন।
বলুন মিস্টার চৌধুরী, আপনার জন্য কি করতে পারি? কর্নেল সাহেব আমাকে বলে গিয়েছেন আপনার কিছু দরকার হলে যেন আমি সাহায্য করি আপনাকে।
দেখুন, কর্নেল সাহেব আমাকে রাজবাড়িতে ডেকে পাঠিয়েছেন, কিন্তু একটা সমস্যা আছে। আমি অতখানি পথ এখন যাব কি করে? কারণ উপর থেকেই লক্ষ্য করছি আপনার এখান থেকে সদর রাস্তাটা রুদ্রগড়ের দিকে একেবারে অন্ধকার। অবশ্য আমার কাছে টর্চ আছে। এই সময় মিস্টার পান্ডের টেবিলের টেলিফোন বেজে উঠল। তিনি সাড়া দিয়েই সহাস্যে বললেন,
হ্যাঁ কর্নেল সাহেব, জয়ন্তবাবু আমার কাছেই আছেন। আপনি না বললেও আমি মকবুলকে বলে আমাদের গাড়িতে ওকে পৌঁছে দিতাম। হ্যাঁ, প্লিজ ডোন্ট ওয়ারি, যে কোনো মুহূর্তে আমার পক্ষে সম্ভবপর যে কোনো সাহায্য আমি করতে তৈরি আছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখছি রাখছি।
ততক্ষণে আমি সামনে চেয়ারে বসে পড়েছিলাম। মিস্টার পান্ডে তার সেক্রেটারিয়ের টেবিলের ডান দিকে কোনো বোতাম টিপলেন বলে মনে হল। একটু পরে রঘুবীর এসে সেলাম দিল। মিস্টার পান্ডে বললেন,
এই তুমি গিয়ে মকবুলকে বলো গাড়িটা নিয়ে মকবুল যেন পোর্টিকোর নিচে চলে আসে। চৌধুরী সাহেব রাজবাড়িতে যাবেন, ওকে পৌঁছে দিয়েই মকবুলকে চলে আসতে বলবে, কারণ ওই 7টার সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব পাতালকালী মন্দিরে যাবেন।
রঘুবীর বেরিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, এই প্রচন্ড শীতের মধ্যে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব পাতালকালী মন্দিরে যাবেন?
যতটুকু বুঝেছি ডেপুটি ম্যাজিস্ট্রেট মিস্টার চিরঞ্জীব সিনহার মিসেসের সম্ভবত কোনো মানতের ব্যাপার আছে। তবে ওখানে তো প্রায় সারা রাত মেলা এবং নানান রকমের নাচগানের আসর চলবে, কাছেই কোনো অসুবিধে নেই। উনি এসেই আমাকে পাতালকালীর মন্দিরের হেড অব দ্য ট্রাস্টি বোর্ডকে ওর আসার কথা জানাতে বলেছিলেন। 7টা থেকে 7:30 মধ্যেই পুজো দিতে যাবেন, তাও আমি জানিয়ে দিয়েছি।
আসুন স্যার, গাড়ি এসে গেছে।
মিস্টার পান্ডেকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেলাম। মকবুল খান গাড়ির পাশে দাঁড়িয়েছিল, আমাকে মিলিটারি সেলুট ঠুকে পেছনের দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে গেলাম।
কারণ এত পোশাক সত্ত্বেও শীত যেন হাড়ে কামড় বসাচ্ছে। মকবুল গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। বদ্ধ গাড়ির ভিতরেও ঠান্ডা বাতাসের উপদ্রব। তবে 5-6 মিনিটের জার্নি, রাস্তার অন্ধকার অংশ পেরিয়ে গেলাম, কিন্তু অজস্র মানুষ পায়ে হেঁটে যাচ্ছে, সেই সঙ্গে গাড়ির বিরাম নেই। আলোর ছটায় চোখ ঝলসে যায়। রাজবাড়ির সামনে পৌঁছে প্রাইভেট রোড ধরে রাজবাড়ির গেটে পৌঁছালাম। মকবুল মুখ বাড়িয়ে হাঁক দিল,
রে মকবুল ভাইয়া, আমি ভাবছিলাম তুমি ডাক বাংলো থেকে অন্য কোন সাহেবকে নিয়ে পাতালকালীর মন্দিরের মিলা গেছো।
যেতে হবে ভাই দেবকি প্রসাদ, ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব তাঁর ওয়াইফকে নিয়ে 7টায় বেরোবে না তো পাতালকালীর মন্দিরে পুজো দিতে যাবেন, আমি ছোটা সাহেবকে তোমার এখানে পৌঁছে দিয়ে চলে যাব। হ্যাঁ,
রাজবাড়ির পোর্টিকোর তলায় গাড়ি ঢুকল। হলঘরের দরজায় অনিরুদ্ধ দাঁড়িয়েছিল। আমি বেরোতেই সে আস্তে আস্তে বলল,
কর্নেল সাহেবের হাবভাব লক্ষ্য করে, তাছাড়া উনি আমাকেও কিছু গোপন নির্দেশ দিয়েছেন, এই সব কিছুর ভিত্তিতে আমার মনে হচ্ছে খুব শিগগির একটা কিছু ঘটতে চলেছে। আমি জানি আপনি সশস্ত্র, কর্নেল সাহেব আমাকেও জিজ্ঞেস করেছিলেন যে আমি কোনো আর্মস রাখি কিনা। আমি রাখি, কারণ এই জিনোম প্রকল্পের কিছু বিপজ্জনক দিক আছে, ডিটেলস বলার সময় নেই। আসলে দৈবাৎ কোনো কৃত্রিম জীবন সৃষ্টি হয়ে বিপদ বাঁধাতে পারে। সে রাত্রে ভাগ্যিস যে প্রাণীটা গড়ে উঠবে তার ছায়ার মতো নেগেটিভ সত্তা দেখা গিয়েছিল। আমার বিশ্বাস আমাদের প্রকল্প সফল হবে, শুধু অনন্যার একটু কাজ বাকি আছে।
সিঁড়িতে উঠতে উঠতে আমাদের কথা শেষ হল। তারপর দোতলার বারান্দায় উঠে দেখলাম সেই ঠাকুর মশাই কম্বল মুড়ি দিয়ে আর মাথায় হনুমান টুপি পরে বেরিয়ে আসছেন। আমাকে দেখে হেসে বলে গেলেন,
আপনার জন্য খালি কাপ প্লেট রাখা আছে।
অনিরুদ্ধ বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে চাপা স্বরে বলল,
মিস্টার হালদার বলেছিলেন আজ সকালে পাতালকালী মন্দিরে যাবার পথে কে যেন একজন ড্যাগার বের করে তাকে স্ট্যাব করতে গিয়েছিল।
আমি জানি।
আমার অবাক লাগছে, উনি যে প্রাইভেট গোয়েন্দা এবং ডক্টর ত্রিপাঠীর বাড়ির ঘটনায় যে তাকে কলকাতা থেকে আনা হয়েছে সেটা কে জানল? উনি বলছিলেন যে কলকাতা থেকে ট্রেনে লোকটা তাকে ফলো করে এসেছিল।
জানি জানি, আমার ধারণা এ বাড়ির কেউ এইসবের পেছনে আছে।
আছে, কিন্তু সে কে সেটাই এখন স্পষ্ট নয়। দেখা যাক কর্নেল সাহেব শেষ অবধি কি করেন। আসুন, এবেলা স্যার তার শয়ন কক্ষে নয়, পাশের ঘরে আছেন, অনন্যা যে ঘরে ছিল।
পর্দা তুলে একে একে দুজনে ঘরে ঢুকলাম। দেখেই বুঝলাম এটা ডক্টর ত্রিপাঠীর স্টাডি। দেওয়ালগুলো বইয়ের আলমারিতে ঢাকা, আলমারির মাথাতেও বইপত্র পত্রিকার স্তূপ। পূর্বে একটা জানলার পাশে বিশাল টেবিল এবং গদি আটা দামি চেয়ার। টেবিলের একপাশে কয়েকটা কাচের জারে তরল পদার্থে মানুষ বা কোনো প্রাণীর ভ্রূণ ভাসছে। সেই চেয়ারটা এদিকে ঘুরিয়ে ডক্টর ত্রিপাঠী বসে আছেন। তার ডান দিকে আলমারি ঘেঁষে নিচু ডাবল বেড খাট, খাটের উপরে পা ঝুলিয়ে বসে আছেন গোয়েন্দা প্রবর হালদার মশাই। কর্নেল একটা ইজি চেয়ার পেয়ে আরামে ঠেস দিয়ে বসে আছেন। অনিরুদ্ধ 5টা কাপে কফি ঢেলে পরিবেশন করল, নিজেরটা নিয়ে এসে হালদার মশাইয়ের পাশে বিছানায় বসল। কর্নেল এবার সোজা হয়ে বসে কফিতে চুমুক দিয়ে বললেন,
জানতো শুনলে খুশি হবে, হালদার মশাইকে যে ড্যাগার দেখিয়েছিল পুলিশ তাকে সহজেই ধরেছে। যে আদিবাসী গ্রামের কাছে লোকটা হামলা করেছিল সেই গ্রামের একটা লোক পুলিশকে তার নাম ঠিকানা দিয়েছিল, কারণ যখন তখন ওই দুর্বৃত্ত ওদের গ্রামে গিয়ে হাড়িয়া খেয়ে মেয়েদের সঙ্গে বজ্জাতি করত, পুলিশকে কেউ ভয়ে এতদিন জানাতে পারেনি।
নাম কি, কোথায় থাকে সে?
আলা ডাক নাম, সরি সরি, ভ্যাংকা, আসল নাম হইল গিয়া সুরজ সিং।
আপনার পিছনে ওকে নিশ্চয়ই কোনো বিগ গাই লাগিয়েছিল।
তা কইতে পারেন, তবে মাঝখানে
হালদার মশাই দেওয়ালেরও কান আছে, 34 বছর পুলিশে চাকরি করেও কি কথাটা ভুলে গেলেন?
অনিরুদ্ধ বাবু ঠিক সময় জানতে পারবেন।
তবে একটু আগে কর্নেল সাহেবকে বলছিলুম, বয়স হয়েছে, প্রাইভেট প্র্যাকটিস করেন অমিয় বাবু, মাঝে মাঝে প্রায়ই নিজেই অসুস্থ হয়ে পড়েন, মেয়ে সম্পর্কে ভীষণ উদ্বিগ্ন হয়ে নিজের কাছেই রাখতে চান। কর্নেল সাহেব আর মিস্টার হালদারের পরিচয় কোনো সূত্রে পেয়ে থাকবেন। কর্নেল সাহেব আর মিস্টার হালদার গিয়ে ওর উদ্বেগটা বাড়িয়ে দিয়েছিলেন আর কি।
হাতে বা ক্যাশ লইছি ত্রিপাঠী সাহেব, আমাকে উপায় ছিল না।
আচ্ছা কর্নেল, ডাক্তারবাবু তার মেয়ের স্লিপ ওয়াকিং সম্পর্কে আপনাকে নিশ্চয়ই জানিয়েছেন?
হ্যাঁ।
উনি ঠিক কইছেন জয়ন্তবাবু, মনে কোনো কারণে উদ্বেগ বেশি হইয়া গেলে ঘুমের ঘরে দরজা খুইলা বাহির হওয়ার রোগ আবার দেখা যায়।
এটা যুক্তিসঙ্গত কারণে আমিও মেনে নিয়েছি। সে রাতে স্লিপ ওয়াকিং এর আগে নিশ্চয়ই একটা স্বপ্ন দেখেছিল, যেন আমার মতো কেউ তাকে ডেকে দরজা খুলিয়েছে এবং তার মাথায় হাত রেখেছে। সাইকিয়াট্রিক, নিউরোলজিস্ট এবং জেনারেল ফিজিশিয়ানদের একটা টিম অনেকে দুদিন দুরাত্রি পরীক্ষার পর বলেছে এটি সোমনাম্বুলিজমের একটা কেস। 15 বছর কেন, 20 বছর পরেও এই অসুখটা ভীষণ উদ্বেগজনিত কারণে ফিরে এসে অ্যাটাক করতে পারে।
এই সময় হঠাৎ অনিরুদ্ধ উঠে গিয়ে দরজার পর্দা তুলে বাইরে গেল। আমরা পরস্পরের দিকে অর্থপূর্ণ দৃষ্টে তাকালাম। ডক্টর ত্রিপাঠী চেয়ারের পাশ থেকে রাইফেলটা তুলে নিয়ে বেরিয়ে গেলেন। হালদার মশাই উঠতে যাচ্ছিলেন, কর্নেল তাকে একটু হেসে বললেন,
বসে থাকুন হালদার মশাই, বসে থাকুন, বাইরে বড্ড শীত।
কর্নেল, সেই ড্যাগারওয়ালা ভেঙ্কার গার্জেন কে?
একটু ধৈর্য ধরো, গার্জেন আছে, একজন মিলক্যানও আছে। গার্জেনের আদেশে মিলক্যান ভেঙ্কাকে টাকা কড়ি দিয়ে কলকাতায় পাঠিয়েছিল।
সে কিভাবে জানলো হালদার মশাই প্রাইভেট ডিটেকটিভ?
তুমি চিন্তা করে দেখো।
ডক্টর ত্রিপাঠীর ফোন ট্যাপ করলে জানার সম্ভাবনা আছে, তাহলে তো সেই গার্জেনকে এবাড়িরই লোক বলতে হয়। ডক্টর ত্রিপাঠী ও অনিরুদ্ধর চাপা কণ্ঠস্বর শোনা গেল। তার একটু পরে দুজনে ঘরে ঢুকলেন। হালদার মশাই সদ্য নসি নিয়ে রুমালে নাক মুছছিলেন।
কি কি দেখলেন ত্রিপাঠী সাহেব?
ত্রিপাঠী চুপচাপ গিয়ে নিজে চেয়ারে বসে রাইফেলটা পিঠের কাছে দাঁড় করিয়ে রাখলেন। অনিরুদ্ধ বিছানায় বসে একটু হেসে বলল,
চণ্ডীমাইজি পাহারাদার সেই দানব হতে পারে, ভেবেছিলাম চন্দ্রমুখীদের ঘরে তালা ভাঙার চেষ্টা করেছিল। বাড়ির ডান দিকে ঘুরে যাওয়া অংশে শেষ ঘর ওটা, বিশাল থামগুলোর আড়ালে দৃষ্টি যায় না, কিন্তু আমার কানে শব্দটা এসেছিল। পায়ের শব্দ শুনেই ড্রেন পাইপ দিয়ে নেমেও যেতে পারে, ঠিক বোঝা গেল না।
কি কইলেন কি কইলেন? ড্রেন পাইপ বাইয়া নাইমা গেল? কে সে?
দানব।
দানব? যারে দানব হয় তো দানোর ভারে ড্রেন পাইপ ভাইঙা পড়নের কথা তো।
কিছুক্ষণ যাবৎ আমার মনে বাংলোর রঘুবীরের কথাগুলো মাছের মতো ভন ভন করছিল। রঘুবীর রাজবাড়ির ঠাকুরমশাই রঘুবীর মুখুজ্জে সম্পর্কে যেসব কথা বলেছে তা মিথ্যে বলে মনে হয়নি। বাংলোর রঘুবীরকে সরল সুবোধ তরুণ বলে বিশ্বাস জন্মে গিয়েছিল। সে স্থানীয় সব খবরাখবর রাখে। সে কেন আমাকে ঠাকুরমশাই সম্পর্কে নিছক গুজবের কথা বলবে? লক্ষ্য করেছিলাম সে কথাগুলো সিরিয়াস ভঙ্গিতেই বলছিল। এখন সমস্যা হল কর্নেলের কানে কথাটা কিভাবে পাচার করি। আমি বড্ড ভুল করেছি। কর্নেল টেলিফোনে আমাকে ডাকার সময় তাকে কথাগুলো জানানোর সুযোগ ছিল, কিন্তু কর্নেল সুযোগ দেননি। তাহলেও আমি সুযোগ নিতে পারতাম। তাছাড়া এখন রাজবাড়িতে এসে মনে হচ্ছে টেলিফোনে কর্নেলকে ঠাকুরমশাই সম্পর্কে ওইসব কথা না বলে হয়তো ঠিকই করেছি, কারণ কর্নেলের কথা শুনে বুঝতে পেরেছিলাম ত্রিপাঠীর টেলিফোনে কেউ ট্যাপ করেছিল এবং সেই রাজবাড়ির লোক ছাড়া বাইরের লোক হতে পারে না।
কর্নেল ত্রিপাঠীর ফোনের লাইন চেক করেছেন কিনা তাও বোঝা যাচ্ছে না।
ডক্টর ত্রিপাঠী, এবার আপনি আনন্দবাবুকে টেলিফোনে ডেকে পাঠান। ওর অসুস্থ মিসেস বলেছিলেন পাতালকালীর মন্দিরে তার জন্য পুজো দিতে গেছেন আনন্দবাবু, সন্ধে 6:30 নাগাদ ফেরার কথা। তো এখন তো 7:15 বাজে।
রাজবাড়ি থেকে বলছি, আপনার হাজবেন্ডকে দিন। আমি, হ্যাঁ, আমি ডক্টর ত্রিপাঠী। ফেরেনি এখনো? আনন্দবাবু কি একা গেছেন? আচ্ছা ঠিক আছে, ফিরলে বলবেন আমি ফোন করেছিলাম। না, ওর এখানে আসবার দরকার নেই, এলে আমাকে রিং করতে বলবেন। হ্যাঁ, রাখছি।
রিসিভার রেখে ডক্টর ত্রিপাঠী কর্নেলের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন।
সন্ধে 7:00 পুলিশ ফোর্স এসে পূর্ব দিকে পজিশন নেওয়ার কথা। ওসি মিস্টার রমেশ সিনহা ওদিকেই থাকবেন, ওদিকটায় বড় বড় পাথরের আড়ালে থাকার সুবিধে আছে।
সে দেবদারু গাছটার কাছে পাঁচিল বেয়ে শয়তানটা আসবে
বলে ত্রিপাঠী বিকৃত মুখে নিজের জোড় বাঁধা দুহাতের দিকে তাকিয়ে রইলেন। ওর এই অভ্যাসটা আজ সকালেও লক্ষ্য করেছিলাম। তিনি মৃদু স্বরে কথাটা বলার পর মুখ তুললেন।
কর্নেল সাহেব, আমি ওকে দেখা মাত্র গুলি করে মারব।
না না ডক্টর ত্রিপাঠী, পুলিশকে যা কিছু করার তা করতে দেওয়াই ভালো। তবে হ্যাঁ, দৈবাত আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার তো আমাদের প্রত্যেকেরই আছে।
অনিরুদ্ধ আবার উঠে গিয়ে দরজার পর্দা তুলে দাঁড়িয়ে রইল।
আবার কি কেউ পাইপ বেয়ে উঠছে? একটা শব্দ শুনতে পাচ্ছি যেন।
না, বাতাসের শব্দ। অশোক গাছের একটা ডাল বেরিয়ে এসেছে, কানিশে ঘষা খাচ্ছে। ডালটা কেটে ফেলা দরকার।
আমি কিন্তু বড্ড অস্বস্তিতে পড়ে গেছি কর্নেল সাহেব, আপনি কি আমার শত্রুপক্ষের প্ল্যান সম্পর্কে শিওর?
শিওরিটির অনুপাত 90-10
বলে কর্নেল আবার ঘড়ি দেখলেন। উঠে দাঁড়িয়ে ত্রিপাঠীর দিকে এক পা বাড়িয়ে বললেন,
আচ্ছা, অনন্যার জন্য এ ঘরের টেলিফোনের এক্সটেনশন ছিল, ফোনটা কোথায়?
এই তো বিছানার মাথার দিকে, হাত বাড়ালেই পাবেন।
ঢাকনা দেওয়া আছে, তাই বুঝতে পারিনি। আমি আর একবার আমার ফোর্সকে ফোন করতে চাই।
তিনি কভার সরিয়ে রিসিভার তুলে ডায়াল করলেন।
কর্নেল সরকার বলছি, ডক্টর ত্রিপাঠী অস্বস্তিতে পড়েছেন, তুমি টাইম শিডিউল সম্পর্কে শিওর তো? 7:30 তো? হ্যাঁ হ্যাঁ, ইউ আর রাইট, থ্যাঙ্কস। অনিরুদ্ধ, নিচে হল ঘরের দরজা তো খোলা?
হ্যাঁ, আপনার কফির তেষ্টা মেটাতে ঠাকুরমশাই নিশ্চয়ই আর এক রাউন্ড কফি আনবেন, নাকি গিয়ে তাড়া দেব?
তাই যাও, আমি আর কফি খাব না।
অনিরুদ্ধ বেরিয়ে গেল। তারপর তার কথা শোনা গেল।
দেবকিপার স্যার, এই গেট বন্ধ রাখো, কেউ এলে খুলে দেবে। হ্যাঁ দেবকিপার স্যার, কোথায় গেলে তুমি? কি আশ্চর্য লোক দেবকিপার স্যার।
হইল কি?
অমনি হঠাৎ আলো নিভে গেল। কর্নেল টর্চ জ্বাললেন। ডক্টর ত্রিপাঠী টর্চ জেলে রাইফেল কাঁধে নিয়ে বেরিয়ে গিয়ে হাঁক দিলেন,
দেওকি দেওকি।
তারপরই বারান্দায় কেউ আছড়ে পড়ার শব্দের সঙ্গে আরো কিছু ধাতব শব্দ শোনা গেল। হালদার মশাই তার টর্চ জেলে রিভলভার বের করে দরজার দিকে এগিয়ে গেলেন। কর্নেল উঠে গিয়ে পূবের একটা জানলা খুলে টর্চের আলোয় পুলিশকে সংকেত দেখাতে থাকলেন। দেখলাম তার হাতেও রিভলভার। প্রথমে মিনিট দুই হকচকিয়ে যাওয়ার পর বাইরে গুলির শব্দ কানে আসতে হালদার মশাইকে অনুসরণ করলাম, কিন্তু কোথায় তিনি? পর্দা তুলে টর্চের আলোয় দেখলাম তিনি উপুড় হয়ে পড়ে আছেন বারান্দায়, হাতে টর্চ ছিটকে গিয়ে আলো ছাড়ছে, ডান হাতে তার রিভলভার, বিপজ্জনকভাবে নলটা তারই ডান কানের দিকে ঘুরে আছে। আমি চেঁচিয়ে উঠলাম,
কর্নেল কর্নেল।
কর্নেল দ্রুত বারান্দায় এসে টর্চের আলো ফেলে বললেন,
ডক্টর ত্রিপাঠীও পড়ে আছেন? এক মুহূর্তের জন্য আমার চোখে পড়েছিল ডান দিকে বারান্দার বাঁকের ওপাশে কালো প্রকাণ্ড ভালুক অথবা গরিলার মতো জন্তু অদৃশ্য হয়ে গেল। শ্বাস প্রশ্বাসের সঙ্গে কথা জড়িয়ে যাচ্ছিল আমার।
কর্নেল, কর্নেল, ডান দিকে একটা কালো প্রকাণ্ড জন্তু, ওইদিকে, ওইদিকে কর্নেল।
কর্নেল টর্চ জেলে রিভলভার তাক করে ধীরে ধীরে পা বাড়ালেন।
সাবধান, কাছে যেও না, তোমার মাথায় যেন শয়তানটা হাত ছোঁয়াতে না পারে।
মুহূর্তে মনে পড়ে গেল বাংলোর রঘুবীরের কথা। পরক্ষণে বুঝলাম কর্নেল ব্যাপারটা জেনে গেছেন কোন সূত্রে। তিনি থামের গা ঘেঁষে এগোচ্ছিলেন, আমি তার পেছনে। বাঁক ঘুরতেই বারান্দায় জন্তুটাকে দেখতে পেলাম। কর্নেল নিঃশব্দে ডান দিকের ঘরের দেওয়াল ঘেঁষে এগিয়ে গেলেন, আমি তার পেছনে। প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরের দরজা পেরিয়ে গিয়ে কানে এলো শেষ ঘরের ভিতরে চাপা অদ্ভুত শব্দ। কর্নেল এগিয়ে গিয়ে ঘরের দরজা টেনে বন্ধ করে দিলেন। দরজার হ্যাচ কল টেনে দিতেই ভিতর থেকে জোর ধাক্কার শব্দ হতে থাকল। দরজার কপাট যেন যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে।
ফাঁদে পড়ে গেছ, ফাঁদে পড়ে গেছ, চুপচাপ দাঁড়িয়ে থাকো, বেরোনোর চেষ্টা করলে রিভলভারের বুলেটে বুক ঝাঁঝরা হয়ে যাবে।
সেই সময় আবার আলো জ্বলে উঠল। নিচ থেকে কেউ চিৎকার করে বলে উঠল,
কর্নেল সরকার, হোয়ার আর ইউ?
ইয়েস, দোতলায় চলে আসুন মিস্টার সেনা। নিচে কিছু ফোর্স থাক, আপনি একজন অফিসার আর জোনাচারেক আর্মড কনস্টেবল নিয়ে ওপরে চলে আসুন। মিস্টার সিনহা, নিচের হলঘরের দরজা সম্ভবত বন্ধ, বন্ধ থাকলে আমাকে জানাবেন। সিঁড়িতে বা কোথাও ডক্টর অনিরুদ্ধ রায়কে দেখতে পাবেন, সে নিশ্চয়ই অজ্ঞান হয়ে পড়ে আছে। ওপরের বারান্দায় ডক্টর ত্রিপাঠী এবং মিস্টার হালদারকেও দেখবেন, একই অবস্থায় পড়ে আছে। জয়ন্ত, জয়ন্ত, তুমি তুমি ওদিকে এগিয়ে যাও। ওদের বলো কোন অফিসারকে ডক্টর ত্রিপাঠীর একতলায় অফিস থেকে হসপিটালে ফোন করতে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে এক্ষুনি।
কর্নেল, বোঝা যাচ্ছে দারোয়ান দেউকি প্রসাদও হয়তো অজ্ঞান হয়ে পড়ে আছে।
যা বললুম করো।
আমি ভয় পাইনি এমন নয়, উদ্যত রিভলভার হাতে পশ্চিমের বারান্দায় গিয়ে ডাকলাম,
মিস্টার সিনহা, আমি জয়ন্ত চৌধুরী।
স্যার, দরজা ভেতর থেকে বন্ধ আছে।
এক মিনিট, আমি গিয়ে খুলে দিচ্ছি।
সিঁড়ির নিচেই অনিরুদ্ধকে বাঁ পাশে কাত হয়ে পড়ে থাকতে দেখলাম। তার হাতে টর্চটা জ্বলছে, তাকে ডিঙিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। তারপর বললাম,
কর্নেল বলেছেন একজন পুলিশ অফিসার দারোয়ানের পাশের অফিস ঘরে তালা ভেঙে ঢুকে হসপিটালে যেন ফোন করেন, অ্যাম্বুলেন্স দরকার। চারজন লোককে অজ্ঞান করে ও জন্তুটা দোতলার পশ্চিম প্রান্তের শেষ ঘরটায় ঢুকেছে। কর্নেল বাইরে থেকে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছেন।
তখনই আমার পাশ কাটিয়ে তাগড়াই চেহারার একজন অফিসার রিভলভার ও টর্চ হাতে দ্রুত উঠে গেলেন। কয়েকজন আর্মড পুলিশের সঙ্গে আমিও উপরে গেলাম। উপরের বারান্দায় উঠেই শুনতে পেলাম ডক্টর ত্রিপাঠীর অফিসের দরজায় তালা ভাঙার শব্দ। পুলিশ সে কাজে দক্ষ। কর্নেল সেই তাগড়াই চেহারার অফিসারকে দেখে সহাস্যে বললেন,
আসুন আসুন মিস্টার সেনা, দ্য ডেভিল ইজ ট্র্যাপড।
ইনি তাহলে রুদ্রগড় থানার অফিসার ইনচার্জ মিস্টার সিনহা।
দরজা খুলে দিন কর্নেল সরকার, ঠাকুর মশাইকে একটু নমো করি। কিন্তু সাবধান, দূর থেকে ট্যাকল করতে হবে ওকে।
ঠাকুর মশাই? আমি চমকে উঠেছিলাম। পরক্ষণে মনে পড়ল ঠাকুর মশাই ছাড়া আর কে? রঘুবীর মুখুজ্জের হাতে নাকি অলৌকিক শক্তি আছে, চারজনকে অজ্ঞান করে ফেলে রেখেছে। আমি কিছু বলার আগেই দেখলাম ঘরের ভিতরে এদিকে পিঠ রেখে দাঁড়িয়ে আছে একটা কালো রোমশ গরিলা। মিস্টার সিনহা তার মাথার নিচে রিভলভারের নল ঠেকিয়ে বললেন,
কর্নেল সরকার, এই জন্তুটার ডান হাতের তালুতে ইলেকট্রিক ব্যাটারি চালিত শকার মেশিন আছে, ওটা ওর বগলের কাছে সাবধানে হাত দিলেই টের পাবেন।
এই মেশিনটা ঠাকুর মশাই নিশ্চয়ই পেয়েছে ফাগুলাল ডাকুর কাছে। ফাগুলাল ঠ্যাঙে গুলি খেয়ে টেনিস লনের কাছে পড়ে কাতরাচ্ছে। ওর গার্জেন আনন্দ প্রসাদ সাব ইন্সপেক্টর বলবীর পাণ্ডের পাল্লায় পড়ে কুপোকাত।
লোমশ পোশাক থেকে বেরিয়ে পড়লেন ঠাকুর মশাই। সত্যি রোগা ভোগা চেহারা যেমনটি অনুমান করেছিলাম কম্বল ঢাকা অবস্থায়। এখন মাথায় হনুমান টুপিও নেই, মাথা জুড়ে চকচকে মসৃণ টাক, চোখ বন্ধ। হাসপাতালে ডক্টর ত্রিপাঠী, হালদার মশাই, অনিরুদ্ধ এবং দারোয়ান দেউকি প্রসাদের জ্ঞান ফিরতে বেশি দেরি হয়নি, কিন্তু সেরাতের মতো তাদের হাসপাতালে থাকতে হয়েছিল। আনন্দ প্রসাদ এবং পুলিশের গুলিতে আহত জনৈক ফাগুলাল ডাকুকে কোমরে দড়ি বেঁধে এবং দুষ্টচক্রের নেতা ঠাকুর মশাই ওরূপে রঘুবীর মুখুজ্জের দুহাত পিঠের দিকে টেনে হাত করা পড়িয়ে ওসি মিস্টার সিনহা চলে যাওয়ার পর কর্নেল এবং আমি ডাকবাংলোয় ফিরেছিলাম। তখন রাত প্রায় দশটা। পুলিশের গাড়ি আমাদের বাংলোয় পৌঁছে দিয়েছিল। কর্নেল আমাকে মুখ বুঝে থাকতে বলেছিলেন। লক্ষ্য করেছিলাম ম্যানেজার মিস্টার পাণ্ডে কিংবা বাংলোর রঘুবীর রাজবাড়ির ঘটনা সম্পর্কে কিচ্ছু জানে না, কারণ বাংলোয় ভিআইপিদের সেবায় দুজনেই ব্যস্ত ছিল। পৌঁছেই আমরা চুপচাপ রাতের খাওয়া সেরে নিয়েছিলাম। দরজা বন্ধ করে কর্নেল ইজি চেয়ারে বসে চুরুট টানছিলেন। আমি সোফায় বসে কর্নেলের দিকে তাকিয়েছিলাম। তার চোখ বন্ধ ছিল। ঘরে হিটার আছে, আরামে দেহ মন এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কর্নেল চোখ খুলে আমার দিকে নিঃশব্দে হেসে তাকাতেই বললাম, বাংলোর রঘুবীর আমাকে বিকেলে রাজবাড়ির ঠাকুরমশায়ের যোগ বলে শক্তি অর্জনের কথা বলেছিল। কুস্তির আসরে পালোয়ানরাও নাকি তার হাতের ছোঁয়ায় কুপোকাত হত। আপনাকে বলার চান্স পাইনি অনন্যাকে সেই।
ঠাকুর বাবাজি অনন্যার মুখ থেকে একটা গোপন কথা বের করার জন্য তাকে অজ্ঞান করে টেনিস লনে নিয়ে গিয়েছিল। তখন সেখানে লুকিয়েছিল আনন্দ প্রসাদ। ওদিকে ফাগুলাল সেই লোমশ ও গরিলার পোশাক পরে ডক্টর ত্রিপাঠীর বেডরুমের নিচে দাঁড়িয়ে অদ্ভুত শব্দ করছিল মুখে। জেনোম বিজ্ঞানী ডক্টর ত্রিপাঠী ভেবেছিলেন তাঁরই হাতে গড়া ফ্র্যাঙ্কেনস্টাইন বেরিয়ে পড়েছে। হতচকিত হয়ে তিনি গুলি ছোঁড়েন। ওদিকে ফাগুলাল গুলির শব্দে ভয় পেয়ে পালিয়ে আসে। ঠাকুরমশাই ছুটে গিয়ে হল ঘরে মেইন সুইচ অন করে দেয়, তারপর দরজা ভেতর থেকে বন্ধ করে বিশাল টেবিলের তলায় লুকিয়ে থাকে। ডক্টর ত্রিপাঠী আর অনিরুদ্ধ ল্যাবে ঢুকে গেলে সে ফের দোতলায় উঠে যায়। চন্দ্রমুখীর মৃত্যুর দরকার ছিল, কারণ তার মুখ থেকে গুপ্ত খবরটা আদায় করা যেত না। এটা ঠাকুরমশাইয়ের গার্জেন আনন্দ যেমন বুঝত, ঠাকুরমশাইও বুঝত।
দরজা খুলে দিয়েছিল অনন্যা, তারপর সে অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু চন্দ্রমুখী দেবী।
অনন্যা অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময় চন্দ্রমুখীর ঘুম ভেঙে গিয়েছিল। রঘুবীর মুখুজ্জেতা বুঝতে পেরেই তার মাথায় শকার মেশিনের আঘাত করেছিল। ভদ্রমহিলার দুর্বল হাটের কথা সে ভালো মতো জানত। যাই হোক, দ্বিতীয়বার গিয়ে চন্দ্রমুখীকে পরীক্ষা করে মৃত জানবার পর শয়তানটা পাইপ বেয়ে নেমে যায়। তারপর দারোয়ানের সঙ্গে গলা মিলিয়ে হইচই শুরু করে। তার ঘর তো একতলায় কিচেনের পাশে। যাই হোক, সকালে সব শুনবে।
না কর্নেল, অনন্যা কি গোপন খবর জানত?
ডক্টর ত্রিপাঠী ঠাকুরদার চুরি করা দামি চণ্ডী মূর্তি লুকোনো ছিল চন্দ্রমুখী যে ঘরে শুতেন সেই ঘরে। তার বিছানার পেছনের দেওয়ালে একটা পুরনো এবং ফ্রেমে বাঁধা প্রকাণ্ড ছবির পেছনে চার কোণা কুলুঙ্গিতে ছবিটা রাজবাড়ির আরাধ্যা দেবী চণ্ডীমাইজির। অনন্যাকে স্নেহ করতেন চন্দ্রমুখী। তার মতে এই দামি মূর্তির খোঁজ ডক্টর অলোকেশ ত্রিপাঠীকে দিলে তিনি তার গবেষণার প্রয়োজনে যে প্রচুর টাকার দরকার এই মূর্তির গয়না বেচে তা জোগাড় করবেন। এদিকে তার বয়স হয়েছে, হাট দুর্বল, তাই অনন্যাকে সেই গোপন কথাটা চন্দ্রমুখী জানাতে বাধ্য হয়েছিলেন। রঘু মুখুজ্জী দীর্ঘকাল রাজবাড়ির রান্নাবান্না পুজো আচ্চা সব করে। চন্দ্রমুখী দেবীর সঙ্গেও সাংসারিক বিষয়ে তার ঘনিষ্ঠতা ছিল। আমার বিশ্বাস সেই সূত্রে সে ওই গোপন তথ্যটি জানতে পেরেছিল। আই থিঙ্ক নাও এভরিথিং ইজ ক্লিয়ার ডার্লিং, গো টু বেড অ্যান্ড হ্যাভ আ নাইস স্লিপ।
বাধ্য ছেলের মতো কর্নেলের কথা মেনে কম্বলের আড়ালে ঢুকে গেলাম। তারপর বললাম, কর্নেল শুধু একটা কথা, এই সব খবর কে জানিয়েছিল আপনাকে?
অনন্যা। অনন্যা রাজবাড়িতে তার কাছ থেকে কিছু জানতে চাওয়ার ঝুঁকি ছিল, তাই তাকে তার বাবার অসুখের ছলে বাড়ি চলে যেতে বলেছিল। ক্লিয়ার?
হুম, ক্লিয়ার।
দেন গুড নাইট ডার্লিং, গুড নাইট।
গুড নাইট বস।
শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কাহিনী রুদ্রগড়ের চণ্ডীমাইজি। কর্নেলের ভূমিকায় ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়, কথক তথা জয়ন্তর ভূমিকায় শায়ক আমান। এছাড়াও বিভিন্ন চরিত্রে কৌশিক, রণদীপ, এনামুল, অমিত, নীল, বর্ণিশা এবং আমি তমাল। শব্দগ্রহণে নীলাভ, আবহ নির্মাণে সায়ন। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।